This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবিসি রেডিও এফএম 89.2 এর বুধবারের রাতে। বুধবারের রাত আরজি কিবরিয়া এবং আরজি কিবরিয়ার টিম, তার মানে শুরু হয়ে গেছে হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। একই সাথে আমন্ত্রণ জানাতে চাই চট্টগ্রাম এবং কক্সবাজারের বন্ধুদেরকে যারা এই মুহূর্তে আমাদেরকে পরীক্ষামূলক সম্প্রচারে শুনছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে শুনছেন তাদেরকেও বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। প্রিয় শ্রোতা, আপনারা জানেন যে হ্যালো 8920 হচ্ছে এবিসি রেডিওর এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না, একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন যিনি তার জীবনের গল্প বলবেন। তার কাছে আমরা যাব, তবে যাওয়ার আগে নিয়মগুলো আমি একটু আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি। হ্যালো 8920 আপনাদের অনুষ্ঠান, এখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। দুটো পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে ফোন নাম্বার। 24 ঘন্টা হ্যালো 8920 জন্য একটি ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। আর আপনি চাইলে ফেসবুকেও আসতে পারেন, ফেসবুকে পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করা থেকে শুরু করে আজকে যে অতিথি আমাদের সঙ্গে রয়েছেন তার সম্পর্কে জানা থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলী আপনি এখান থেকে পেয়ে থাকবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। চলুন, আজকে আমার সঙ্গে কে রয়েছে তার সঙ্গে আমরা প্রথমে একটু পরিচিত হই। প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন।
আমার নাম সোহানী।
সোহানীকে আজকে আমরা পেয়েছি হ্যালো 8920 জন্য। সোহানী, আপনি কোথা থেকে এসেছেন?
আমি গাজীপুর থেকে এসেছি।
আপনি নিশ্চয়ই হ্যালো 8920 শোনেন?
জি।
তো আপনি তো নিশ্চয়ই জানেন যে হ্যালো 8920 জন্য কিছু বেসিক নিয়ম রয়েছে। সেই বেসিক নিয়মগুলোর প্রথমে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনার বয়স এবং একই সাথে আপনি কোথায় বড় হয়েছেন, লেখাপড়া কতদূর করেছেন, এগুলো যদি আমাদেরকে একটু প্রথমে ধারণা দিতেন।
আমার বয়স 26 বছর চলতেছে
এখন। 26 বছর?
জি। আর আমি বড় হয়েছি যেহেতু আমার বাবা একটা সরকারি জব করত, জায়গায় জায়গায় পোস্টিং হতো।
কিন্তু আপনাদের গ্রামের বাড়িটা?
আমাদের গ্রামের বাড়ি হলো নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জে?
জি।
মানে নারায়ণগঞ্জে আপনার জন্ম হলো, আপনি বাবার চাকরি সুবাদে বিভিন্ন এলাকাতে ঘুরে বেরিয়েছেন। ওকে, সোহানী আজকে আমাদের সঙ্গে রয়েছে। সোহানীর বয়স 26 বছর। সোহানীর সাথে গল্প বলাকালীন আমরা স্টুডিও পিকচার আমাদের ফেসবুকে দিয়ে দিব, সেখানে আপনারা আমাদের স্টুডিও পিকচার হিসেবে দেখতে পাবেন। যাই হোক, আমরা পুরোপুরি সোহানীর কাছ থেকে জানতে চাই সোহানীর জীবনের গল্প। আমরা সোহানীর কাছে আবার ফিরে যাচ্ছি। আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমি ছোটবেলা থেকে শুরু করব।
জি প্লিজ।
আমরা চার বোন, বড় বোনটার বিয়ে হয়ে যায়, আমি তখন বুঝি না। মেয়ে জীবনটার যখন বিয়ে হয় আমি আর কি, আমার কিছু কিছু খেয়াল আছে।
তখন আপনি অনেক ছোট ছিলেন, কত বছর বয়স ছিল আপনার তখন?
ক্লাস থ্রিতে পড়ি।
ক্লাস থ্রিতে পড়া মানে হচ্ছে আপনার বয়স তখন 8 বছর।
হ্যাঁ জি। আমি লেখাপড়া করতে যেতাম না, যেহেতু আমরা চারটা বোন ছিলাম, আমার বাবা আমাকে প্রচন্ড ভালোবাসত। আর ছেলেদের মতো চলাফেরা করতাম, প্যান্ট শার্ট পরতাম, আর সবসময় বনে বাদরে ঘুরে বেড়ানো ছিল আমার স্বভাব।
বাউন্ডুলে ছিলেন
এরকম? তো পাখি পুষতে প্রচন্ড ভালোবাসতাম, আর পুকুর দেখলেই ঝাঁপ দিতে হতোই, গোসল না করলে।
প্রচন্ড দুরন্ত একটা শৈশব যেটাকে বলে।
স্কুলে যাওয়ার কথা বলে দেখা যেত দুই একটা বান্ধবী ছিল আমার মতো, ওদের নিয়ে আর কি ঘুরতে যেতাম দিক সেদি। স্কুল ছুটি হলে বাসায় আসতাম।
আচ্ছা, পরীক্ষায় বরাবরের মতো লাড্ডু মারতেন?
তো আমার ছোট বোন খুবই শান্ত স্বভাবের ছিল, দেখা যেত টিচার আসতো ওকে পড়ায় যেত, আমাকে আর পাইতো না। তখন আম্মা আইসা খুব মারতো। তো একদিন এরকম মাসছে, পরের দিন বলছি যার দুষ্টামি করবো না, টিচার আসলে সময় মতো বাসায় আসবো। তো টিচার আসার আগেই আমি বাসায় বই টই নিয়ে পড়তে বসছি, সম্ভবত 11:30 বাজে। আমরা তখন সম্ভবত কালীহাতি থাকি। পাশের কোয়ার্টার থেকে এক আন্টি আসছে, আমার আম্মা তরকারি কাটতেছিল। তো আয়সা জিজ্ঞাসা করতেছে যে ভাবি আপনারা তো খুব নিরামিষ রাঁধতে পারেন, তো কিভাবে রান্না করেন একটু আমাকে একটু শিখাই দিবেন। তখন ওই মুহূর্তে আমার আম্মা রেসিপিটা শিখাই দিল। তখন আন্টিটা আমার আম্মাকে প্রশ্ন করলো, আপনারা কি মুসলমানদের যে খাবার খান? তখন আমার আম্মা বলতেছে যে তো মুসলমান হয়ে গেছি, এখন না খাওয়ার তো কোনো ই হয় না, নামাজ পড়ি সব যখন খাই, আর এখানে কোনো দ্বিধা থাকে না।
একটু আমাকে একটু বলবেন, আপনি মুসলমান হয়ে গেছেন মানে? তার মানে আপনারা?
পরে আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, মা আমরা তো মুসলমানই। তখন আমার মা বললো যে তোমার বাবা মুসলমান, আমরা হিন্দু ছিলাম। পরে আমি তো হিন্দু আবার মুসলমানের বিয়ে হয় নাকি, তখন আমার আম্মা বললো যে হিন্দু মুসলমানের বিয়ে হয় না, একসময় হয়ে যায় কিন্তু এটা সুখের হয় না, তোমার নানা নানু অনেক কষ্ট দিছি, এই যে এই কথা বললে আর কি কেঁদে ফেলছে। তখন বুঝতে পারলাম যে আমার মা হিন্দু ছিল,
আর আমার মা হিন্দু ছিল, আপনার বাবা মুসলমান ছিল, এবং আমরা যতটুকু বুঝেছি যে আপনার বাবার সাথে তার একটা সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক বা কিছু একটা, সেই সুবাদে আপনার মা পরবর্তীতে বিয়ে করার ফলে ধর্মান্তরিত হন, তাই তো?
আচ্ছা, তো আমার মা নামাজ পড়তো, কোরআন শরীফ পড়তো, এই জিনিসগুলা ভালোভাবে,
পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো।
তো দেখা যায় তো আমার বাবা প্রচুর ড্রিঙ্কস করতো, আমরা তখন ছোট দুই বোন, খারাপ কিছু অভ্যাস ছিল যেগুলো ঝগড়ার সময় আমার মা কি তুলে ধরতো, তুমি ওই মেয়ের সাথে ওই মহিলার সাথে এরকম ছিলা, এরকম কথাবার্তা হতো, তখন ওই জিনিসগুলো আমরা পাশের রুম থেকে শুনতাম। তো একদিন ঝগড়া হওয়ার সময় বাবা রাতে উঠে বের হয়ে যাবে
রুম থেকে
বের, আমরা পাশের রুমে, তখন আমার আম্মা বলতেছে তুমি যাইতে পারবো না, তখন বলতেছে যে না আমি যাবো, আজকে আমাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবো না। আমার আম্মাকে টর্চারিং করে আমার বাবা, তো টর্চারিং করতে করতে একটা বোতল ছিল, ওই বোতল দিয়ে আমার মার মাথায় বাড়ি মারে খুব ব্লাড বের হতে থাকে। তখন আমার মা বলতেছে তুমি আমাকে হিন্দু থেকে মুসলমান বানাইছো, তুমি এই ধরনের উল্টাপাল্টা কোনো কাজ করেন আমি কোথায় যাবো, আমাকে তো সবাই ত্যাগ করে দিছে, আমাকে আমাদের এলাকায় কেউ জায়গাও দিব না আর কি। আমার মা আসছিল হিন্দুদের মধ্যে নাকি সবচেয়ে বড় ধর্ম যেটা চক্রবর্তী বলে, হ্যাঁ ওইটা ছিল। তখন আমার মা আমার আব্বাকে অনেক ই করলো, করার পর আমার বাবা কোনো কথাই শুনলো না, তখন আমি খুব কাঁদতেছিলাম, উঠছে যে কি হয়েছে, তখন আমার মা আমাকে বললো কি দরজার সামনে শোয়া দিল, বলতেছে যে যদি যাইতে হয় আমার মেয়ের উপর দিয়ে তুমি যাইবা। তখন আমার বাবা বলতেছে আমার কিন্তু আজকে মন মেজাজ ভালো না, তুমি কিন্তু ওর উঠাও না হলে কিন্তু আমি ওর উপর দিয়ে যাবো। তখন এক পর্যায়ে আমার বাবা আমার উপর দিয়ে চলে গেছে, আমার মার মন মানসিকতা আমার বাবার প্রতি খুবই খারাপ হয়ে গেছে।
প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 90.2 এ। আজকে সোহানি তার জীবনের গল্প বলতে এসে প্রথমে আমরা মোটামুটি একটা ধাক্কা খেয়েছি, এবং আমরা ঠিক জানি না যে জীবনের এই গল্পটি কোথায় গিয়ে থামবে। আজ কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আপনারা সবাই আছেন এবিসি রেডিওর সাথে। আমরা অনেক ভালোবেসে বলে থাকি বুধবারের রাত মানেই হচ্ছে এবিসি রেডিও এফএম 90.2 এর রাত। আমরা আবারও ফিরে যাচ্ছি সোহানির জীবনের গল্পে, আর এই ফাঁকে আপনাদেরকে মনে করিয়ে দিই সোহানিকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সোহানি, আপনার বাবার কথা আপনি যেটা বলছিলেন যে আপনাকে ডিঙিয়ে এসে চলে যাচ্ছিল, আপনার জানা মতে তিনি কোথায় যাচ্ছিলেন সেই মুহূর্তে?
ড্রিঙ্কস করবে,
আপনার মা চাইতেন না উনি ড্রিঙ্কস করুক।
হ্যাঁ,
আচ্ছা, উনি ড্রিঙ্কস করে যখন বাসায় ফিরতেন উনি কি খুব অত্যাচার করতেন?
না, তেমন একটা অত্যাচার করতো না, কিন্তু আমার মা এটা পছন্দ করতো না।
আচ্ছা, মানে এমন কখনো কি হয়েছে যে উনি যেহেতু সরকারি চাকরিজীবী ছিলেন, খুব সীমিত আয় হয়, একদম লিমিটেড একটা বেতন থাকে, পুলিশের এএসআই ছিল, আপনি যদি স্বীকার করতে চান যে এসআই আর কত বেতন পায়? আপনি যে বলেন
আমি জানি না, এটা তো আমি জানতাম না।
মানে ওই টাকা দিয়ে যদি উনি নিয়মিত ড্রিঙ্কস করেন তাহলে তো সংসারের ভরণ পোষণ করানো খুবই
না। আমার বাবা এমনি আমি যতটুকু জানতাম যারা মদ টদ বানাইতো বা যারা অবৈধ ব্যবসা বাণিজ্য করতো, ওনারা আমার বাবাকে ঘুষ হিসাবে যেটাকে বলে ঘুষ, ওই জিনিসটা আমার বাবাকে নিত।
ওকে, ঠিক আছে, তিনি আসলে যে কর্মকর্তা সেখান থেকে এই জাতীয় জিনিস কালেক্ট করা তার জন্য যদি অবৈধ উপায়ে যদি করে থাকে খুব ডিফিকাল্ট।
আমার আব্বার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, ওনারা বাসায় এনে দিয়ে যেত।
ঠিক আছে, হ্যাঁ, তো তারপরে আপনি বলুন কোন জায়গায় ছিলেন?
তারপর এরকম ঝগড়াঝাটির মধ্যে দিয়ে আমাদের দিন যেত, এক এক জায়গায় পোস্টিং হতো আমার বাবা, এরকমই ছিলাম আমরা, এর মধ্যে দিয়ে আমাদের দিন যেত। দুইটা ঈদ আমরা দেশে করছি আমার মনে আছে, তো তিন নম্বর ঈদটা যখন আমরা দেশে যাই, এটা সম্ভবত রোজার ঈদ না কোরবানির ঈদ আমার তো একটু খেয়াল নাই। তো ঈদে গেলাম, যাওয়ার পরে ঈদের তিন দিন নাকি চার দিনের ছুটি নিছে সম্ভবত, আমরা ফার্স্ট গেলাম দাদা দাদু চাচা চাচি আমাদের সাথে ভালো খাওয়া দাওয়া করলাম। পরের দিন আমাদের বাড়ির সামনে একটা নার্সারি আছে, তো এই নার্সারির সামনে ঝালমুড়ি বাদাম টাদাম এই ধরনের কিছু বিক্রি হতো। তা আমার একটা স্বভাব ছিল, আমার চাচা বাবা কাউকে দেখলেই টাকা চাইতাম, পাঁচটা টাকা দাও, দশটা টাকা দাও, দিয়াই বাদাম ঝালমুড়ি এগুলো খেতাম। তো এক পর্যায়ে বাবাকে দেখলাম, তো বাবা দশটা টাকা দাও, তো ঝালমুড়ি কিনতে গেলাম। আমাদের বাড়িটার সামনে দুইটা রাস্তা ছিল, একটা রাস্তা ছিল মেইন বের হওয়ার রাস্তা, আর একটা গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা গেছে, দুই রাস্তার মাঝখানে নার্সারিটা ছিল। তো এক পর্যায়ে ঝালমুড়িটা কিনা আমি আসতেছিলাম, তো গ্রামের ভিতর দিয়ে যে রাস্তা আসছে ওই রাস্তা থেকে একটা ছেলে সাইকেলে করে আসতেছিল। তো আমিও দৌড়াতে দৌড়াতে আসতেছিলাম, আমিও দেখি নাই, উনিও আর কি আমার দৌড়ানের, উনিও বুঝতে পারে নাই আর কি আমার ঝালমুড়ির সঙ্গে আমি পুরো যাই।
সামনাসামনি একটা অ্যাক্সিডেন্ট হয়ে
যায়, পড়ে যায়, তো আমার পায়ের মধ্যে একটু লাগে, তেমন একটা ব্যথা পাই নাই, পাই নাই, তখন আমাকে বলতেছে দেখে চলতে পারো না, আমি আবার বলতেছি আপনি দেখে চালাতে পারেন না, যে আপনি আমার সব ঝালমুড়ি ফালাই দিলেন, আপনি কিরকম মানুষ, রাগারাগি একটু আর কি, একটু একটু
বাকবিতণ্ডা হয়
একটা আর কি। পরে তুমি আমার সাথে খারাপ বিহেভ করছো, তোমাকে যেতে দেবো না, তো চিকন রাস্তা তো সাইকেল দিয়ে আটকে রাখছো আমাকে।
না না, আপনার বয়স তো তখন আপনি ক্লাস থ্রিতে পড়েন?
না, ফোরে পড়ি, ফাইভে উঠবো এরকম।
আচ্ছা, ক্লাস ফোরে আপনি পড়েন, তার মানে আপনি আট থেকে নয় বছরের একটা বাচ্চা। হ্যাঁ, দশ বছরের। আর ওর বয়স কত ছিল?
ও ক্লাস এইটে নাকি টেনে জানি।
আচ্ছা, খুব বেশি ডিফারেন্স না, কিন্তু একটা বড় ধরনের ডিফারেন্স আপনাদের মধ্যে রয়েছে, কিন্তু দুজনই আপনারা কিশোর। হ্যাঁ, তারপর?
তারপর ও আমাকে সাইকেল দিয়ে আটকে রাখে, পরে আমাকে বলে যেতে দিব না, তখন আমি এক পর্যায়ে বলি আপনি আমাকে যেতে দিবেন না, ভালো ভালো বলছি যেতে দেন, পরে বলছে যে না যেতে দিব না, তখন আমি সাইকেলের সামনের চাকার মধ্যে লাথি মারি, লাথি মেরে তারপরে এদিকে আসি, আসার পরে বলে তুমি কোন বাড়ির মেয়ে, এত সাহস? আমি তো এই সাহস জানতে হলে কোনো বাড়ির মেয়ে লাগে না, বলতেছে যে আমাদের এলাকায় এসে আমাকেই তুমি এই ধরনের কথা, তখন আমি বলছি এটা শুধু আপনাদের এলাকা না, এটা আমাদের এলাকা। তখন এই কথা বললা, পরে বলছে আচ্ছা তোমার সাথে আমার দেখা হইব, আমি তো আচ্ছা আমি যেহেতু চার পাঁচ দিন আছি দেখা হতেই পারে, তখন এই কথা বললা আমি আয়সা বললাম। তো রাত্রে ফুফাতো ভাই বোন চাচাতো ভাই বোন ওদের সাথে গ্রামের বাড়ি যেহেতু টুক পালান্তি খেলে ওইটা খেলতেছি, তো এক পর্যায়ে আমার ফুফাতো ভাই আছে রুবেল, ও বলতেছে যে ওর নাম ছিল সজল, তো সজলের সাথে তোর কি হয়েছে? আমি তো সজল তোর কি হয়? পরে আমার ফ্রেন্ড কয় তুই নাকি ওর লাথি মারছো, তুমি ওর তো লাথি মারি আমি ওর সাইকেলের মধ্যে লাথি মারছি। তখন এক পর্যায়ে ওকে বলি যে থাক ওর সাথে ই করিস না, এরকম বুঝাই দিল। আমি আচ্ছা ঠিক আছে আর করবো না। তখন শীত ছিল, তারপরের দিনের কথা, আমরা গোসল টোসল করছি, খাওয়া দাওয়া করছি, সাড়ে চারটার দিকের কথা, তারপরের দিন
কলা গাছ দিয়ে এক ধরনের নৌকার মতো করে বানানো হয়, ওটাকে অনেকে ভেলা বলেন, ভেলাই আসলে বইয়ের ভাষা, কিন্তু আমাদের এলাকাতে ভুড়া বলে। আপনার সাথে মিল পেলাম আমরা আর কি।
তো ওই আমাদের একটা বড় পুকুর আছে, তো এই পুকুরে ওই ভুড়াটা আমার ভাই বোন মিয়া ওরা নাকি উঠে, তো আমার খুব শখ হইলো যে আমি ভুড়ার মধ্যে উঠবো। তখন উঠছি ঘোড়ার মধ্যে সোয়েটার পরা, আমি আমার এক চাচাতো বোন ফাহিমা আমার ফুফাতো ভাইটা, তিনজন আমার ফুফাতো ভাই চালাইতেছে আর আমরা দুজনে দুই পাশে বসে রয়েছি। তো ঘোড়া চালাইতে চালাইতে এক পর্যায়ে কলমি শাক আছে না, কলমি শাকের ফুল হয় না, সেই ফুল দেখছি আমি। তো দেখার পরে তো আমি বলছি ভাইয়া আমার ওইটা আইনা দিবি, তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে যাইতাছি। এদিকে যাইতেছে ওইখানে আবার সজল যে দাঁড়াইছিল আমি আবার দেখতে পারি নাই, তখন ও করছে কি প্রতিশোধ নেওয়ার জন্য, ও পিছন সাইডে ছিল আমাদের ঘোড়াটা দেখে একটু সামনে সেটে আসছে, আইসা ও করছে কি ঘোড়ার মধ্যে পাড়া দিচ্ছে একবার সবটি উল্টা পড়ছি। পরার পর শীতের দিন দুপুরে একবার গোসল হয়েছে, আবার এক জায়গা থেকে জায়গা চেঞ্জ হয়েছে, আমাদের মা খুব যত্ন নিত আমাদের ওই মুহূর্তটা, মা খুবই রাগারাগি করলো যে এই সন্ধ্যাবেলা পড়ছে এই সেই, একবার এক চুটে জ্বর ঠান্ডা হয়ে গেছে, তো বাবা রাত করে ওষুধ আইনা দিচ্ছে। তারপরের দিন সকালবেলার কথা, তো ওই সজল বলতেছে যে আসলে আমার জন্য ওর জ্বর হইলো তোর বোনটার, আসলে আমি ভুল করে ফেলছি, আমার কাছে আইসা আবার আমার ওই ভাইটাও বলতেছে ফুফাতো ভাইটা, তখন আমি বলছি আসলে আমিও ভুল করে ফেলছি, আমারও মাফ করে দিতে বলিস, ভাইদের আগের দিনের কথা। ওইখানে আবার ওই যে বৌসি খেলা, তো আমরা বৌসি খেলবো, বাটা বলে না যেটাকে কে কার দলে আসবে, ওইরকম পয়সা দিয়া কেউ ই দিয়া কাগজ দিয়া এরকম আমরা বাড়ছি, তো বাড়তে বাড়তে ওই ছেলেটা আবার আমাদের দলে এসে বসছে। তো এক পর্যায়ে আমি আবার দৌড় দিতে পারতাম না, অন্য খেলা পারতাম, দৌড়টা দিতে পারতাম না, দৌড় দিতে গেলে পড়ে যেতাম, মরে যেতাম, এরকম একটা অবস্থা হইতো। পরে আমার সবসময় আর কি যখনই যাইতাম বা এই বৌসি খেলার মধ্যে আমার বৌমা নাই বেশি
নড়াচড়া করতাম,
তো আমি তখন হ্যাংলা ছিলাম, এখন মোটা, তো তখন অনেক হ্যাংলা ছিলাম, আমি বউ বসে রয়েছি, তো আরা সি দিতাছে যার যার মতো, সজল করছে কি ফাঁক পায় আমার বউ বললা যে আমরা গোল গোল দিয়ে নিয়ে আসছে, আমি কে আপনি আমার হাত টান দিয়ে নিয়ে আসলেন কেন, কত তুমি তো বউ আইসে বসছো আমরা জিতা গেছি, এই ধরনের কথা বলছে। ও এরকম মজা হলো ওই দিনকে, বিকালবেলায় খেলাটা গেল রাত্রির সময়, আবার আমরা টুকপালন্তি খেললাম, খেলার পরে ও ছিল আমাদের মধ্যে, সবাই খেলতেছি খেলতেছি এক পর্যায়ে খ্যার আছে না,
খ্যার মানে অনেকে বুঝতে পারবেন খোয়ার বলে অনেকের, এটা আসলে ওই ধানের যে শেষে যেটা থাকে আর কি, ওই গরু খায় যেটাকে বলে। ওকে, তারপর
এই খ্যারের পাল্লা এক একজনে এক এক দিকে যা পলাইছে, তো আমি ওই খ্যারের পাল্লার এখানে যা পলাইছি, পলানের এক পর্যায়ে ও করছে কি আমাকে হাতের মধ্যে ধরছে, ধরা একটা কিস করছে,
সজল
সজল কিস করছে আমার হাতে, ও আমার পিছন দিয়ে পলাইছে, আমি বুঝতে পারি নাই তখন আমি যে একটা লজ্জা একটা কেমন জানি একটা অনুভূতি হয়েছে, আর খেলি নাই আমি, কেমন জানি একটা মন খারাপ হয়েছে, কেমন জিনিসটা একটা মনের ভিতরে কেমন জানি একটা অনুভূতি হয়েছে। তো আমি বাসায় চলে গেলাম, একটা খারাপ লাগতেছে, আবার কেমন জানি কি হইলো এটা, এরকম একটা লাগতেছে। পরের দিন ঈদ, আমার আবার কি, আমি আনকমন জিনিস পছন্দ করতাম, দেখা যেত ঈদের মধ্যে ড্রেস সবার যেটা আছে আমার ওইটা থাকবে না, আমার জিনিসটা কম দামি হোক, একটু আনকমন হতে হবে, যেটা কারোর নেই এরকম কিছু। তো আমার বাবা আমাকে একটা লেহেঙ্গা কিনা দিল 4,500 টাকা দিয়া হলুদ। তো এই লেহেঙ্গাটা পরলাম, পরে সবাই চাচাতো ভাই বোন নিয়া, আমাদের বাড়ির সামনে ঈদের মধ্যে মেলা হয়, তো এই মেলার এখানে গেলাম, মেলা দেখলাম, ফুচকা টুচকা খেলাম, ওই সজল আমাদের পিছে পিছে আছে। মেলার মধ্যে আমাকে একজোড়া রেশমি চুড়ি কিনা দেয় আমার ফুফাতো ভাই। তখন আমি বলতেছি যে কে দিছে এটা, পরে বলতেছে আমি দিছি। আমার কেমন মনে হলো ওই সজল দিছে, আমি বলতে সত্যি করে বল কে দিছে নাহলে কিন্তু বলবো না। তখন আমার ফুফাতো ভাই আমি দিছি। তখন আমার চাচাতো বোন ও বলতেছে তোমাকে দিল আমাকে দিল না, তখন বলতেছে আরে ব্যাক করলা আমি দেই নাই দিছে সজল, তখন এই কথা বলতেছে। তখন আমি বুঝছি যে না আমি ওর জিনিস করবো না। আসলে কি ওই মুহূর্তটার থেকে আমার ওকে ভালো লাগছে, আর চেহারাটা শরৎ কাপুর আছে না, ওর মতো নাকটা ঠিক অবিকল রকম, আর একটা মাফলার জাতীয় কিছু করতো ওর মতোই।
ওই বয়সে সে মাফলার শরৎ কাপুর সারার চেষ্টা করতো, মাফলার পরে করে,
কারণ যেহেতু ওর চেহারাটা ওই রকম, ওই রকম
ও জানতো যে ওকে দেখে ওর মতো লাগে,
তো মাফলার জাতীয় এটা পরতো, গরম হলেও পরতো।
ওকে ইটস ফানি, একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনার জীবনে তো প্রথম কোন ছেলের সংস্পর্শে আসা এটাই, সে যেভাবেই হোক না কেন, সো ইটস রিয়েলি পিসফুল, যেটা হতে পারে যে আপনার কোনো না কোনো ভাবে হোক ওকে প্রচন্ড রকম ভালো লেগে গেছে।
ভালো লেগেছে, পরে আমি চুড়িটা পরলাম, দেখলাম আমার ড্রেসের সাথে মিসিং হয়েছে। তখন ও একটা হাসি দিল দূর থেকে, আমি একটা হাসি দিচ্ছি। দেওয়ার পরে চলে আসছি বাসায়, ঈদের পরের দিনের ঘটনা, আমাকে একটা ময়না পাখি দেয়, আমি পাখি পুষতে ভালোবাসি। পাখিটা আমাদের একটা মাটির ঘর আছে, দাদু যে ঘরটা থাকে ওই ঘরের বারান্দায় বেঁধে রাখছি, ওইটা রাখার পরে পাখিটাকে দুলাইতেছে ও ওই যে দূর থেকে রাস্তার থেকে দেখতেছে। তো আমাকে ওই দিন দুইটা চিঠি দেয়, চিঠিতে তোমাকে প্রথম দেখাতেই ভালো লাগছে, যা আর কি লেখে, প্রথমে প্রথমে আমার বউ হবা, তোমাকে আমি বউ বানাবো, এই সে এই ধরনের কিছু লিখছে। আমি তখন ভালো করে বানান করে করে পড়ি, পড়তেও পারি না তখন, তখন একটা
বানান করে পড়েন স্টেজি প্রেম, বাবা সুপার। বাংলা সিনেমাতে সাধারণত এরকম দেখা যায়, যাই হোক,
কারণ আমি যদি আসলে লেখাপড়াটা ভালোভাবে করতাম তাহলে বানান করে পড়তে হতো না বয়সটা,
তো সেই মুহূর্তে আপনার চিঠি পড়তে গিয়ে আশ্বস্ত হয়েছে। ওকে
যাই হোক, আমরা তারপরে দিন আইসা বলবো, তো গুজগাজ হইলাম, ওই ময়না পাখিটাও নিলাম, ও আমাকে ইয়া বড় করে একটা চিঠি লিখছে। তো চিঠিটা পড়ার সময় পাইনি আর, বাবা মা যদি মারে আবার বকা দেয়। তখন করছি কি, আমার একটা ব্যাগ ছিল ওটার ভিতরে রাইখা, তো আমরা চলে আসি, তো আমার বাবা কার কাছে জানি শুনলো যে এই ময়না পাখিটা সজল আমাকে দিচ্ছে। তো আমাদের রাস্তার পাশে একটা খ্যাত ছিল, ওই খ্যাতের মধ্যে ওই পাখিটা ঢেল দেয় ফেলে দেয়। যদিও আমার অনেক কষ্ট হয়েছে কিন্তু করার কিছু নাই, বাবার এটা মানতেই হবে।
বাবা কি জানতে পেরেছিল এটা? যে
না, প্রেম টেম কিছু জানে না, একটা ছেলের দেওয়া জিনিস নিবে কেন,
এটা জেনেই সে ফেলে দিয়েছে,
ফেলে দিছিল।
ওকে,
তো বাসায় আসলাম, তখন আমরা মনোভর্তি থাকি, ওইখানে আমরা কোয়ার্টার পাইনি, তো থানার সামনে আমাদের একটা বাসা ভাড়া নিতে হয়েছিল। তো মনোভর্তি স্কুলে আমাকে ক্লাস 5 ভর্তি করে, লেখাপড়া মন কেমন জানি একটা ভার ভার, ওইখান থেকে আসার পর আমার, আমি নিজেই বুঝতে পারতাম মন কেমন জানি
ওকে অনেক বেশি মিস করতাম,
মিস করতাম, একটা চিঠি লিখতে পারতাম, এরকম কিছু করতে চাইতাম আর কি, কিন্তু পারতাম না। আমি স্কুলে যখন যাই, আমার পাশের এক বাড়ির থেকে আমি হারিয়ে ফেলেছি ক্যাসেটটা, আছে না এই গানগুলো, আমি শুনি, শোনার পরে আমার টিফিনে তো 15-20 টাকা এরকম করে দিত বাবা, তো এই টাকা জমায় 35 টাকা দিয়ে আমি ক্যাসেটটা কিনছি। কেনার পরে আমি নিজেই স্কুল থেকে আসার সময় তাইসা এই গানগুলা শুনতেছি বাসায়, তো আমার মা বাবা অবাক, ওই গান শুনে গান,
এই বয়সে এই গান, এই বিরহের গান,
গান শুনে গান। আবার আমাদের বাসাটা কেমন ছিল, নিচতলায় দুইটা রুম ছিল আর উপরতলায় একটা রুম ছিল, যেহেতু আমাদের বড় দুইটা বোন আছে, জামাই টামাই আসতে হয়, তো আমাদের তিনটা রুম অনায়াসে লাগে। উপরতলার যে রুমটা, ওইটা একটা রুমই ছিল, ছোট্ট একটা ছাদ ছিল, ছাদটা বড় ছিল না, একটা নারকেল গাছ ছিল, ওইখানে মাঝে মাঝে বসে থাকতাম, পড়তামও। আমার মনে আছে আমি ক্লাস 5 ইংরেজি পরীক্ষা দিতে যায় 42 পাইছিলাম, এটাই আমার সবচেয়ে বড় নাম্বার, তাছাড়া আমি 20-15 এর বেশি পেতাম না। আমার ছোট বোন অনেক ভালো রেজাল্ট করতো, স্যারেরাও খুব মারপিট করতো, বকাঝকা করতো। পরে এক সময় আমার বাবা এদিনকার লাঞ্চে বাসায় আসতে পারে নাই, তো আমার মা বললো যে তোমরা দুজন যায় তোমার বাবাকে খাবার গুলা দিয়ে আসো টিফিন বাটিতে, খাবার টাবার বাড়লো, পরে দিয়ে আসতে গেলাম খাবার। আমার কি করতাম, আমার বাবার পোশাক ইউনিফর্ম খুললেই পয়সা চুরি করতাম।
ওকে, ছোটবেলাতে যা হয় আর কি, অনেক বাচ্চাই চুরি করে না, যখন আমি আমি কখনো চুরি করি নাই,
কানের দুল টুল এগুলো আর কি কিনতাম।
ওকে, বাবা বুঝতে পারতো?
হ্যাঁ বুঝতে পারতো, কিছু বলতো না।
আচ্ছা,
বেশি নিতাম না আবার।
কত নিতাম?
500 টাকা নোট যদি দেখতাম ভয় পাইতাম, নিলে না জানি কি হয়।
যাই হোক, বাবা বুদ্ধিমান হলে সবসময় ওই 500 টাকার নোটই রাখতেন।
তারপরে তো এখানে গেলাম খাবার টাবার নিয়ে, দেখি আমার আব্বা অফিসে ডিউটি করতেছে। তো এক পর্যায়ে আব্বা বললো যে তোমরা যাও আমার রুমে বসো, ফ্যান ছাড়া আমি আসতেছি। তখন আব্বার মনে হয় সম্ভবত 20 মিনিট সময় আরো আছে। তো আমরা রুমে গেলাম, ফ্যান সারলাম, বসলাম, একটা কাজের লোকরে দিয়ে দুইটা জুস পাঠাই দিল, জুস খেলাম আর কি আমরা দুই ভাই বোন। খাওয়ার পরে এখন আমি আব্বার যে চকি ওইটার মধ্যে থাকে ওইটা ই করতেছি, এই পাশ ওই পাশ পয়সা টসা পাই কিনা, কিছু পাই নাই। তো একটা চাবি পাইলাম, তো সরকারি ট্রাঙ্ক তো থাকে সেটা জানেন পুলিশ দারোগাদের, ওই ট্রাঙ্কের চাবিটা আমি তো এখানে এসে আছে ওইখানে নাই। তো আমি করছি কি, ওই চাবিটা নিয়ে ট্রাঙ্কটা খুলছি, খোলার পরে কতগুলো পয়সা দেখছি ওইগুলা নিলাম। নেওয়ার পরে দেখি একটা ডায়েরি খুব উঁচা হয়ে রয়েছে। তো ওই ডায়েরিটা দেখে আমি ডায়েরির পাতাগুলা ই করলাম, দেখি যে ওখানে অনেকগুলা চিঠি আসছে, সব আমাদের নারায়ণগঞ্জ থেকে হইতে সজল। তো ওই চিঠিগুলা দেখে আমি অবাক, না হলো 25-30টা হবে।
ও মাই গড,
আমি ওই চিঠিগুলা সব চুরি করলাম আর পয়সাগুলা রেখে দিলাম। তখন আর পয়সা নেওয়ার মন মানসিকতা নেই। ছোট বোন রে বললাম যে তুই বলিস না আমি যেগুলা নিছি, পর আচ্ছা ঠিক আছে বলবো না। তো এই চিঠিগুলা নিয়ে ওই সময় টিচার আসছে, বাসায় খাওয়া দাওয়ার ঝামেলা আর পড়তে পারি নাই। পরের দিন মেয়েলি আমাদের যে একটা ব্যাপার, যে
মান্থলি যে ব্যাপারটা থাকে
ওইটা আমার হয়েছে,
এটা আমার ফার্স্ট ছিল, ওই লাইফে
ফার্স্ট। ওকে, হয়েছে তো আমি প্রচন্ড পেট ব্যথা। তো এই ব্যাপারটা আমি বুঝতে পারি না, আমি তো কেঁদে ফেলি। এক পর্যায়ে আমার বাবাকে বলি,
বাবাকে
বলি যে বাবা আমার কি যেন হয়েছে, আমার আর কি পায়ে সম্ভবত এটা এরকম বুঝতে পারছি। পরে আমার আব্বা আবার আমার আম্মাকে বলছে, পরে আমার মা আমাকে বললো যে এটা খাইছ না, নিয়ম কারণ কিছু বুঝাই দিল আমাকে।
কিন্তু ওই জিনিসটা কেন হয় এটা নিয়ে কিছু বলেনি, বলেছিল কি?
হ্যাঁ বলছে যে এটা হয়,
এটা মেয়েদের হয়, এটা এটা কেন হয়, কি কি জিনিস এটা বলেছে, ডিটেইলস।
হ্যাঁ এটা বলছে, ডিটেইলস সব কিছু বলছে। তারপর যা যা আনা লাগে ওষুধ জিনিসগুলো আমার মাই আমাকে এনে দিয়েছে।
ওকে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। অনেক পরিবারই সাধারণত এটা হয় যে যখন মেয়েরা শারীরিকভাবে সক্ষম হয়ে যান এই এই ব্যাপারটাতে, অনেক পরিবারই কিন্তু এটাকে গোপন করে, ঠিক মতো বুঝিয়ে দেয় না যে আসলে ব্যাপারটা কি। এবং আমার মনে হয় না এতে কোনো উপকার হয়, এতে বরং ক্ষতিই হয় অনেক সময়। যাই হোক, তারপর
তারপর মা বললো রেস্টে থাকো, স্কুলে যাওয়ার দরকার নেই আজকে। তা আমি ওই সুযোগটা পাইলাম। তা আমি আম্মাকে বলি যে আম্মা আমি আজকে দোতলায় ওইখানে শুয়ে থাকবো। আম্মা বলতে গরম দুধ পাঠিয়ে দিব আর পাউরুটি পাঠিয়ে দিব, তুমি এটা খাওয়ার পরে শুয়ে থাকবো। তো আমি ওই ফাঁকে চিঠিগুলা নিয়ে নিলাম, চিঠিগুলা নিয়ে উপরে উঠলাম। তখন আর কিসের খাওয়া, আমি চিঠিগুলা পড়ি আর কাঁদি, পড়ি আর কাঁদতেছি, চিঠির ভাষাগুলো এমন। এক পর্যায়ে আমার যে বাড়িওলা, এই বাড়িওলার একটা মেয়ে আছে নাম মনিকা, আমি চিঠি লিখতে পারি না ভালো করে। তখন এই মনিকাপুরে বললাম, মনিকাপু আমার এই ঘটনা, আমাকে একটা চিঠি লিখে দিবেন। পরে কয় তুমি চিঠি লিখবে, উনি হাইসা ফেললো, উনিও লাভ করে, বলছে যে আমি তো দুঃখটা বুঝি, কিছুটা হলেও আচ্ছা ঠিক আছে লেখা দিব। পরে লেখা দিল, দেওয়ার পরে আমি দুই তিনটা চিঠি পাঠাইলাম। পাঠানোর পরে এক পর্যায়ে হইল কি, যে আমার বাবার পর্বটা, আমার বাবা এদিক দেওয়া প্রচুর ড্রিঙ্কস। তারপর আমার মা যখন আমার দাদা বাড়িতে বেড়াতে যাইতো, আমাদের একটা কাজিন ছিল নাম বকুল, ওদের রেখা আমার দুই বোন রেখা যাইতো দুই একদিনের জন্য ধান টান যা দেশের বাড়ি থেকে আনার যে জিনিসগুলো আনতো ওই জন্য যাইতো। দেখতাম যে আমার বাবা অন্য মেয়ে নিয়া আমার আম্মার রুমে থাকতো
আপনাদের সামনে
আর কি, বুঝতে পারতাম আমি আমি যেহেতু একটু বড় ছিলাম, আমার ছোট বোনটা ছোট ছিল। রাতে যখন টয়লেটে যেতাম তখন দেখতাম যে জুতা, এই জুতা তো আমার মাম না, এটা কার জুতা। তখন এইরকম কিছু ফলো করতাম,
অপরিচিত অপরিচিত। আমাকে একটু বলেন তো এই সময়টাতে কে যেত? আপনার মা যেত গ্রামের বাড়িতে ধান আনার জন্য,
ধান চাউল যে গ্রামে যা হয়,
হ্যাঁ ছয় মাসে যে ফসলগুলো হয় আর কি, এই সময়টাতে আপনার বাবা পরনারীর সাথে
মিশে থাকতো এরকম কিছু। সকালবেলা আমি দুই দিন দেখছি যে এরকম সুন্দর একটা মহিলা আমাদের বাসার থেকে বের হয়ে গেছে। তখন আব্বার প্রতি আমার একটা ঘৃণা জন্ম নিল, আমার বাবা এরকম কাজ করতে পারে আমার মার বেডে। আমি আবার একটু সুচিবাই ছিলাম, আমি এখনো দুই তিনবার ডিটল দিয়ে ঘর পরিষ্কার করি। তো যাই হোক, ওইটা নিয়ে আমি আর আমার মার কাছে কিছু বলি না, গোপন রাখি কথাগুলা। এক পর্যায়ে আমার মা এই ঘটনাগুলা কিভাবে জানি জেনে ফেলে। জেনে ফেলার পরে আমার বাবার সাথে মারামারি এই ঝগড়াঝাটি ওইরকম হতেই থাকে। এদিকে আমার বাবা দুইটা বিয়ে করে,
আপনার মাকে না জানিয়ে,
না জানিয়ে দুইটা বিয়ে করে, দুইটাই আমার বড় বোনের মতো বয়স হবে এরকম। বিয়ে করার এক পর্যায়ে আমার মা ওই মেয়ে দুইটাকে খুব বোঝায়, যে দেখো আমার তো চারটা মেয়ে আছে, ওদের নিয়ে আমি কি করব, কোথায় যাব, তোমরা চলে যাও, আমি শান্তি নাই, আমি একটা অন্য ধর্মের মেয়ে, আমার মা কিন্তু অনেক সুন্দরী যা মুখের ভাষায় প্রকাশ করার মতো না। পরে বুঝাইলো আমার মা, বুঝানোর এক পর্যায়ে কিছু টাকা পয়সা দিয়ে আমার মা বিদায় করে দিল ওনাদের।
ওই মেয়েগুলোকে আপনাদের বাড়িতে চলে এসেছিল?
চলে আসে নাই, বিয়ে করে দূরে দূরে রাখতো, দেখা যেত আমাদের ঠিক মতো টাকা দিত না, যেখানে যেখানে আমাদের 20,000 টাকা লাগতো এখানে 5,000-6,000 টাকা দিত, এইভাবে তো আমাদের সংসার চলতো।
আপনার মা কিভাবে বুঝালো তাদের ওদের বাড়ি গিয়ে?
না, আমার মা এই ঘটনাগুলো ওই যে সাধারণত পুলিশদের তো সবসময় বাসে আসা সম্ভব না, এরা নানান ভাবে ডিউটি করে, তখন দেখা যায় কাজের মানুষ যে একটা বডিগার্ড থাকে বেশিরভাগ একটা দারোগার, তখন ওই বাজারের জন্য পাঠাইতো, তখন দেখা যেত ভাবি একটা লাগাই দিত আম্মাকে, সত্যিটাই লাগাইতো যে এই স্যার তো এটা করছে, স্যার তো এরকম আরেক জায়গায় বাসা নিয়ে রাখছে। তখন আমার আম্মা ওই ঠিকানা নিয়ে ওই অ্যাড্রেস নিয়ে যাইতো, যা বুঝাইতো, বুঝাইয়া তারপরে আমার মা ওনাদের টাকা পয়সা দিয়া বিদায় করছে। করার পরে আমার মার সাথে একদিন আবার ঝগড়া হয়, বলতেছে তোমার কেন ছেলে হয় না, তোমার কেন চারটা মেয়ে হলো। তখন আমি অবাক হয়ে যাই, আমরা যখন একদিন আমি আর আমার ছোট বোন থানায় যাই, কৌশি সাহেব দেখা বলে দেলাল কি হয় তোমার, বলছে আমার দুটো আমার মেয়ে, তোমার কয় মেয়ে, বলতেছে আমার চার মেয়ে, চারটা মেয়ে তোমার, তখন বলতেছে স্যার মহিষের বোঝা মহিষের কাছে কখনো ভার হয় না। তখন ওই মুহূর্তে মনে হয়েছিল যে আমার বাবা এই কথাটা বলছে অনেক আনন্দ পাইছিলাম, অনেক খুশি লাগছিল, আজকে আবার এই কথাটা বলতেছে যে তোমার কেন ছেলে হয় না, তখন খুব কষ্ট লাগছে।
আপনি যেটা বললেন যে মহিষের বোঝা কখনো
মহিষের কাছে ভার হয় না,
মানে কি, মানে
আর কি আমার যতগুলা মেয়ে হোক আমার কাছে এটা কোনো
ভারী না,
হ্যাঁ ভারী না, এটা বুঝাইছে আর কি আমার বাবা। যাই হোক, ময়মনসিং আমার মা যখন আসে তখন অনেক স্বর্ণগয়না নিয়ে আসে চুরিপুরা, আমার
বাড়ি থেকে
পালিয়ে আসছিল, এনে ময়মনসিং একটা পূর্বধলা একটা থানা আছে ওইখানে আমার মা একটা জায়গা কিনে বাড়ি করে, ওই বাড়িটা আমার বাবার নামে লিখা দেয়।
ও ও,
বাড়িটা বিক্রি করা আমার বাবা এই জোয়া খেলে মদ খায় তারপর বিয়ে করে, এটা যখন শুনতে পারছে তখন আমার মা বলছে আর সম্ভব না। তখন আমার মা এক পর্যায়ে আমার এক চাচা ওনার বউ মারা যায়, ওনার সাথে আমার মার জানি কিভাবে একটা রিলেশন, এই রিলেশনটা হয় আমার এক চাচির মাধ্যমে, ওইখানে বিয়ে হয়ে যায়, আমার বাবাও বিয়ে করে।
দাঁড়ান, ডিভোর্স না হতেই আপনারা
ডিভোর্স হয়ে যখন শুনে যে এই বাড়িটা বিক্রি করে ফেলছে
তখন তিনি ডিভোর্স দিয়ে দেন?
ডিভোর্স দিয়ে দেয়। আর এই ঝগড়াগুলো এসপি পর্যন্ত গেছে, বাবার চাকরিও গেছিল গা এই বিয়ের কারণে। তখন আমার মা আবার বড় জায়গায় যায়, এটা অ্যাপ্লিকেশন দিয়া সবার সাথে কথাবার্তা বইলা তখন আবার এই জিনিসগুলো ঠিক করে দিচ্ছে। তো আমার বাবা যে মহিলাটাকে বিয়ে করে, আগে যে একটা মহিলা আমি দেখছিলাম, মহিলাটা খুবই শান্তশিষ্ট ছিল, ভালো ছিল,
আসতো আপনাদের বাসায় মাঝে মাঝে?
না, আমি দেখছিলাম একদিন থানায় গেছিলাম, তো আমার বাবার নাম ধরে ডাকতেছে যে উনি আছে, এক দারোগা বলতেছে উনি আপনার কি হয়, বলতেছে যে উনি আমার হাজবেন্ড হয়। তখন ওই দারোগাটা হেসে ফেলছে, একটু আগে ওনার এক বউ ফোন দিল, আপনি আবার কোন বউ? ঠিক আছে, আসলে এই মুহূর্ত গুলো বোঝানো যাবে না যে কত
পেইনফুল, আমি বুঝতে পারছি, আই এম সরি যে আমি এটা দিয়েছি, আসলে তো রিয়েলি পেইনফুল। হ্যাঁ, তারপর
ওনাকে দেখলাম, দেখার পরে বললাম যে আপনি আমার আব্বাকে চিনেন? তখন উনি বলল যে হ্যাঁ চিনি, থানার মধ্যে বসার জায়গা থাকে না, বসে আমার মাথায় হাত বুলাই দিল। তখন বলল যে তোমার নাম কি? তখন আমার নাম বললাম। পরে আমি বললাম যে আন্টি আমার বাবা ভালো না, আমার বাবা এর আগে দুটা বিয়ে করছে, আমার মা ও শান্তিতে নাই, আপনি শান্তিতে থাকতে পারবেন না, আমার বাবার কাছ থেকে চলে যান। বলার পরে ওই মহিলাটা খুবই ভালো ছিল, নর্ম ভদ্র ছিল, বুঝতে পারছি আর কি যা আমি দেখা, মহিলাটা এক পর্যায়ে কেঁদে ফেললো, তো বলছে আচ্ছা আমার কারণে তোমাদের কোনো ক্ষতি হবে না, এটা মনে রেখো। পরে ওনার খবর আর জানি না উনি কোথায় আছে কিভাবে আছে।
বাবার সাথে ডিটাচড হয়ে গেলেন, বাবা আপনাদেরকে নিতে চাইনি?
বাবা কি করছে, বিয়ে করছে, মাও বিয়ে হয়েছে, এই মার খারাপ আচরণ বলতে আমি কোনো কিছু দেখি নাই, দেখার মধ্যে কি দেখছি, যাওয়ার সময় আমার আর আমার ছোট বোনের কানের দুল বানাই দিছিল স্বর্ণের, চিকন দুল গুলা খুলা নিয়ে গেছে আমার মা, আমার বাবার যা ফার্নিচার টার্নিচার ছিল সব নিয়ে গেছে। ওই মুহূর্তে আমি আর আমার ছোট বোন কোথায় থাকবো, সেই জিনিসটা আমাদের মাথায় ঢুকে নাই যে আমার দুটা মেয়ে আছে, আমরা তো আমাদের সুখ দেখলাম, কি ওদের কি হবে। তখন আমার বড় আপা ফোন করছে, মেজো আপা ফোন করছে, এক পর্যায়ে আমি আমার মেজো আপার বাড়িতে চলে যাই, আমার ছোট বোনটা চলে যায় আমার বড় আপার বাড়িতে, ওইখানে যা দেখা যায় আমাদের লেখাপড়া বন্ধ, আমার ছোট বোনকে দিয়া অনেক কাজ টাজ করায়, আমার বোন বলতে সাহস পেত না, যদি বলতো তাহলে দুলাভাই আর কি বোনের উপরে অত্যাচার করত। আমার বাবা আবার টাকা পাঠাইতো আমাদের দুই বোনের খরচ বাবদ, মাসে 5,000 বা 3,000 করে এরকম টাকা পাঠাইতো দুই বোনের বাসা, তো দেখা যায় আমাদের লেখাপড়া এরকম করাইতো না, কাজ কাজ করাইতো, এভাবে আমাদের রাখলো। আমিও ওইখানে কাজের মেয়ের মতোই থাকতাম। আমার মেয়ে জীবনটা খুব খারাপ ছিল, আমি খারাপ বলতে কি, ওর ভিতরে একটু মায়া দয়া কম ছিল, দুলাভাইটা ভালো ছিল। আর বড় বোনের ক্ষেত্রে দেখা যায় দুলাভাইটা খারাপ ছিল, বড় বোনটা মায়া ছিল, বোনের প্রতি একটু সহানুভূতি। মাঝে মাঝে ওই দুই বোন ফোনে কথা বলতাম, যখন কথা বলতাম তখন ও বলতো যে আপু কি হইলো আমাদের, এই জিনিসগুলো বইলা, ও কাঁদত, আমিও কাঁদতাম। তো আবার ঈদ আসলো, ঈদের মধ্যে কেউ আর কি আমাদের ড্রেস কিনা দেয় নাই, সবার জন্য ড্রেস কিনা হয়েছে, আমার বাবা টাকা দেয় নাই এই জন্য আমাদের দুই বোনের ড্রেস কিনে নাই। ওই জিনিসটাও আমি আমার ছোট বোনের সাথে শেয়ার করলাম। তার মধ্যে আমার চাচা আমাকে ফোন করলো, মেজর চাচা, যে তুমি আসো, এসে একটু বেড়ায় যাও। তো গেছি আমি বেড়াইতে, চাচা তো বোনের বাসায় যাবো, তো ওই সজলে আর মার সাথে আমার দেখা হয়েছে, সালাম টালাম দিলাম। তো উনি বললো তুমি নাকি আমার ছেলের সাথে প্রেম করো, তুমি কি করে ভাবলা, তোমার মা একটা অন্য জায়গায় বিয়ে হয়েছে, বাবা একটা অন্য জায়গায় বিয়ে করছে, তোমাদের রক্তের মধ্যে দোষ আছে, তোমরা খারাপ ফ্যামিলি, তোমাদের ফ্যামিলির সাথে জীবনেও তো কখনো আমাদের অ্যাডজাস্ট হবে না। তখন আমি খুব কষ্ট পাইলাম, আমার চাচা আবার আমার ফ্রেন্ডের মতো ছিল। তো ওই চাচার কাছে বললাম যে চাচা এই ঘটনা, উনি আমার এই কথা বলছে, পরে কয় ওর চেয়ে ভালো জায়গায় তোমার বিয়ে দিন আর কি। এক পর্যায়ে শুনলাম কি আমার বাবার ফ্রেন্ডের ছেলে, আমার বাবা কিছু কিছু কাজ করছে এই জিনিসগুলা আর কি, উনিও জানে, ওই যে সজলের বাবা, তো উনি ওনারা জানে শুনে কিভাবে এরকম একটা ফ্যামিলিতে ই বা করবে। ওই সজল ছিল একটা ছেলেই। তারপরে দিন সকালবেলা আমি আইসা পড়বো, তখন সজল বলতেছে যে দেখো আমি তোমাকে কখনোই ছাড়বো না, আমি তোমাকে ফার্স্ট দেখছি, যদি বিয়ে কোনোদিন করি তোমাকেই করবো, আর আমার জীবনে অন্য কোনো মেয়ে আসবে না। আর এইগুলা বলছে আমার মা বাবা, আমি তো বলি নাই তোমাকে, তুমি আমার মা বাবার কথা মনে কিছু নিও না। ও আর কি আমাকে অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, আর কি আমার ওই কথাগুলাই মনে পড়তেছে, আমার রক্তের মধ্যে দোষ আছে, হ্যাঁ আমার বাবা ভালো না, মা ভালো না, আমার তখন আর প্রেম যে ওর প্রতি একটা ভালোবাসা ওই জিনিসটা আর কি আসতেছে না। তখন আমি বললাম কি আচ্ছা ঠিক আছে, ওর কথা আমি গুরুত্ব দিতেছি না, আমি আবার আমার মেজো বাপের বাসায় আসলাম। তো ও নাকি ওই আর্মিতে ট্রেনিং দিছে, ওর আর্মিতে চাকরি হয়েছে শুনছি। মেজো দুলাভাইয়ের কাছে ফোন দিত, ফোন দিয়া বলতো যে ওকে একবার দেন, ওর সাথে কথা বলি। তখন আমি বললাম যে না দেখো তুমি অন্য জায়গায় বিয়ে টিয়ে করো, আমার পক্ষে সম্ভব না, যেহেতু তোমার মা বাবা এই কথাগুলো বলছে। আমি আসলে এই জিনিসগুলো আমি তো তোমাকে নিয়ে আমার চললে হবে না, আমার সবকিছু নিয়েই চলতে হবে। তখন ওই মুহূর্তে ও আমাকে বললো যে না তুমি আরেকটা সুযোগ আমাকে দাও। তখন কি করলাম যে আমার দুলাভাইয়ের সাথে আমার মেজু বাপার সাথে সবার সাথে কথা টথা বললো, বলার পরে ও আমাকে বললো যে তোমরা আসো, একটা ডেট করছে যে আমাকে বিয়ে করবে।
ওর ফ্যামিলিতে ও জানে
না? আর ফ্যামিলিতে যা না জানে,
আপনার ফ্যামিলি সবাই জানে?
আমার ফ্যামিলি শুধু আমার মেজু বাপাই জানে,
ওকে,
আর কেউ না।
ওকে,
পরের দিন ডেট। তো আমরা গেলাম টঙ্গীতে, নতুন চাকরি পাওয়া অবস্থায় যতটুকু দিছে কিছু হালকা পাতলা কসমেটিক, সাধারণ একটা শাড়ি, একটা স্টুডিও আছে স্টেশন রোড, ওইটার ভিতরে আমাকে ওইগুলা পরাইলো শাড়ি টাড়ি।
মানে আপনি বিয়ে করতে যাচ্ছেন?
বিয়ে করতে যাচ্ছি।
ওর ফ্যামিলিতে ও না জানিয়ে আপনাকে বিয়ে করছে?
আর এক ফ্রেন্ড নিয়ে আসে।
আচ্ছা।
আর আমার বোন দুলাভাই। তো আমি এগুলা পরে গাড়িতে বসি, বসার পরে ওর ফোন আসে বাড়ির থেকে, রোহিণ কুমুরতে ওর বাড়িতে যেতেই হবে। তখন ও বলে মিনিমাম আমার এক ঘন্টা সময় দেন, আমি আইসা পড়বো। এই কথা বইলা আর পাঁচটা বাজে আর কোনো খবর নাই।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই এই জায়গাটাতে। আসলে কি হয়েছিল এই আধা ঘন্টার কথা বলে পাঁচ ঘন্টা কোনো খবর নাই, এবং শেষ পর্যন্ত খবরটা কি হয়েছিল আমরা জানবো ছোট্ট একটা খবরের বিরতির পর। আপনারা সবাই শুনছেন হ্যালো 8920, আর জি কিপ্রিয়া আপনার সঙ্গে রয়েছে, রয়েছে আর জি কিপ্রিয়ার টিম। এবং একই সাথে আপনাকে বলতে চাই হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এখানে আমরা জীবনের যে কোনো ধরনের গল্প নিয়ে থাকি, হতে পারে সেটা ভালোবাসার, হতে পারে সেটা আনন্দের, হতে পারে সেটা কষ্টের, হতে পারে সেটা বেদনার। জীবন যেহেতু বিভিন্ন বিষয় নিয়ে বর্ণিল, সুতরাং জীবনের সবগুলো রং আমরা ধারণ করার চেষ্টা করি হ্যালো 8920-তে। হ্যালো 8920-তে আজকে আমাদের সঙ্গে রয়েছে সোহানি। সোহানির জীবনের গল্পে আমরা সংবাদের বিরতির পরে ফিরে আসছি। সোহানির একটি স্টুডিও পিকচার আমরা কোনো একটি সময় আমাদের গল্পের মাঝখানে আমরা ফেসবুকে দিয়ে দিব। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরই ফিরছি, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি হ্যালো 8920-তে। আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে, রয়েছে জীবনের গল্প নিয়ে সোহানি।
সোহানির জীবনের গল্পের আমরা যে জায়গাটিতে বিরতি নিয়েছিলাম ঠিক সেই জায়গাটি থেকে আমরা ফিরতে চাই। তবে তার আগে আপনাকে হ্যালো 8920 সম্পর্কে আরো একবার মনে করিয়ে দিই, এই জীবনের গল্প বলার প্ল্যাটফর্মে আপনিও আসতে পারেন। আসার জন্য দুটি নিয়ম রয়েছে, একটি ফেসবুক, আরেকটি পদ্ধতি হচ্ছে আমাদের ফোন নাম্বার। ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। ফোন করুন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন, তারপর আপনার জীবনের গল্পের সারাংশটুকু, অর্থাৎ যে বিষয়ে আপনার জীবনের গল্প সেটি মাত্র দুই মিনিটের মধ্যে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আর একটি পদ্ধতি হচ্ছে ফেসবুক, যেটা একটু আগে বলছিলাম, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। সোহানিকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেয়া আছে, আপনি চাইলে ওখানে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আর জীবনের গল্প নিয়ে আপনারা সবসময় জানেন, যারা নিয়মিত শোনেন, জীবনের গল্পের কোন বাকি অনুমান করার কোন সুযোগ নেই যে এই জীবনের গল্পটি কোথায় গিয়ে থামবে। সোহানির গল্প শুরু হয়েছে মাত্র, আমরা বলতে পারি, আমরা জানি না সোহানি এখন কোন জায়গাটায় রয়েছে, এবং আপনি চিন্তাও করতে পারবেন না এই জীবনের গল্পের বাঘগুলো কোন কোন জায়গাতে আপনাকে কি ধরনের অনুভূতি দেবে। চলুন আমরা ফিরে যাই জীবনের গল্পে। সোহানি, যে জায়গাটায় আমরা রয়েছিলাম, যে আপনি বলছিলেন সজল পাঁচ ঘন্টা সময় নিল, কোনো খবর?
পাঁচ ঘন্টা সময় নিল, তোর এক ফ্রেন্ড আছে সাগর, তো ওই সাগর ভাইয়া আমার কাছে ফোন করলো যে সোহানি তুমি চলে যাও, সজল আসবে না। কেন আসবে না? ওর মা নাকি বড় লাইট দিয়ে বুকের মধ্যে বাড়ি দিচ্ছে যে আমার একটা ছেলে, ও আমাকে না জানায় বিয়ে করবে, আর এই ফ্যামিলি মেয়ে আমি জীবনই রাখবো না।
ওর মা নিজে নিজে কি হয়ে বাড়ি দিয়েছে?
নিজে, তখন ওর মা হসপিটালে ভর্তি, হয়তো বা ওর মার সাথে কোনো ওয়াদাবদ্ধ ছিল, ও কথা বলতে পারেনি আমার সাথে। ওইটা আমার কাছে খুব ঘৃণার মনে হয়েছে যে আমার আসলে এই জীবনটা রাখার কোনো দরকার নাই। সাজগুজ অবস্থায় ওগুলা খুললাম আবার।
আপনি বিয়ের সাজ পরে অপেক্ষা করছিলেন তার জন্য?
খোলার পরে গেলাম আবার মেজ বাপার বাসায়। তো আমাদের বাড়িতে এক দুধ দিত এক লোক, তো এই লোককে বললাম যে আমাকে একটা বিষের বোতল দিবেন। বলছে কেন মা? আমি বলছি কি আমার এক বান্ধবী আর কি লাভ করছে, এখন ওকে বিয়ে করবে না, অস্বীকার করতেছে, তো এটা দেখায় ভয় দেখাম এই জন্য। তো মিথ্যা কথা বলাতে ওনাকে আমি 100 টাকা দিছি, দেওয়ার পরে উনি আমাকে এই বিষের একটা বোতল এনে দেয়। দেওয়ার পরে ওই জিনিসটা আমি বোনের বাসা আসি, আইসে একটা জুতার বাক্স আছে ওইটার ভিতরে রাখি। স্বাভাবিক আচার আচরণ, আর আমাকে বুঝাইতেছে, আমার ভিতরে শুধুই ঘৃণাগুলো কাজ করতেছে, আমার বাবা মা খবর নেয় না, ছোট বোনটা কোথায়, এই জিনিসগুলো আমাকে খুব দিতেছে ওই মুহূর্তে। তো আমি করছি কি ওই পাশের রুমে যায় ভাত খাই নাই, পরে বিষটা পোড়াটাই খাইছি। খাওয়ার পরে দেখি যে আর কি ভিতরে মানে আগুন দিলে যেরকম জ্বলে না, এরকম আরম্ভ হয়ে গেছে আমার ভিতরে। আমি আবার দরজাটা না আটকাই নেই, এক পর্যায়ে যদি আমি দরজাটা আটকাই ফেলতাম তাহলে হয়তো আজকে আমি এখানে আসতে পারতাম না। পরে বলতেছে আমাকে বাঁচাও বাঁচাও, পরে আমার দুলা ভাই আমার মুখের মধ্যে হাত দিছে, বমি করাইছে, সাথে আমার মেজো বোনের দেবরের প্রাইভেট কার ছিল, তো এটা দিয়ে আমাকে হসপিটালে নিয়ে গেল। যাওয়ার পর আমাকে আর হসপিটালের উপরে নিতে পারলো না, নিচে মাটির মধ্যেই ফালায় আমাকে ওয়াশ করছে, উপরে যাওয়ার সময় পায় নাই, যে নিতে নিতে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো আমি ওয়াশ করলাম, মরার মুহূর্তটা কি এটা আমি ওই মুহূর্তে অনুভব করছি, খুব ভয় পাইতাম আর কি, যাকে দেখতাম তাকেই জড়ায় ধরতাম হসপিটালে।
আপনি ওকে একটু ডিসক্রাইব করতে পারবেন? আপনি তো ওই সময় একবার জীবন মৃত্যুর মাঝামাঝি ছিলেন, ওই সময় আপনার ফিলিং সেন্স ছিল? আপনি কিছুই জানেন না?
কিছুই জানি না, যখন খাইছি তখন আমার ভিতরে আগুনের মতো হইতেছে, ওই মুহূর্তে আমি বাঁচার জন্য চেষ্টা করতেছি।
ওই স্টেজের পরে আপনি জিরো, কিছু জানেন
না? না, কিছু জানি না।
ওকে, হ্যাঁ, তারপর?
তারপর যখন আমি বেডে ছিলাম, কাউকে দেখলেই আমি জড়ায় ধরতাম, তো ওই মুহূর্তটা তো আমার বাবা শুনলো, বাবা শুনে আমাকে যা নিয়ে আসলো। এদিক দিয়ে আমার ছোট বোনের অবস্থা খুবই খারাপ, ভাতের মার পরে আমার ছোট বোনের হাত পা এরকম পুড়ে টুড়ে গেছে। ছোট বোনের সাবজেক্টটা কেন আসলাম, আমাকে একটা ছেলে পছন্দ করতো যখন আমরা চৌরাস্তায় ছিলাম, তখন এই ছেলেটা আমাকে প্রস্তাব দিল, তখন আমি বললাম যে একজনের সাথে আমার সম্পর্ক আছে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার ছোট বোনকে তো তুমি দেখছো, আগের ঘটনা। তো ওই ছেলেটাকে বললাম তুমি যদি বিয়ে করতে চাও তো আমার ছোট বোনটাকে করতে পারো। তখন ও রাজি হলো, বিয়ে টিয়ে সব হলো, আমার বোন এখন সব দিক দিয়ে সুখে আসতে, আমি দিলাম বিয়েটা, কেউ রাজি ছিল না বিয়েতে। ওদের সংসারটা খুবই ভালো, খুব সুন্দর একটা সংসার। তো আমার বাবা এদিক দিয়ে আমাকে নিয়ে আসলো, আমার মেজ বোনের বাসা থেকে, ছোট বোনের তো একটা পার হলো।
আপনি যখন বিষ খাচ্ছিলেন বা তখন তো সবাই জানাজানি হয়ে যাওয়ার কথা যে আসলে?
হ্যাঁ, জানাজানি হয়েছে।
আচ্ছা,
তখন সজল ওরা জানছে কিনা আমি আর ওইটা খবর রাখি নাই, তো নিয়ে আসছে এক আগুনের থেকে এনে আরেক আগুনে আমাকে ফেলছে। আমার স্বপ্না, উনি খুব ডেয়ারিং ছিল।
ওই ওই ভদ্র মহিলাই?
না, ওইটা হলো চার নম্বর বউ আমার বাবার, উনিও কাজ করাইতো। আমার বাবা বই কিনা দিছে, আমাকে স্কুলে যেতে দিত না, একটা ড্রেস যদি 2000 টাকা দিত দেখা যায় যে 500 টাকা দিয়ে কিনা দিত। এরকম অত্যাচার গুলা আমার বাবা যখন থাকতো না তখন উনি এগুলা করতো।
উনার ওই ঘরে কোন সন্তান ছিল?
হ্যাঁ, একটা ছেলে ছিল।
উনি যেখান থেকে এসেছিলেন সেখানকার নাকি আপনার বাবা?
আমার বাবার।
ওকে,
ওকে রাখতে হইতো আমার, দেখা যায় পড়ার সময় ওকে দিয়া যেত। আমি কি করতাম আর, আমি নিরুপায়। তো এক পর্যায়ে আমাকে নতুন পুলিশে ভর্তি হয়েছে, এরকম একটা ছেলের সাথে পরিচয় হয়ে যায় আমার বাবার। তো আমার বাবা নাকি ড্রিঙ্কস করতে আসতেছিল, ওই মুহূর্তে ভদ্রলোকটা আমার বাবাকে দেখে উঠাইছে, ড্রাইভ করে দিয়ে গেছে আমাদের বাসা আইসা। তো এরপর থেকে আমার বাবা ওই ছেলেটাকে ফলো করলো, দেখতে শুনতে অনেক সুন্দর ছিল, ও তখন নতুন কনস্টেবল। তখন আমার বাবা ওর হিস্ট্রি কিছু জানলো, যে আমার মার আর আমার বাবার কিছু জীবন কাহিনী ওর কাছে তুলে ধরে, দেখো আমার মেয়েটার লাইফটা এরকম হয়ে গেছে আমাদের কারণে, তুমি কি আমার মেয়েটাকে বিয়ে করবা? ওই ছেলেটাকে ডাইরেক্ট প্রপোজ করে আমার বাবা। ছেলেটাও দেখছে ড্রিঙ্কস ট্রিঙ্কস করে মাঝে মাঝে এরকম, তো ছেলেটা যে আপনার মেয়েটাকে আমি দেখতে যাবো। তারপরের দিন দেখতে যায় আমাকে, যায় আমার রুমে, যায় আমাকে বলে কেমন আছো? আমি বলি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। অঙ্ক খাতাটা দেখতেছে, একটা অঙ্ক আমার মনের সঙ্গে বলতে ভুল হয়েছে, পরে হাসতেছে, পরে বলতেছে এটা এইভাবে না এইভাবে। পিতা ও পুত্রের বয়স এরকম,
পিতা ও পুত্র এবং বানর আর বাস। ওকে, হ্যাঁ, সবাই করেছে অঙ্ক।
তো এটা ও সঠিক করে দিয়া ওইখানে ওর নাম্বারটা লিখে দিয়ে গেছে। দেখতে অনেক সুন্দর, স্মার্ট, সজলের চেয়েও মনে হয় ভালো।
সজলের
সাথে একটা ঘটনা ঘটছে আর আমার বাবা মা যে এত খারাপ এটাও তো মনে হয় জানে না, ও তো পরে দেখছে, ভিতরের খবর গুলা কিছুই জানে না। তখন আমি বলছি কি দেখেন আপনার সাথে আমার কিছু কথা আছে, ফার্স্ট দিনই বলছি, আচ্ছা তোমাকে নাম্বারটা আমি দিয়ে গেছি তুমি ফোন দিও। তো আমার বাবা পরের দিন নাক ডেকে ঘুমাইতেছে, আমি এই সুযোগটা কাজে লাগাই মোবাইলটা নিয়ে ওই পাশের রুমে আসি, আয়সা ফোন দেই, আমি বলি যে দেখেন আপনি আমার পুরোটা কোনো কিছু শুনেন নাই। আমি যে কি, তখন আমাকে বলতেছে যে যার চেহারার মধ্যে এত নিষ্পাপ একটা ভাব তার মধ্যে কিছু থাকতে পারে এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, এই কথাটা বলছে, পরে আমার বাবা বলতেছে কি মোবাইল কই আমার। তখন তো আমার স্বপ্না উনি তো যা বইলা দিছে তো মনে হয় কিছু বইলা দিব, তাহলে তো আর বিয়েটা হচ্ছে না। তখন বললো কি আমার বাবা তাড়াতাড়ি আইসা মোবাইলটা নিয়ে গেল, তোমাকে না বলছে আমার অনুমতি ছাড়া মোবাইল ধরবো না, তুমি এত পাকছো কেন? তখন আর কি বলবো, কিছুই বলি নাই। পরে আমার বাবা ওই ওর সাথে আলাপ করলো, আমি আপনার মেয়েকে বিয়ে করব। তখন ওর এই চাকরিতে ওর একটা এক্স করল একটা প্রাইভেট কার থাকে, আর হলো আর টিএনসি একটা বাড়ি,
বাড়ির মালিক, এবং ওর হচ্ছে একটা গাড়ি আছে,
একটা গাড়ি আছে, আর হলো ওর সার, কীটনাশক, মোবিল, কারাসিন, রেন্টি কারের ব্যবসা আছে, আবার চাকরিও, আবার একটা বাড়ি আছে।
ওর ফ্যামিলিতে কেউ একাই ছিল না কারো ভাই বোন?
ওরা পাঁচ ভাই, আর ওনার মা বাবা হসপিটাল আছে, খুবই সম্মানিত মানুষ ওনারা, খুবই ভালো। আমার বাবা কিছুটা বলছে বলার পর রাজি হয়েছে। আমার স্বপ্না আমাকে কোন গহনা গাটি দিতেই রাজি না, আমার পিছনে একটি টাকা ভাঙতেও রাজি না।
তার মানে আপনার সম্পর্কে কিছু না জেনেই ছেলেটা রাজি হয়ে গেল?
রাজি হয়ে গেল। তখন ওই ছেলেটা বললো যে আমি সবকিছু দিব, আপনাদের কোনো কিছু দিতে হবে না। তখন ওই ছেলে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করলো, আমাদের বাড়িতে বিয়ের অ্যারেঞ্জমেন্ট হলো। হওয়ার এক পর্যায়ে এই
বিয়ের সময় আপনার কত বছর বয়স ছিল?
12.5।
12.5 বছর বয়সে একজন পুলিশ কনস্টেবল আপনাকে বিয়ে করছে, অথচ তিনি আইনের লোক। কত সালে এটা?
এটা 2000।
2000 সালে?
জি,
2000 সালে। বাংলাদেশের কোন মানুষেরই জানতে বাকি নেই যে একটা মেয়ের বিয়ের পরিণত বয়সটা আসলে কি, এবং একটা ছেলের বিয়ের পরিণত বয়স আসলে কি। আপনার হাজবেন্ডের বয়স তখন কত ছিল?
21 বয়স।
তার মানে ও পরিণত ছিল কিন্তু ওয়াইফ কিন্তু পরিণত ছিল না। চিন্তা করে দেখুন, 6 বছরের গ্যাপ, মানে 18 বছরের আগে কোনো মেয়ে বিয়ে করতে পারবে না, সেখানে তার বয়স হচ্ছে 12 বছর। এবং 12 বছরে তার বাবাও কিন্তু পুলিশের আইনের লোক, এবং একই সাথে তিনি যাকে বিয়ে করছেন তিনিও কিন্তু পুলিশের লোক। ওকে, তারপর?
তারপর বিয়ের দিন গিফট হিসাবে বিকালবেলা একটা সিডির ক্যাসেট দিয়ে গেল, ওই সজল, তো এটা আমার বরের কাছে আসছে ডাইরেক্ট, আমার বাবার কাছে যায় নাই, কারোর কাছে যায় নাই,
মানে আপনার সম্পর্কে খোঁজ খবর রাখতো।
শুনছি একটা চিঠিও দিছিল, পরে আমার হাজবেন্ড বলল আচ্ছা তোমাকে একটা কথা বলি, হ্যাঁ বলেন, আমি তখন ওকে আপনি বলতাম তোমার সাথে কারো সম্পর্ক ছিল, তখন ওর আমি বাসর ঘরে সবকিছু বলি, বলার পরে ওর মুভমেন্ট খারাপ হয়ে গেল,
হঠাৎ করে
চেঞ্জ হয়ে গেল, মনে হয় বলতে চাইছে যে কি করলাম কি হইলো এরকম কিছু একটা। তখন ও করলো কি, আমাকে নিয়ে পরের দিন আমাদের বাড়ি থেকে ওর নিজের বাড়িতে উঠাইলো।
বাসর রাতে আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক সে ধরনের কোন সম্পর্ক ছিল না?
ওকে কেঁদে কেঁদে বলছে আমি সজলকে খুব ভালোবাসতাম, আমি ওকে চাইছিলাম আমার জীবনে, কান্না করে যে দেখেন আমি কিভাবে কি করি, আমার মন প্রাণ সবকিছু ওর দিকেই রয়েছে। এখন ও বলতেছে আমি সজলের মা বাবার দিকে তাকাইলে তোমাকে ওইখানে দিতে পারছি না, আর এদিকে আমার দিকটাও আমি কি করব আমি বুঝতেছি না। তখন ও মাথায় হাত দিয়ে বসে থাকে টেবিলের মধ্যে, তো এক পর্যায়ে আমাকে বাড়িতে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আসলে ও এরকম একটা ব্যক্তি ছিল, আমাকে কোনো কিছু অভাব রাখতো না, সবকিছু আমাকে দিত। ও করছে কি, সজলের সাথে দেখা করছে, কিভাবে জানি,
ওকে
আমার হাজবেন্ড সজলের সাথে কথাবার্তা হয়েছে, দেখেন আপনি যদি এখনো চান আমি এখনো ওকে দিয়ে দিব, আপনি একে নেবেন ওকে? তখন বলছে যে না, আপনার কাছে আছে ও আপনার কাছে সুখী হইব, আপনার কাছেই থাক। তখন বলছে আপনার কি কোনো কিছু চাওয়ার আছে, যদি কোনোদিন কোনো কিছু চাওয়ার হয় তাহলে চেয়ে নিব। তখন দুইজনে একসাথে ড্রিঙ্কস করছে, আর আমার হাজবেন্ড এর এই ফার্স্ট ড্রিঙ্কস করা। তো বাসায় আইসা জহির আহমেদের গানগুলো আছে না, আর যাই করো প্রেমকে অবহেলা করো না,
ইটস রিয়েলি গুড, পুরোটাই সিনেমাটিক। আসলে আমরা সেজন্যই বলে থাকি যে লাইফ ইজ মোর দ্যান ড্রামা, আমরা যা দেখে থাকি নাটকে সিনেমাতে সেগুলোর সাথে আমরা জীবনের মিল খুঁজে পাই না, এবং মাঝে মাঝে বলে থাকি আমরা আমাদের চারপাশের মানুষজনকে যে যদি কোনো সিনেমাটি কোনো কিছু হয়ে যায় যে জীবনটা সিনেমা না। কিন্তু আজকের এই গল্প এবং একই সাথে হ্যালোইন 920 তে প্রচারিত যেসব গল্প সেগুলো শুনলে আপনাদের মনে হবে যে লাইফ ইজ মোর দ্যান ড্রামা। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন হ্যালো 8920, আর জি কিবরিয়া রয়েছে আপনাদের সাথে, আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 90.2, ঢাকা চট্টগ্রাম এবং কক্সবাজারে একযোগে প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি। আজকে সোহানি রয়েছে, সোহানিকে যদি আপনারা দেখতে চান এবং আমাদের স্টুডিও এনভায়রনমেন্ট সম্পর্কে যদি জানতে চান এই মুহূর্তে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, দুইজনে মিলে ড্রিঙ্কস করলো, করার
পরে ও বাসায় গেল, বাসায় যেয়ে ওই গানগুলা শুনতেছে পাশের রুমে, আমি পাশের রুমে। ও আমাকে বলছে তুমি যতদিন আমার কাছে না আসবা তুমি লাল ড্রেসই পরবা, অন্য কোন ড্রেস পরতে পারবা না, বলতেছে তুমি আমার কাছে বধূ বেশি থাকবা আর কি, তুমি এমন কিছু পরো না যাতে আমার চোখ দিয়ে তোমাকে অন্যরকম লাগে। ও আমাকে অনেকগুলা লাল ড্রেস আর কি, অন্য কোন ড্রেস পরতে দিত না,
শুধু লাল ড্রেস।
তখন আমি করছি কি, ওর যে বাড়িটা করছিল বাড়ির সামনে ছোট্ট একটা আম গাছ আছে, আমও হয়েছে ছোট ছোট, তো খুব বৃষ্টি হইতেছে টিনের চাল, তো আমি করছি কি বৃষ্টির মধ্যে ও গান শুনতেছে আমি বাহিরে যা দাঁড়ায় রেছি। তখন ও আমাকে নিয়ে গেছে ঘরে যে তুমি সজলের চাও সজলের আইনা দিম। পরে আমি আসলে কি করবো আমি বুঝতে পারতেছি না, যে ওই মুহূর্তে আসলে আমার হাজবেন্ডের সাথে জানি একটা বড় অন্যায় করতেছি, আমি এটা বুঝতে পারতেছি না। তখন ওর চাল চলন আচার ব্যবহারে বুঝলাম যে আমার হাজবেন্ড অনেক একটা মহৎ মানুষ, আমার পত্রিকা নিয়ে আসছে। পরে বুঝে যে তুমি এরকম করো না, ও আমাকে বুঝাইতেছে। আর সজলের অনেকগুলো চিঠি হয়েছে, ওই চিঠিগুলো ও আমার পুরা পুরা শোনাইতো, তো ওর বুকের ভিতরে কষ্ট আমি বুঝতাম না। তেমনি করে আমাদের খাওয়া দাওয়া মাঝে মাঝে হয় ওর সাথে, মাঝে মাঝে হয় না, এইভাবে আমাদের 6 মাস চলে গেল। আমাদের আবার একবার দেশে যাওয়া পরে আমার হাজবেন্ড নিয়ে, আমার একটা চাচাতো বোনের আমার মতো সেম না হলেও আমার মতো কাহিনী হয়েছে, ওকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল, পর দ্বিতীয়বার আবার ওকে বিয়ে দিছে। ওই এখানে ওই আমার হাজবেন্ড বিয়ের অ্যারেঞ্জমেন্ট করলো সবকিছু, ওই বিয়েতে সজল ছিল, ওই তো আমাকে ড্রেস পছন্দ করে দিছিল তুমি এটা পরবা, আমার হাজবেন্ড পরছি। খাওয়ার যে সময়টা এখন সজলের বলছে সজল ভাইয়া এইদিকে আসেন, হ্যান্ডশিপ করছে ওরা দুজন। পরে ছুটি নিছেন কতদিনের, ও বলতেছে কতদিনের, তো এরকম দুজনের সাথে আমি শুনতেছি কথা। আমি একটা মেহেদি গাছের এখানে দাঁড়াইছিলাম, তো আমাকে বলতেছে এদিকে আসো, ভয় পাইতেছো গাধা, কোনো কিছু হইব না, আর তুমি সজলের সাথে বসো আমি একটা ছবি তুলি, যদি তুমি ছবি না তুলো তাহলে ভাববো যে তুমি সজলের আজও ভালোবাসো। তখন আমি তো কি একটা ইয়ের মধ্যে পড়ে গেলাম, ছবি তুলবো না আমি, কিন্তু আব্বার কাছে বইলা দিব ফোন করে যে আপনি আমাকে বারবার ওর নিয়ে কথাবার্তা বলেন। পরে বলতেছে না তোমার ছবি তুলতে হবে, তখন এক পর্যায়ে আমি রাজি হইলাম না ছবি তুলবো না। তখন ওই আমার চাচাতো বোনের যে বধূ সেজে যে বসে সারাইছে ওইখানে যে আমি বসছি, সজলও যে এক পাশে বসছে, ওই একটা ছবি তুলছিল সজলের আমার কয় তোমার একটা সারপ্রাইজ আছে আমাকে বলতেছে। আমি তো বলতেছি কি সারপ্রাইজ, কয় একটা কফি বানায় খাও তাহলে বলবো। তো একটা কফি বানায় দিলাম, পরে আমাকে দেখাইলো, আমি তো এটা কোনো সারপ্রাইজ ছিল। তখন পরের দিন সজল বলল যে আপনারা বলছেন আমার কোনো কিছু চাওয়া থাকলে চাইতে আজকে একটা জিনিস আপনার কাছে চাইবো, আমার হাজবেন্ডের নাম ধরে ভাই বলে বলছে। তখন বলছে আচ্ছা ঠিক আছে বলেন আমি তাই দিব। বলতেছে যে আমি আগে একটা গান শোনাইতে চাই, আমাকে বলতেছে এই গান যদি তুমি না শোনো এখান থেকে উঠতে পারবা না, বসো। ওই ফার্স্ট আমার হাজবেন্ড আমার হাত ধরে।
আপনারা তো দুজনই আলাদা একটা বাড়িতে থাকতেন?
না, ও ব্যবসার কাজে হয়তো বা বাইরেও থাকতো, বাসায় থাকতো।
বাসায় যখন থাকতো তখন
ও আলাদা রুমে থাকতো, আর দিনগুলো যেত সিগারেট বাসায় ড্রিঙ্কস করতো আর হলো গান শুনতো।
এছাড়া আপনার সাথে হাত ধরা বা কোনো কিছু ছুঁয়েও দেখেনি?
না, ছুঁয়েও দেখা নাই আমাকে।
অদ্ভুত। ওকে, এভরিথিং ইজ পসিবল ইন লাইফ। জীবনটা আসলে এরকমই, জীবনটা একটা খাতার মতো, সেখানে আপনি কি লিখবেন না লিখবেন সেটা একান্তই আপনার ইচ্ছা, তবে অবিশ্বাস্য বলে কিছু নেই। ওকে, তারপর?
তারপর গান শোনাইলো, শোনানোর পরে আমি ওর এই জিনিসগুলো আর মানতে পারতেছি না সজলের। তখন আমি করলাম তোকে না জানাই তালা টালা মাইরা চলে গেছে আমাদের আমার বাবার বাড়িতে। তখন আমার বাবা বলতেছে যে কি হয়েছে, আমি বুঝি এই হয়েছে। তো বলছে দেখ তুমি যে এখানে আসছো এটা ওই বেশি সামলাইতে পারবো আমার চেয়ে বেশি, আমি বাবা হয়েও পারবো না। তখন আমি কি বলবো ওই মুহূর্তে, আসতো খাওয়া দাওয়া করো। তখন ও আমার বাবার ফোনে ফোন দেয় যে ওকে একটু দেন। পরে বলছে আমি কি তোমাকে বিয়ে করছি তোমার বাবার বাড়িতে যাওয়ার জন্য, তুমি তোমার বাবার বাড়িতে গেছো তোমার কি করছে তোমার মনে নাই? আমাকে এই ধরনের কথা বলতেছে, তুমি আসো আমাকে কি খোটার দলে ফেলাইবা যে বিয়ে হইতে না হইতে দুদিন পরে বাবার বাড়ি পাঠায় দিছে, আমার বউ আমি কোথাও যাইতে দেবো না, আমার বউ আমার কাছেই থাকবে। কয় তুমি থাকো আমি আধা ঘন্টার মধ্যে আসতেছি। তো বাসায় আসলাম, ওই দিনটা কেন জানি ওর সাথে আমার আর কি যে একটা স্বামী স্ত্রী ওকে আর কি স্বামী হিসাবে আমার পাইতে
ছিল,
কিন্তু আমি না সাহস পাই নাই। আমার কেমন জানি মনে হইতেছে আমি যদি যাই আমাকে কি কিছু বলবে না। আমি একবার গেছি আর কি পাশে ঘুমে ও সিগারেট খেতেছে গান শুনতেছে, ও আমার দিকে তাকাইছে একবার, তাকায় অন্যদিকে তাকাইছে, কেমন জানি আমাকে একটা চান্স দিচ্ছে না। তো আমি আবার আইসা পড়ছি। তো আমি এখন কি করব, আমি কি করতেছি, আমি কি ভুল করতেছি, আমার মনকে আমি আর কি বারবার ই করতেছি। পরের দিন আর আমার মনের বাসনা যে আমি আজকে
যেভাবেই হোক আমার হাজবেন্ডের বাবার স্ত্রীর যে অধিকার সেটা আমি
আদায় করব। তো আমি করছি কি রান্না বান্না করছি, তোর প্রিয় আইটেম।
আপনার হাজবেন্ডের নামটা জানতে পারি যদি আপনার কোনো সমস্যা না থাকে?
একবার গেছি ঘুরে আইসা পড়ছি যে আজকে ধরবই ওরে।
ওকে,
বৃষ্টির দিকে তাকায় রয়েছে, আমি করছি কি পিছন দিয়া ও যেভাবে দাঁড়ায় রয়েছে আমি পিছন দিয়ে একটা বুকে নেওয়া যায় না হাত দুটাই করে ওইভাবে ওকে নিয়ে আমি ধরছি। ও অবাক হয় নাই, কিছুই হয় নাই, ও না হয়ে আমাকে বলতেছে যে আমি জানি তুমি আজকে আসবে আমার কাছে।
ওকে,
আমাকে বললো তুমি এতদিন আসো নাই কেন আমার কাছে? আমি বললাম যে আপনি আসেন নাই কেন আমার কাছে? তখন বললো তুমি যে ডাকো নাই এই জন্য আসে নাই। তো আমাদের ভালো একটা মুহূর্ত ওই দিন যে আমাদের বাসর এটা হলো
আফটার 7 মান্থ।
হ্যাঁ হ্যাঁ, আমরা ভালোই সুখে শান্তিতে ছিলাম, দিনগুলো ভালোভাবেই কাটতেছিল। এক পর্যায়ে
এই ঘটনাটা ঘটলো আপনাদের মধ্যে 7 মাস পর, তারপরে কি ওর মধ্যে কোনো চেঞ্জ পেয়েছিলেন?
না না,
যে ও ঘুরে ফিরে একই কথা সজলের কথায় বারবার বলতো নাকি সজলের কথা বলা কমিয়ে দিল?
কমিয়ে দিছে
এই ঘটনা ঘটার পর থেকে, সজলের কথা বলা
কমিয়ে দিছে।
ওকে হ্যাঁ,
তারপর আমি আর ওরে নিয়ে মাথা ঘামাইতাম না। তখন চিন্তা করতাম যে আমার হাজবেন্ড কোন জিনিসটা পছন্দ করতো, কি করলে ভালো হবে, যা হয়েছে হয়েছে আমার জীবনে এটাই মেনে নিচ্ছি। এক পর্যায়ে ওর পোস্টিং হলো ঝিনাইদা, আমার একটা প্রবলেম ছিল। তো ডাক্তার বলছে আমার প্রথম যদি আমি বাচ্চা না নেই তাহলে নাকি আমার আর বাচ্চা টাচ্চা হবে না, এই কথাগুলো আমার বাবাকে বলছে। তো আসলে এটাই ছিল প্ল্যান নাকি সজলকে ভোলানোর জন্যই এটা একটা ই ছিল সেটা আমি জানি না। পরে আমরা আমাদের একটা বাচ্চা আসলো 2 মাস, তখন ও আমাকে মাজারে নিয়ে গেল। এই মাজারে টাজারে নিয়ে গেল, ভালো ব্যবহার ভালো সংসার সবকিছুই ভালো, অল এভরিথিং সবই ভালো। এখন 7 মাস একটা অনুষ্ঠান হলো না, 7 মাসে সাঁচরিয়া নাকি কি বলে ওই অনুষ্ঠান হলো, ওই অনুষ্ঠানে ও আসলো, আমাকে শাড়ি টাড়ি দিল, আমার শ্বশুর বাড়িতে নিয়ে গেল, নিয়ে ওই অনুষ্ঠানটা হলো।
এই সময়টাতে আপনি বাবার বাড়িতে ছিলেন?
বাবার বাড়িতে নেয় নাই আমাকে, ওই আমার 7 মা আসছিল।
ওকে,
তো ওই অনুষ্ঠানটা হলো, হওয়ার পরে ও বলতেছে আলট্রাসনোগ্রাম করাবে, দেখবে আমার কি
ছেলে না মেয়ে।
ও চাইতো সবসময় আমার একটা মেয়ে হোক। আমি আর কিছুই চাই না। ছেলে হইলে তো হইলই, মেয়ে হইলে আমি খুবই লাকি এরকম বলতো। তো আমাকে দেখাইলো, পরে ডাক্তার বললো যে মেয়ের কথাই বললো, খুব খুশি। আমার ওই শ্বশুর বাড়ি এলাকায় একটা মাজার আছে, ওইখানে নিয়ে গেছে, আমরা দুজনে নামাজ পড়ছি। ওই দিনকার থেকে ও বলছে আমি আর কখনো ড্রিঙ্কস করবো না, আর কি কোনো আজে বাজে কোনো ইয়ে যাবে না, একটা শপথ করছে। তো ওই দিনকার থেকে ও আর কখনো দেখি নাই ড্রিঙ্কস ড্রিঙ্কস করতে বা কোনো কিছু দেখি নাই, সিগারেটও দেখি নাই। পরে ভালোই, ও আমাকে সব বাজার টাজার করে দিয়ে গেল যে আমি এতদিন পরে আসতেছি। ঠিক এতদিন পরে ছুটি নিয়ে আসলো 15 দিনের, আর যেদিনকে আসবে ওই দিনকে আমি ওর জন্য আবার সেই ভালো আইটেম রান্না টান্না করে রাখছি। রাখার পরে ও আসছে যে বাড়ির গেট, ওই গেটের সামনে আসার পর ওর যে একটা ব্যাগ ওটা আমি হাতে নিছি, তখন ও আমাকে ওটা হাতে নিতে দিল না, না নিয়া ও আমাকে কাঁধে ধরা রুমে নিয়ে গেল। রুমে নিয়া এটা কি বলবো, আমার কপালে একটা কিস করছে।
ওকে হোয়াটএভার ইট ইজ, আপনি বলতে পারেন, আপনি চাইলে আমাদের শুনতে কোনো সমস্যা নাই।
পেটে একটা কিস করছে, আমার কপালে একটা কিস করছে, আমার পেটে কতক্ষণ শুয়েছিল। আচ্ছা যাই হোক, তো
ইটস আ বিউটিফুল মোমেন্ট, আপনাদের লাইফের অনেক সুন্দর একটা মুহূর্ত আমরা বুঝতে পারছি।
তারপরে খাওয়া দাওয়া করলাম, 3 দিন পরে আমার প্যান উঠলো, ক্লিনিকে নিয়ে গেল। সারাদিন ব্যথা, বাচ্চা হয় না, পরের দিন একটা পর্যন্ত হয় না। তো আমি নার্সদের খুব গালাগালিজ করতেছি যে আমার পেট এত ফুল হয়, একটু কমায় দেন, আমার আর ভালো লাগতেছে না আমার এখান থেকে। তখন আমার খুব এই জিনিসগুলো এত ব্যথা, আমি আর কি কোনো কিছু সহ্য করতে পারতেছি না, আমার বাবা সবাই এখানে। তখন আমার আব্বারে বললাম যে ওকে একটু আসতে বলো, আমি কি তোমার দুটা পায়ে ধরি, আমি মরলে বাসায় মরবো, আমার যা হবো বাসায় দিব। তো তুমি বুঝতেছ না তোমার এই বয়সে বাচ্চাটা হওয়া অনেক একটা ট্রাপ ব্যাপার।
কত বছর বয়স আপনার এটা
তখন? কত হবে, 13-14 এরকমই তো হবে।
ও মাই গড,
তো আমাকে বাসায় নিয়ে আসলো। বাসায় নিয়ে আসলো, এখানে এক ডাক্তার আছে, আমার শাশুড়ি ওনাকে খুব অভিজ্ঞ ডাক্তার মনে করে, বললো যে ওনাকে খবর দে, ওনার একটা স্যালাইন দেওয়া যাক। তো এই স্যালাইন দিল, দেওয়ার পরে প্রচন্ড ব্যথা হলো আর নর্মাল ডেলিভারি হলো। আমার একটি মেয়ে হলো, ও খুবই খুশি। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল ওই দিনকে, যাই হোক সবাই খুবই খুশি। তারপরে 15 দিনের ছুটি তো নিল, আরো 15 দিন ও আমাদের সাথে থেকে গেল। এভাবে যখন আমার মেয়ের 1.5 বছর পর্যন্ত, ও আমার সাথে এই দেখা যায় 3 মাস 2 মাস 2.5 মাস পরে
ছুটিতে আসতো,
ছুটিতে আসতো। তো এইভাবে
আপনি থাকতেন কোথায় তখন? গাজীপুর থাকলেন ওর সাথে, হাজবেন্ডের বাসাতে।
তারপরে আমরা একটা বাসা ভাড়া নিচ্ছি,
কোথায় সেটা?
গাজীপুরে বাসাটা ভাড়া নিচ্ছি কেন, ওই 3 সিট বাসা, ও একটা ফ্ল্যাটে থাকবে, বলছে আমি দোতলা করবো তারপরে বাড়িতে ঢুকবো। এর আগে ঢুকবো,
এই বাসাটা কি করলেন?
এটা আর কি ব্যাংকে মর্গেজ রেখে অনেক টাকা পয়সা উঠায় বালু নাকি জাহাজের কি একটা ব্যবসায়ের সাথে ও জড়ায় গেছিল।
আচ্ছা আচ্ছা,
এটা আমার চাচার সাথে। তারপরে ওই ব্যবসাটা ও করতেছে, আর এদিক দিয়ে আমাদের সাথে 2.5 মাস 3 মাস এরকম। এভাবে যখন আমার মেয়েটার 1.5 বছর বয়স হলো, তখন একদিন খবর পেলাম আর কি ও মারা গেছে। আমার বাবা আমাকে বলতেছে যে তুই কই, আমি বাসায়, আমি আসতেছি। আমি কি কেন, কিছু হয়েছে? কিছু বলে না, ওর মোবাইলে ফোন করি, ওর মোবাইল অফ। তখন আমি আর কি বই মুহূর্তটা যে বোঝাতে পারব না, পাগলের মতো হয়ে যাই। এক পর্যায়ে ওর লাশ আসে, দেখি ওর মাথায় এক ডান পাশে একটা আঘাতের একটা ই লক্ষ্য করি। তো কিভাবে কি হলো এটা, আমি নাকি কবরও খুঁজা ফেলছিলাম। পরে আমার চাচা
আমাকে একটু আমি ইন্টারাপ্ট করছি, সরি, আপনি কি জেনেছিলেন যে উনি কিভাবে মারা গেলেন, অ্যাক্সিডেন্ট হয়েছে বা অন্য কোনো কিছু?
আমার বড় দুলাভাই আছে, উনি আমাকে বলছিল যে ও তো সবার চেয়ে উপরে উঠে গেছে, ওরে কিভাবে মারতে হয় সেটা আমরা জানি, এ ধরনের কিছু কথা বলছিল। পরে আমি আর বলছিলাম দেখেন আপনাকে এই কথাটা বলছে, তখন ও বলছে আমরা মানুষের জীবন নিয়ে খেলি, আমাদের মানুষ মারবো, তুমি এটা বিশ্বাস করো না, এরকম কিছু হইতেই পারে না। তখন ওই আমার চাচার সাথে ব্যবসা বাণিজ্য ছিল, ওই কারণে হয়তো বা এরকম কিছু হয়েছে, আর ড্রিঙ্কস করাই মারছে মনে হয় সম্ভবত, এটা আমি জানি না। আদৌ
আপনি আজ পর্যন্ত জানেন না যে সে কিভাবে মারা গেছে? পুলিশ কেস হয়নি যেহেতু সে পুলিশের ছিল,
এটা পুলিশ ওদের বাড়ি থেকে মামলা করছে, আমিও মামলা করতে চাইছিলাম, তখন আমাদের বাড়ির থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। আমার হাজবেন্ডের হইয়া যদি আমি লড়ি আমার শ্বশুরবাড়ির মানুষের সাথে, তাহলে আমাকে কেউ আশ্রয় দিব না, আর আমার শ্বশুরবাড়ির এক কথায় বলে দিছে আমরা খুনির বংশ। তারপর আমি মামলার জন্য যাই, একটা বাসা ভাড়া নিই, অনেক জিনিসপত্র রেখে গেছে, ওই জিনিসগুলো আমার ছোট বোনের বাসায় রাখি, মিয়া কিছু কিছু বিক্রি করি, এইভাবে চলি। তো দেখা যায় যে আমাকে আমাদের বাড়ির থেকে হুমকি দেওয়া হইতাছে, নানান দিক থেকে হুমকি টুমকি দেওয়া হইতাছে। আমি নিরুপায়, উমুর আমার করার কিছু ছিল না। আবার আমি চলে যাই আমার বড়পার বাসায়।
মানে যে দুলা ভাই আপনার হাজবেন্ড কে মারার হুমকি দিল তার পাশেই আপনি চলে গেলেন? চলে গেলেন মানে আপনি চলে যেতে বাধ্য হলেন?
বাধ্য হলাম।
পুলিশের এরকম মারা গেলে তো ওদের তো পেনশনের টাকা থাকে।
ও তো এটা চাকরি শেষ করা এটা হয় নাই, অ্যাক্সিডেন্ট মারা গেছে এটা। ছাড়াও কিছুই বুঝতো না, সেই সন্তান মা বাবা হারাইছে, ওদের ভিতরে কতটুক দুঃখ এটা কেউ অনুভব করতে
পারে। ছয় মাসের কথা বলছেন, ছয় মাসের পরবর্তীতে কি আপনি যোগাযোগ করেছেন পুলিশ থানায় বা কোনো কিছু?
না, আমি ছয় মাসে যখন ও মারা গেছে তখন থেকে আমি পাগলের মতো ফুটে গেছি। ফুটে যায় আমি এরকম আলাপ টালাপ করছি, তখন দেখা যায় আমাকে অপরিচিত নাম্বার থেকে আমাকে ছেড়ে দিত, হুমকি দিত।
কি বলতো আপনাকে?
আমাকে বলতো, তুই কি বাঁচতে চাস, তোর মেয়েটা কি বাঁচাইতে চাস।
কত সালের ঘটনা এটা?
জুলাইয়ের আট তারিখে 2003-এ।
2003 সালের জুলাইয়ের আট তারিখ, তার মানে আজ থেকে প্রায় 10 বছর আগের কাহিনী এটা। উনি কোন এলাকায় ছিলেন তখন?
উনি ছিলেন তখন ঝিনাইদা।
পুলিশের লোক যদি ভাবে মারা যায়, পুলিশ থেকে তো নিজে থেকে একটা কেস হওয়ার কথা।
এটা তো সবাই মৃত্যু মনে করছে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ফ্যামিলি চাইতেছে না আমার ভিতরে একটা সন্দেহ ঢুকাক, ভালো মানুষ থাকি, আর এটা কি আদৌ কি স্বাভাবিক মৃত্যু হয়েছে না কেউ মারছে সেটাও আমি ভালো করে জানি না।
আচ্ছা, আপনি কোর্টে যখন দৌড়াতেন তখন আপনাকে সবাই
অনেকেই থ্রেট দিত।
তখন আপনার বয়স কত? 14 বছর।
14, সাড়ে 14।
আপনার বাবা আপনাকে এই সময়টাতে কি শেল্টার দিল?
আমার বাবা মারা গেছে তখন।
আপনার হাজবেন্ড মারা যাওয়ার আগে আপনার বাবা মারা গিয়েছে?
আমার বাবা 3 মাস পরে মারা গেছে।
ওই আপনার হাজবেন্ড মারা যাওয়ার পরে?
হ্যাঁ।
আমাকে আরেকটু পরিষ্কার করেন, সেটা হচ্ছে আপনি যে দুলাভাইয়ের কথা বলছিলেন যে থ্রেট দিত বা ধরনের কথাগুলো বলতো, সেই দুলাভাইয়ের সাথে আপনার হাজবেন্ডের শত্রুতার জায়গাটা কোন জায়গাটাই ছিল?
ওর প্রচুর লোভ লালসা ছিল।
আপনার দুলাভাই কি করতো?
ইতালি থাকে।
ইতালি থাকে, তাহলে তো তারও তো অর্থের অভাব হওয়ার কথা।
ও একটা পশু ছিল, ওর চরিত্র ভালো ছিল না, ও আর কি আমার চাচার সাথে শেল্টার দিত সবকিছু। টাকা পয়সার
তো ওকে কেন মারতে চাইবে? হোস্টাইল রিলেশনশিপটা ওর সাথে, আপনার সাথে আপনার দুলাভাইয়ের কোনো সম্পর্ক ছিল
না? না না।
তাহলে কেন মানে ওকে কেন মারতে চাইবে?
হয়তো বা টাকা এখান থেকে কোনো আত্মসাত করার জন্যই, ওর টাকা ছিল, হয়তো বা কোনো যুগ সাজেস হয়ে মনে করেন যে আমার চাচার সাথে কোনো মিলিত ভাবে কোনো কাজ করার জন্যই এরকম একটা ডিসিশন নিছিল।
না না, ইটস কনফিউজ, আমাদের শ্রোতারা কনফিউজ হয়ে যাচ্ছে আপনার কাছে এই জায়গাটা এসে। সেটা হচ্ছে যে যদি আপনার হাজবেন্ডের সাথে তার কোনো বিজনেস থেকে থাকে বা অন্য কোনো কিছু থেকে থাকে তাহলে একটা আলাদা কথা, কিন্তু হঠাৎ করে কেন আপনার হাজবেন্ডকে সে মারতে চাইবে?
চাচার সাথে আমার হাজবেন্ডের ব্যবসা ছিল, ওই বালু সিমেন্ট এই ব্যবসাগুলো ছিল।
আচ্ছা,
আর আমার হাজবেন্ডের বেশ কিছু টাকা আমার চাচার কাছে ছিল।
ওকে।
আর হলো আমার হাজবেন্ডের সাথে আমার বড় দুলাভাইয়ের সাথে ভালো রিলেশন ছিল, আর কি একজন একজন রে যে কোনো কাজে বুদ্ধি পরামর্শ দিত।
তাহলে ভালো বড় সম্পর্ক থাকলে কেন তাকে মারতে চাইবে?
আমার হাজবেন্ডের সাথে ছিল না, আমার চাচার সাথে ছিল।
আচ্ছা আচ্ছা, ওই মানে পারিবারিক জেদ ধরে কোন একটা কথার প্রেক্ষাপটে হয়তো ধরনের কথা বলেছে আর কি, মানে এটাই যে আসলে মৃত্যুর কারণ বা সেটাও আপনি নিশ্চিত না? কি কেন এইভাবে মৃত্যু হলো সেটাও আপনি আজ পর্যন্ত নিশ্চিত না?
নিশ্চিত না।
যাকে মারা হলো তার ফ্যামিলি থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে মামলা করার জন্য? তারাও কোনো উদ্যোগ নেয়নি?
না।
কেন উদ্যোগ নেয়নি,
কেন করেনি সেটা আমি জানি না।
এই প্রশ্নটার উত্তর আমরা খুঁজে পাচ্ছি না, তবে গল্পের সামনের দিকে আমরা যাচ্ছি প্রিয় শ্রোতা। জীবনে কখনো কখনো অনেক প্রশ্নেরই উত্তর পাওয়া যায় না, কারণ ওই যে বলি জীবন নাটক হচ্ছে অনেক অনেক বেশি নাটকীয়। অনেক অ্যাঙ্গেল থেকে আপনি প্রশ্ন করতে পারেন যে থানায় কেন যায়নি, কেন মামলা হয়নি, এই সেই প্রশ্নগুলো আমাদেরও রয়েছে। এবং ও যেটা বলছে সেই জায়গাটাতে আমরাও একটু অপরিচ্ছন্ন, একটু অপরিষ্কার, আমরা আসলে বুঝতে পারছি না যে আসলে শেষ পর্যন্ত উত্তর কি বের হয়ে আসবে। তবে আমরা পুরো গল্পটাই শুনতে চাই। ওকে, তারপর?
তখন আমার বোনের বাসায় থাকি, তখন আমার চাচা আমাকে 20,000 টাকা দিচ্ছে, বলছে তুমি কেনাকাটা করো, আমার মেয়েকে দুধ টুধ ও কেন ইটি করো, ব্যাপারটা অদ্ভুত লাগছে।
20,000 টাকা আপনাকে কেন দিবে?
হ্যাঁ, তখন আমি নেই টাকাটা নিয়ে আমার বোনের বাসায় যাই। দেখা যায় আমার বোনের যে হাজবেন্ড এর কুদৃষ্টি আমার প্রতি, কুনজর আর কি, যদি রাত্রে শুইতে হয় দরজা জানালা বন্ধ করা আর কি শুইতে হয়, আর আপারে ছাড়া আর কি আমি ওনার সামনে যাইতে পারতাম না, হয়তো দেখা যায় একটা উন্না ধরে টান দিত, একটা গালে হাত দিত, এরকম ফাইজদানি করতো উনি। তো ওনার এই জিনিসগুলো আমার ভালো লাগতো না। তো এক পর্যায়ে ছয়টা মাস গেল, একদিক দা বাবা একদিক দা হাজব্যান্ড, তো এই জিনিসগুলো নিয়ে আবার মন কেমন থাকে ওই মুহূর্তে। তো এইভাবে সাদে একদিন বসে রয়েছি, তো একটা ছেলে আমাকে ফলো করছে, ফলো করে একটা চিঠি পাঠাইছে আমার বোনের মেয়ের কাছে। তো আমি ভালোবাসি এইসব কথাটা তো বললা ওকে, তোমাকে ভালো লাগছে। তো ওই চিঠি আমি পড়ছি, পড়ে সিরা ফেলছি, সিরা ফেলছি। তখন আমার আপা বলতেছে ছেলেটা তো ভালোই, চেহারাটা ভালো সুন্দর, আমি ভালো হোক, ভালো হইলে আর করার কি আছে, আমার একটা মেয়ে আছে আর কোনো কিছু করবো না। পরে ওই ছেলেটা এরকম করে আরো দুই একটা চিঠি দিল। পরে আমার আপার সাথে কথা বললো যে আসলে এটা কে কি হয় আপনার। পরে বললো যে আমার বোন এরকম এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুদিন আগে, ওর হাজবেন্ড মারা গেছে। তখন ও বললো যে তো কি যদি আমি বিয়ে করি আপনাদের কোনো আপত্তি আছে? তখন বললো যে ওর তো একটা মতামতের ব্যাপার আছে। আপা বেশি একটা ই বললো না, ও এদিক দিয়ে আবার আমার মেয়েকে নিয়ে যাবে, একটা মামলা করছে আমার শ্বশুর বাড়ির লোকে। তখন আমি আমার মেয়েকে আমার বড়পার বাসায় রাইখা আমি গাজীপুর আসি মামলাটা লয়ারের সাথে আলাপ টালাপ করতে, ছোট বোনের বাসায় আসবো। ওই মুহূর্তে আমি লঞ্চে, ছেলেটাও লঞ্চে, আমার দিকে এরকম বারবার তাকায়, ফলো করে, গান গায়, এরকম করতেছে। এক জায়গায় পাশাপাশি এক এক সময় দৃষ্টি চলে যায়, তো এরকম দেখি। দেখার পরে লঞ্চের সিঁড়ি আছে না, ওই সিঁড়ি দিয়া নামতেছিলাম, তো আমি নামতে পারতেছিলাম না। তো একটা ওই যে লোক থাকে না যারা নামায় টামায় দেয়, তো ওই লোকটাকে আমি বললাম যে আমাকে একটু নামায় দেন। ও করলো কি হাত বাড়াইলো, তো আমি ওর হাতটা ই করলাম না, না করে ওই যে ওই যে লোক লঞ্চে থাকে একটা বয়স্ক লোক, ওনার মাধ্যমে আমি নামলাম। নামার পরে দেখি লঞ্চ ঘাটের সামনে আমার চাচা দাঁড়া রয়েছে। চাচারে নিয়ে গেলাম ছোট বোনের বাসা, ওইখানে যায় লয়ারের সাথে আলাপ টালাপ করলাম। করার পরে কোর্ট থেকে রায় হলো 12 বছরের আগে মেয়েকে দেওয়া যাবে না। যাই হোক, তো ফিরলাম। ফিরার পরে তো ছোট বোনের বাসায় আবার থাকলাম কিছুদিন, থাকার পরে বড় আপার বাসায় গেলাম, মেয়েটা রাইহার্সি যেত। ওই ছেলেটার নাম ছিল শুভ, ওই শুভ বোনের মেয়ের কাছ থেকে নাম্বার নিছে আমার, নিয়ে রাত বিরাত গান টান শোনাই, তো বিরক্ত করতো, এরকম না করতে চাইলেও সিম চেঞ্জ করছি, তারপর এরকম করতো মাঝে মাঝে।
গানে গানে ভরা আপনার জীবন, মোটামুটি সবাই গান শোনাতে চায়।
তো এক পর্যায়ে জীবনের উপরে কেমন যেন একটা ইয়ে চলে আসলো, ভালো লাগতেছে না এই জীবন আর। শুভর সাথে আবার মোবাইলে কথা বলতেছি যে আপনি ই না হন, আপনি তোমার ফ্রেন্ড হতে পারেন, এরকম কিছু বলল।
নাম্বার পেল কিভাবে?
বড় বোনের মেয়ের কাছ থেকে নিচ্ছে বা ভাগ্নি আসছে, যতবারই নাম্বার চেঞ্জ করে অর্ডার দেয়। তখন আমার ওই ভাগ্নিরা বলে ছেলেটা তো ভালোই দেখতে সুন্দর, মানুষের জীবনে কি অ্যাক্সিডেন্ট হয়, এটা কিছু করে ফেলেন, সবাই বলতেছে। তো এক পর্যায়ে আমি আমার ছোট বোনের বাসায় যাই, ছোট বোন কে বলি যে দেখে এই ঘটনা। তখন এই ছোট বোন শুভর বোন আছে, এই বোনের সাথে আলাপ করে, দেখেন ওর জীবনে তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আমরা যদি করিও সেটা পরবর্তীতে, এখন আর এই মুহূর্তে আর এই ধরনের চিন্তা ভাবনা করতেছি না। তখন আমার মেয়েকে নিয়ে আসি ওই মুহূর্তে, আমার আবার কিডনিটা একটা প্রবলেম হয়, ভালো জমে নাকি কি জানি হয়, ওইটা একটা প্রবলেম হয়। তো ওই যে আমার যে ফাদার, যে আমার যে মা যেখানে করছে চাচা, ওনাকে আমি বাবা বলে ডাকি, উনি আমাকে চিকিৎসাটা করায় নিয়ে অসুস্থ। তো ও আবার আমাকে করে কি শুভ কয়েকটা ফ্রেন্ড হিসাবে একটা গান শোনো, পরে গান শুনলাম আমি তখন হসপিটালে ভর্তি বেডে, গানটা শোনা পরে বললাম যে আচ্ছা এখন আমার মা বাবা এখানে আছে, আপনি ফোন টোন দেন না। ওই ক্যাসেটের দোকান ছিল, তো শুভ ওই ক্যাসেটের দোকান থেকে আমাকে গানটা শোনাইতেছিল। তো দেখ আমার এরকম একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে, মেয়েটা ম্যারিড, একটা বাচ্চা আছে। তখন এই ও বলতেছে যে আমি একটু কথা বলি, তো ওই ছেলেটা প্রথম কথাতেই আমাকে ভাবি বইলা ফেলছে। তো আমি বললাম আপনি কাকে ভাবি বলেন, ওর সাথে তোমার তেমন কোন রিলেশন, ফ্রেন্ড হিসাবে কথাবার্তা বলি। তো ও করছে কি আমার সাথে কথা বললা, তো আমার নাম্বারটা ও আবার চুরি করে নেয়, আমার হাজবেন্ড এখন যে বর্তমানে আমার দ্বিতীয় স্বামী, নেওয়ার পরে ওই শুভর নামে মিথ্যা কথা কতগুলা বলে। শুভ একটা মেয়ের সাথে প্রেম করছে, শুভ ভালো না, শুভ খুব খারাপ, একটা মেয়েকে প্রেগনেট করছে, এই ধরনের আজে বাজে কথা বলতেছে শুভ সম্পর্কে। তখন আমি বলছি কি দেখেন আপনার একটা উপকার করবেন, কি উপকার, আমি কি আপনার সাথে কিছুদিন একটু অভিনয় করতে পারবেন, যে আপনার সাথে আমি প্রেম ভালোবাসা করি, এই ধরনের কিছু। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে অভিনয় করব। দেখা যায় শুভ আমাকে ফোন করে, তখন আমার মোবাইল দিন রাত 24 ঘন্টা ওর সাথে বিজি থাকে। তখন ও আমাকে প্রচন্ড মেসেজ পাঠায় যে রাগ করে যে তুমি এত বিজি কার সাথে, ওর সাথে এক পর্যায়ে সম্পর্ক নষ্ট হয়ে যায়, তুই ওকে আমার কাছ থেকে ই করে নিস, আর সাথে যা হয় বন্ধুর সাথে হাতাহাতি মারামারি পর্যন্ত হয় মার্কেটে। অনেকে ওর সাথে চ্যালেঞ্জ করছে যে আমি ওকে বিয়ে করবো, শুভ বলছে যে কিভাবে তুই বিয়ে করস এটা আমি দেখবো। তখন এইভাবে দুজনের কথা কাটাকাটি হয়, দেখি এক পর্যায়ে শুভ আমার কাছ থেকে সরে গেছে, এদিক দিয়ে আবার সজলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছে।
জীবনের একটা জটিল সমীকরণে আমরা রয়েছি প্রিয় শ্রোতা, একটু সামারি টানতে চাই। সামারিটা হচ্ছে এরকম যে যিনি আমাদের সঙ্গে রয়েছেন সোহানি, সোহানি যাকে বিয়ে করেছিল তিনি পুলিশ কনস্টেবল ছিলেন এবং তিনি কোন একটি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। এই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা আমাদের কাছে এখনো অপ্রকাশিত, যেহেতু তিনি পুলিশের ছিলেন ওদিক থেকে মামলা কেন হলো না, এবং আমরা এটাও জানি না যে সোহানি কেন পেনশনের টাকা পায়নি, আমরা এটাও জানি না যে তার পরিবার থেকে কেন মামলা করা হয়নি। অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা এখানে পাচ্ছি না, তবে সোহানি যেটা বলছে সোহানির জীবনের গল্প সোহানির মতো করে আমাদেরকে নিতে হবে। এখানে অনেকটাই আমরা বলতে পারি যে একটা ধোঁয়াশার মধ্যে আমরা থেকে গেলাম। ঠিক তার পরের জীবনের যে অধ্যায় সেখানে এসে আমরা দেখছি যে সোহানি যে ছেলেটিকে ভালোবাসত সেই ছেলেটির প্রতি তার একটা
This track was downloaded from fusionbd.com.
সুযোগ তৈরি হয়েছে এবং সেই সুযোগটা হচ্ছে এরকম যে সজল একটা মেয়েকে বিয়ে করেছিল তার পরিবারের মতে, কিন্তু পরিবারের বাবা মা মারা যাওয়ার পরে সেই মেয়েটিকে সে অন্য কোন ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে বা ভাগিয়ে দিয়েছে এরকম একটা ব্যাপার। এবং বর্তমান সোহানির জীবনে দুটো ছেলে রয়েছে, দুটো ছেলের মধ্যে একটা ছেলে যাকে সে কোনো না কোনো ভাবেই তাড়াতে চাইছে, সেই ছেলেটার নাম হচ্ছে শুভ, এবং আরেকটি ছেলে সেই ছেলেটির শেল্টার নিয়ে সে শুভর কাছ থেকে দূরে সরে গিয়েছে, এরকম একটি অবস্থায় আমরা গল্পের অবস্থাতে রয়েছি। পুরোপুরি জটিল একটা সমীকরণ, এবং এই জটিল সমীকরণটি আসলে শেষ পর্যন্ত সরল হয়েছে কিনা আমরা জানি না, তবে সেটা আমরা জানতে চাই। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে সজলের বিয়েটাও আপনার পরিবারের দিক থেকে
ঠিক করছে এবং কি কার্ডটা সব ছাপায় ফেলছে, আসলে আমি ওকে বিয়ে করবো না সজলকে, কারণ ও তো আমাকে কষ্ট দিছে, আমি ওর সাথে বিষ খাইছি, ও তো আমাকে ঠগাইছে, আমি ওকে কখনো বিয়ে করবো না, এটা আমার মনে একটা জিদ রয়েছে, ও যত ভালো মানুষ হয়ে আমার সামনে আসুক না কেন। পরে যখন আমাদের বাড়ি থেকে বিয়েটা ঠিক করছে, দেখতেছি যে আমাকে খুব চাপের মধ্যে রাখছে, তখন এক পর্যায়ে এখন যে দ্বিতীয় হাজবেন্ড, তো ওকে বললাম দেখেন আপনি তো আমাকে শুভর কাছ থেকে সরাই দিচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার হাজবেন্ড আমাকে বলল যে এটা আপনি আমার সাথে অভিনয় করছেন, কথা টথা যাই বলছেন, এটা আপনার কাছে অভিনয় হতে পারে, আমার কাছে অভিনয় না, আমি আপনাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলছি। তখন আমি বললাম যে আমাকে ভালোবাসলে কি হবে, আমি তো আমার অন্য জায়গায় বিয়ে টিয়ে ঠিক। তখন ওই বললো যে আপনি একটা ছবি দেখবো, আপনি কেমন,
আপনি এক পর্যন্ত দেখেননি?
না, দেখি নাই। আর সাথে আমার কথা সাত দিন,
সাত দিনের মধ্যে এত ঝগড়াঝাটি এত কিছু হয়ে যাচ্ছে।
হ্যাঁ, হয়ে গেছে। তো আমার ছবি দেখতেছে, আমি আচ্ছা লাস্ট আবদারি তো, আচ্ছা ঠিক আছে। ওর বোনের বাড়ি হলো টঙ্গির দিকে, তো ওইদিকে গেলাম, যাওয়ার পরে আমার একটা ছবি একটা খামের ভিতরে ঢুকে লিখা দিয়ে আসলাম যে আমি সোহানি, আমি ছবিটা রেখে গেলাম আপনার উদ্দেশ্যে।
কোথায় রাখলেন
এটা? রাখলাম একটা হোমিও মেডিকেল হল, আমার পরিচিত ওদের এলাকায়, ওইখানে আমি যেতাম অষ্ট। উনি আবার ওকে দিয়ে দিছে, দিয়ে দেওয়ার পরে ওদের বাড়ির ঠিকানা কি আমাকে খুব পছন্দ করছে, ওর ভাই বোন সবাই, তো একটা না একটা রিকোয়েস্ট আমাকে করতেছে, আবার বলতেছে কি যে আপনি আসেন আপনাকে একটু দেখবো, নিজের চোখে দেখবো, আর কোন রিকোয়েস্ট করবো না আপনাকে। তখন বললাম কি আমি আর আমার মেয়েটা একটা রেস্টুরেন্টে যাই, যাই ওর সাথে দেখা করি। ওর বয়সটা যতটুকু খারাপ ছিল দেখতেও অনেক সুন্দর ছিল।
এই সেই আপনার হাজবেন্ড, একটু ছবিটা আমরা দেখতে পারি? হি ইজ লুকিং ভেরি গুড। আর এই কোলে যেটা সেটা হচ্ছে আপনার মেয়ের ছবি, রাইট? হ্যাঁ, ওকে। হ্যাঁ, তারপর
ও আবার মডেলিং করতো, মিউজিক ভিডিও টিডিও এই ধরনের কিছু করতো। তারপরে ও দেখলো আমাকে, দেখার পরে এক পর্যায়ে তো ওর সাথে কথা হলো, হওয়ার পরে আমি যখন রিক্সায় অর্ধেক বাসায় যেতে না যেতেই ও আমাকে ফোন দিল, আমি তোমাকে বিয়ে করব। তো আমি এক পর্যায়ে বললাম আপনি কি বলেন, পাগল হয়ে গেছেন, একটা ম্যারিড মেয়ে, আমার একটা মেয়ে আছে, আপনি সুখী হবেন না, আর আমার জীবনে অনেক কিছু আছে এগুলো আপনি জানেন না, হুট করে একটা শুভ ওর সাথে পরিচয় হয়েছে, আপনি আমাকে এত কিছু করতে চাইতেছেন। তখন বলতেছে দেখেন হুট করে একদিনের পরিচয় বুঝতে পারছি যে আপনি কেমন, এই সেই আর কি বলতেছে। পরের দিনের ঘটনা, আমাকে একটা সোনু নিগমের গান শোনাইছে লাস্ট আবদার, আবার শুনে আমি কেঁদে ফেলছি। আমি বলছি হ্যাঁ আপনাকে বিয়ে করব, কালকে আসবেন, কালকে বিয়ে করবেন? বলতেছে হ্যাঁ।
ক্রেডিট গোস টু সোনু নিগম। ওকে,
পরের দিন ডেট দিলাম, ও কিছু টাকা পয়সা রেডি করলো, আমাকে বিয়ে করলো।
আপনার বাসা থেকে জানতো ব্যাপারটা?
না, গোপন রাখছিলাম।
ওকে, আমি একটু বিয়ের কাগজটা একটু দেখতে চাই।
এই যে
নিকাহ নামা ওর পরিবার থেকে জানতো?
ওর পরিবার থেকে বিয়ের কিছুদিন পরে জানছে।
তার মানে আপনারা মোটামুটি নিজেরা না জানি,
আমাদের ফ্যামিলি থেকে কেউ আর কি জানা নাই।
ওকে, নিজেরা না জানিয়ে চার লক্ষ টাকা দিন মোহর ছিল, ওই অবস্থায় আপনি দ্বিতীয় বিবাহ করলেন। ওকে, আমি পুরো ডিটেল আইডিটা পড়ছি না প্রিয় শ্রোতা, এই মুহূর্তে নিকাহ নামা বলতে যে রেজিস্ট্রেশন যে আছে মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইনের নয় ধারা অনুযায়ী প্রতিলিপি যেটা বলে ওটা আমার হাতে রয়েছে, আমি পুরোটাই আমি দেখলাম, দিস ইজ ট্রু। ওকে, তারপর
ও কাজী অফিসে গেল আমাকে নিয়ে, বিয়েটি হইল, হওয়ার পরে আমার যে সিমটা ও খুলে ভেঙে ফেললো, নতুন একটা সিম কিনে দিল আমাকে, যে সিমে আমি ছাড়া আর কারোর সাথে তুমি কথা বলতে পারবো না, এরকম কিছু বইলা আমাকে পাঠায় দিল। ও আর একটা নাক ফুল কিনা দিছিল। তো এগুলা নিয়ে ওটা নিয়ে আমি বাসায় গেলাম, তখন আমাকে একটা বাসা ভাড়া করে দিছে।
ওই ছেলেটা কি করতো?
ক্যাসেটের দোকান ছিল।
ওটা কি নিজের ছিল নাকি? ওখানে
নিজের ছিল,
ওইখানে ক্যাসেট বিক্রি করতো,
ক্যাসেট কম্পিউটার ছিল, যে মোবাইলে কথা বলে কম্পিউটার, ওই এগুলা ছিল।
প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 90.2, চট্টগ্রাম এবং কক্সবাজারের বন্ধুরা একই সাথে আমাদেরকে পরীক্ষামূলক সম্প্রচারে শুনতে পাচ্ছেন। আজকে হ্যালো 920 তে সোহানি রয়েছে, সোহানের জীবনের গল্প আমরা শুনছি, অনেক ভাবি প্রশ্নবিদ্ধ এই জীবনের গল্প, কিন্তু জীবন এখানে দাঁড়িয়ে আছে, সব প্রশ্নের উত্তর না মিললেও এই যে জীবন এখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে চরম সত্য। এই সত্যগুলো প্রমাণের জন্য আমরা ফেসবুকে বিভিন্ন ছবি দিচ্ছি তার, বিশেষ করে বিভিন্ন সময়ে আপনারা চাইলে আমাদের ফেসবুকে আসতে পারেন, facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। আপনি চাইলে ওখানে আপনি জীবনের গল্প বলার জন্য আমাদের ইনবক্সে টেক্সট করতে পারেন আপনার সেল নাম্বার সহ। আরেকটি পদ্ধতি হচ্ছে আপনি চাইলে ফোন করতে পারেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন। সোহানি, আমরা যে জায়গাটাতে ছিলাম যে দ্বিতীয় হাজবেন্ড আপনার লাইফে এলো এবং আপনি তাকে বিয়ে করলেন, আপনি তার নামটিও প্রকাশ করতে চাচ্ছেন না?
জি।
ওকে, তারপর
বিয়ে হওয়ার পর আমাকে বললো তুমি বাসায় চলে যাও, আমিও চলে যাই।
জি,
আমার ছোট বোনের বাসায় আমি থাকলাম। পরের দিন ও আর এক ফ্রেন্ড মিলে আমরা একটা বাসা ঠিক করি, আমার যে ফার্নিচার গুলো আমার আগের হাজবেন্ডের, তো ওই ফার্নিচার গুলো নিয়ে আমি ওই ভাড়া বাসায় উঠি। উঠার পরে ও আমার সাথে ঘর সংসার শুরু করলো। ঘর সংসার বলতে ও আমার কাছে ছয় মাস পরে আসে, এই কারণে আমাদের ফ্যামিলি থেকেও জানে না যে আমার বিয়েটা। আমার ফ্যামিলির কাছে আমি সময় নিচ্ছি, হ্যাঁ আমি সজলের কাছে বিয়ে বসবো, কিন্তু আমাকে কিছুদিন সময় দিতে হবে। আর ওর ফ্যামিলির থেকেও জানে না ব্যাপারটা, কারণ ওর ইনকাম সোর্স নাই, হঠাৎ করে বিয়েটা করলো, ওর মা বাবা কিভাবে মেনে নিবে?
রাইট, এই ছয় মাসটা আপনি মেনে নিতেন?
হ্যাঁ, এই ছয় মাস ও আমার কাছে আসে নাই, ও শুধু ফোনে যোগাযোগ।
যেটা বলছেন যে আপনি তাকে হাজবেন্ড মেনে ঘর সংসার শুরু করলেন, কোন একটা জায়গায় গিয়ে বাসা ভাড়া নিলেন, তার মানে তো আপনার পরিবার জেনে যাওয়ার কথা যে আপনি কোথায় যাচ্ছেন।
না, আমি বলছি আমি একটা বাসা ভাড়া নিচ্ছি,
আলাদা করে বলেছেন, এই ব্যাপারটা নিয়ে তারা ততটা বোধার ছিল
না। আমি ভাই বোনের বাসায় থাকতে রাজি না, আমি আলাদা বাসা।
বাসা ভাড়াটা আপনি যেখানে নিলেন সেখান থেকে আপনার আগে যেখানে ছিলেন সেটার দূরত্ব কতখানি?
মোটামুটি অনেকখানি।
আপনি কোন জেলাটায় বাসা ভাড়া নিলেন?
গাজীপুর।
গাজীপুর, আপনার বোনের বাড়ি
থেকে গাজীপুর।
আপনার বোনের বাড়ি কোথায় ছিল?
চৌরাস্তা,
গাজীপুরেই ছিল, মানে ওই আশেপাশেই আপনি কোথাও একটা বাসা ভাড়া নিলেন। ওকে, তারপর
তো নেওয়ার পরে ওই ও ছয় মাস আমার এখানে এলো না, এমনি মোবাইলে কথাবার্তা হইতো, রাস্তাঘাটে হয়তো কোনো পার্কে, এরকম একটা প্রেমিক প্রেমিকা যেভাবে দেখা করে আমি সেভাবে।
বাসায় আসতো ছয় মাস পর?
না,
আসতো না,
ছয় মাসের মধ্যে বাসায় আসে নাই। আমার পরিবার থেকে সমস্যা, কারণ আমার পরিবারের লোকজন আমার বাসায় আসতো। যদি বাড়িওয়ালা বলা দিত যে আমার হাজবেন্ড আসছে বা কোনো কিছু, তখন যদি একটা অ্যাক্সিডেন্ট হইতো বা ওরা একটা কিছু করতো, তো ওই কারণে আর বলা হয়নি। তো আমি করতাম কি, বাড়িওয়ালা আন্টির সাথে এমন ভাবে মিল দিতাম যাতে বিয়ে করছি এটা উনি জানুক বা উনি আমার বাবা মাকে না বলুক, কারণ খরচটা আমাদের বাড়ি থেকে বেশিরভাগ দিত। তখন পরে এক পর্যায়ে ছয় মাস পরে ও এলো আমার বাসায়, তো আসতে আমরা খাওয়া দাওয়া করছি, ওই মুহূর্তে আমার দুলাভাই আসছে, মেজু দুলাভাই। এখন আমি তো দরজা আটকা দিছি, এখন আমি কি করবো, ওরে কিভাবে বের করবো, আর ও কোথায় যাবে, আর আমি কি প্রশ্নের উত্তর দিব যেটা কে? তখন বাড়িওয়ালা খালাম্মা উনি আমার দুলাভাইকে নিয়ে ওনার রুমে বসাচ্ছে, বসায় বলতেছে তুমি টেনশন করো না, তুমি ওকে একটু বের করে দাও বাসার থেকে, যেহেতু তোমাদের প্রবলেম এখন জানানোটা। তো ও করছে কি, বাসার থেকে বের হয়ে একটা দোকানে যায় বসে রয়েছে, এদিক দিয়ে দুলাভাই আসছে, আপনি না জেনে না শুনে আমার এখন আসছেন কেন বাসায়? আমি দুলাভাইকে বলতেছি আপনি বলে আসবেন না, দুলাভাইয়ের সাথে রাগারাগি পারে, আমার ছোট বোনের কথা বলে ওর বাসায় আসছি, তো তোর বাসায় আসলাম, আইসা দেখে গেলাম, আবার কবে না কবে আসি বাহিরে, আবার উনি আবার চলে যাবো। তো ও আবার আমাকে না বলে আর এক মোটরসাইকেল ছিল, ও রাগ করে চলে গেছে। দুলাভাইয়ের জন্য আমাকে বাসা থেকে বের করে দিছো আর কি, ফার্স্ট দিনই তুমি আমাকে এভাবে অপমান করলা, আমি আর বাসায় যাবো না। তা যাই হোক, পরে বুঝতে পারলো ব্যাপারটা। পরের দিন আসলো, আসার পরে বারবার আমার প্রথম হাজবেন্ডের কথা আমার, আমি মিস করতেছি বারবার যে এখন আমার আরেকজনের সাথে থাকতে হবে, এই ধরনের জিনিসগুলো আর কি আমি ই করতেছি। যদি ওই ব্যাপারটা আমার জিদি ছিল, আমার মনের দিকে যে মিল ভালোবাসা সেটা কিন্তু আমার
জেদ করে, আপনি
দ্বিতীয় বিয়েটা করেছেন, আমি জেদ করে যাতে সজলের কাছে আমাকে বিয়ে না দেয় এই জন্য আমি এই জিদটা করছি।
ও ও আচ্ছা,
এই মন মানসিকতা খালি আমার হাজবেন্ডের দিকে চলে যেতেছে যে আমার আজকেও আরেকজনের সাথে থাকতে,
প্রথম হাজবেন্ডের দিকে চলে যাচ্ছে যিনি মারা গিয়েছেন।
এই ধরনের জিনিসগুলো আমি ফিল করতেছিলাম। তো এক পর্যায়ে আর কি করব, তো করার কিছু নাই। তো আমাদের ওই মুহূর্তে আমার হাজবেন্ডের সাথে আমার একটা ভালো মুহূর্ত হলো, একটা রাত্রি চলে গেল। তো পরে এইভাবে ও মাঝে মাঝে আসতো, একদিন ওর মা নাকি আমাকে দেখতে চাইছে,
জানাজানি
হয়ে গেছে। তো আমার মেয়েটা কে ছবি দেখাইছে সবাই পছন্দ করছে, নিয়া নাকি কারাকারি যে আমার কাছে থাকবে, কেউ আমার কাছে থাকবে, এই ধরনের আর ভাই বোনরা এরকম বলছে। ও আবার ওদের বংশের মধ্যে ছোট ছেলে, তো একটু আদরের। তো ওর বিয়েটা কেউ অনুষ্ঠান হলো না, কোনো কিছু হলো না, এই জন্য বলতেছে তুমি মনে কিছু নিও না, এই জন্য তোমার রাত করে নিয়ে যেতেছি। ওর আবার নিজের মোটরসাইকেল ছিল, তো এই নিয়ে গেল বাড়িতে। তো নিয়ে যাওয়ার পরে আমি করছি কি, ওদের কাজের বুয়া ছিল আর ওর মা ছিল, তা ওই সঙ্গে একটা হাসি মুহূর্ত ছিল। ওই কাজের বুয়াটাকে খুব সুন্দর দেখতেছিল আর ওর মাটাকে,
আপনি ওর মা মনে করে কাজের বুয়াটাকে সালাম
সালাম করছে।
ওকে,
তারপরে বললো যে উনি আমার মা, আমার হাজবেন্ড বললো, তো ওনাকেও আবার সালাম করলাম। তো আমার শ্বশুরকেও আমি সালাম করলাম।
ইটস আ টেরিবল মোমেন্ট। ওকে, হ্যাঁ, তারপর
সালাম করার পরে শাশুড়ি আমাকে 500 টাকা দিল, আমার শ্বশুর আমাকে 2000 টাকা দিছে। দেওয়ার পরে আমার বাবার পরিচয় জিজ্ঞেস করলো, হ্যাঁ তোমার বাবাকে তো চিনি, তোমার বাবা শ্যামলা উচালাম বা ইলেকট্রা না? তো আমার বাবা কিছু জানে যে খারাপ লোক, এটা জানে যাই না, আমার কি উনি ই করলো না, প্রকাশ করলো না গ্রামের মধ্যে। আমার শ্বশুরকে এক নামে চিনে, ওরা খুব প্রতাপশালী লোক, অবস্থা খুবই ভালো, নাম ডাক আছে আর কি, নাম ডাক থাকলেও ওনাদের বংশের মধ্যে 2টা করে বিয়ে রাওয়াজ
আছে। ওকে,
হ্যাঁ, সবাই মাইনা টেনে নিল। তখন শ্বশুর শাশুড়ি বলতেছে, দা বিয়ে যখন হয়ে গেছে তাহলে আর ভাড়া থেকে কি করবা, তখন এখানে থাকো। ওদের বাড়িটা খুবই অগোছল ছিল, শাশুড়িটা আর কি অমানসিক নির্যাতন করত, খুবই ভালোবাসলো আমার শ্বশুর আমাকে। তখন আমার হাজবেন্ড বেকার।
প্রিয় শ্রোতা, গল্পের এই বাঁকে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা দেখলাম যে যদি ইনিংস বলি, ক্রিকেটের ইনিংস এর মতো জীবনের দ্বিতীয় একটা ইনিংস আমরা শুরু হতে দেখলাম। প্রথম ইনিংস এর অনেক কিছুই আমাদের অজানা থাকলো, অপ্রকাশিত থাকলো, আমরা দ্বিতীয় ইনিংস টা শুরু হতে দেখলাম। জীবন আসলে ভাবেই এগোয়, কখনো ট্রুলি ইমোশনাল, কখনো একবারে ফুললি লজিক্যাল, আমরা যাই বলি না কেন জীবন কিন্তু এগিয়ে যাচ্ছে। সোহানি যেভাবে বলছে সেটা তার জীবনে ঘটেছে। এই ঘটনার মধ্য দিয়ে আমরা কিন্তু সবসময় বলে থাকি যে হ্যালো ইট 920 তে আমরা এমন কোন গল্প প্রচার করি না যে গল্প থেকে আপনি চাইলে কিছু শিখতে পারবেন না। আপনি অনেকগুলো প্রশ্নের মুখোমুখি করতে পারেন সোহানির গল্পকে, এটাও যেমন সত্য, ঠিক একইভাবে সোহানির জীবনে যেগুলো ঘটেছে সেগুলোও কিন্তু সত্য। আপনি এভাবে চিন্তা করতে পারেন যে সোহানির যে ছোটবেলাটা, সেই ছোটবেলায় সে যে পরিবারে বড় হয়েছে, সেই পরিবারটি যদি এরকম না হতো তাহলে সোহানি এই জায়গাটায়, যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছে বা সামনে যে জায়গাটিতে যাবে যেটা আমরা এখন পর্যন্ত জানি না, সেই জায়গাটিতে আদৌ থাকতো কিনা, এখানে আমাদের কিছু করার আছে কিনা, এখানে আমাদের কোনো কিছু জানার আছে কিনা, সেটা আমরা শেষ পর্যন্ত তার কাছ থেকে জানবো। তবে গল্পের এই বাঁকে আপনাদের সবাইকে একটু আমি আশ্বস্ত করতে চাই, আপনি চিন্তাও করতে পারবেন না যে জীবনের এই গল্পটি কোন জায়গাটিতে দাঁড়িয়ে আছে শেষ পর্যন্ত। আমরা গল্পে ফিরব, তবে তার আগে আরো একটি ছোট্ট বিরতি। ছোট্ট বিরতির পরে আমরা ফিরে আসছি। আপনারা চাইলে ফেসবুকে আসতে পারেন সোহানিকে দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরেই ফিরছি, সাথেই থাকুন। সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি হ্যালো 8920 তে। আর জিকি প্রিয়া আপনার সঙ্গে রয়েছে, রয়েছে শাকিল, রয়েছে হ্যালো 8920 পুরো টিম। আপনারা জেনে খুশি হবেন যে হ্যালো 8920 টিম এখন অনেক বড় হয়েছে আগের তুলনায়। আমাদের টিমে নতুন সদস্য যোগ দিয়েছে খালিদ সাউন্ডের কাজ নিয়ে। আমাদের পুরো সদস্য এখন 5 জন আমরা বলতে পারি। আর জিকি প্রিয়া রয়েছে, শাকিল রয়েছে, যেটা একটু আগেই বলছিলাম, আমাদের সঙ্গে রয়েছে সাফরিন, রয়েছে লোবান এবং রয়েছে খালিদ, এবং আমাদের সাথে রয়েছে লাখো শ্রোতা।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে মনে করিয়ে দিই, হ্যালো ইট 920 হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এখানে এসে আপনি আপনার জীবনের যে কোনো বিষয় নিয়ে গল্প বলতে পারেন। আর আমরা শুধুমাত্র একটা বিষয় খেয়াল রাখি, যদি আপনার জীবনের গল্প থেকে কেউ কিছু শিখতে চায়, সেই অ্যাঙ্গেলটি আপনার গল্পের মধ্যে রয়েছে কিনা। এছাড়া যে কোনো ধরনের গল্প এখানে আসতে পারে, এবং সেটা অবশ্যই জীবন ঘনিষ্ঠ গল্প হতে হবে। কোনো কাকতালীয়, কোনো ভুতুরে, কিংবা শুধুমাত্র ভালোবাসা, কিংবা শুধুমাত্র আঘাত, শুধুমাত্র অনুপ্রেরণা, শুধুমাত্র সাকসেস, শুধুমাত্র বিফল, এসব বিষয় না, যে কোনো বিষয়। জীবনের রং যেহেতু বর্ণিল, হাজার রঙে লাখো রঙে বাধা হচ্ছে জীবন, সুতরাং জীবনের যে কোনো রঙকে আমরা ধারণ করতে পারি হ্যালো 8920 তে। ফেসবুকের ঠিকানাটি আমি আবারও বলে দিচ্ছি, ওখানে গিয়ে আপনি আপনার কথা আপনি চাইলে আমাদের অতিথিকে স্টুডিও পিকচারে দেখতে পারেন। স্টুডিও পিকচারটা অবশ্যই কনজারভেটিভ একটি পিকচার, যাতে করে অতিথির কোনো ক্ষতি না হয় সে বিষয়টি আমরা লক্ষ্য রাখি। শুধুমাত্র প্রেজেন্স বোঝানোর জন্য আমরা একটা পিকচার দিয়ে থাকি, আপনি চাইলে ওখানে যেতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সোহানি, আমরা যে জায়গাটিতে ছিলাম যে আপনি আপনার শ্বশুরের সাথে আপনার যে ভালো সম্পর্ক ছিল সেই কথাটি বলছিলেন।
আমার শ্বশুর আমাকে মা ছাড়া কোনো কথা বলতো না, আর আমার শাশুড়িটা আমারে আর আমার মেয়েটাকে খুব জ্বালাইতো। আমার মেয়েটা মাছ ভাজা ছাড়া ভাত খেতে পারতো না আর কি। ছোট মানুষ তো, ফল ফ্রুট এই জিনিসগুলো পছন্দ করতো, দেখা যেত আমার হাজবেন্ড আনতো, আনার পরও আমার শাশুড়ি দিত না ওকে। তো ও বুঝতে পারতো ব্যাপারগুলা যে আমার মা এরকম করতেছে, তখন বলতেছে মা তুমি ওর সাথে এরকম করো কেন। গ্রামের মানুষ ছিল তো, ওই বুঝাইলে কতক্ষণ বুঝতো, পরে আবার এরকম করতো। এই ঘটনা আবার আমাদের ফ্যামিলির সবাই জানাজানি হয়ে গেছে, আর সম্পর্ক রাখবো না। যেহেতু সজলের সাথে আমরা ঠিক করছি, যেহেতু ই করছে আর ওর আর কোনো জায়গা নেই। তখন এক পর্যায়ে আমার চাচার কাছে আবদার করলাম, চাচা ফ্রিজ কিনে দিচ্ছে আমাকে, খাট কিনে দিছে, ইত্যাদি ইত্যাদি কিছু ফার্নিচার কিনে দিচ্ছে আমাকে, আমার মেয়েটার সুখের জন্য। আমার মেয়েটাকে সবসময় ই করে,
যৌথ ফ্যামিলিতে একটা দেখা যায় সংসারের মধ্যে এক ধরনের টানা পড়েন, সেটাই আলটিমেটলি হলো।
হ্যাঁ, না উনি ইচ্ছা করে আর কি,
যেহেতু শাশুড়ি ইচ্ছা করে করতো। হ্যাঁ,
করতো তো ওই আমার হাজবেন্ড আবার এটা করতো না। রাত্রে আসার সময় আমার মেয়ের জন্য অনেক কিছু নিয়ে আসতো, অনেক ভালোবাসতো আর কি, এত ভালোবাসতো বিশ্বাস করা যায় না যে দ্বিতীয় বাবা যে একটা সন্তানকে এতটুকু ভালোবাসতে পারে। ওকে গোসল করায় দিত, ওর কাপড় চুপড় ধুয়া দিত, ওর কে শুধু করায় দিত, কি বলবো, ওর পোস্টাপের কাঁথা আছে না ওগুলা পর্যন্ত ও ধুয়া দিত, এত ভালোবাসত। এরকম বাড়ি টাড়ি করলাম, করার পরে শুনি ও একটা মেয়ের সাথে, ওই মেয়েটার সাথে ওর আগে একটা সম্পর্ক ছিল, ওই মেয়েটা নাকি জিদ করছে ও সংসারে আমি কোনোদিন সুখী হইতে দিব না। তো ওই মেয়েটা ওর সাথে সম্পর্ক করলো, ওই মেয়েটাকে নিয়ে দেখা যায় যে ও ঘুরতে যায়, এখানে যায় ওখানে যায়। তো এক পর্যায়ে একদিন ওর মোটর সাইকেলটা আবার টাকার টানা পড়ায় বিক্রি করে দিচ্ছে, তো ওর বড় ভাইয়ের মোটর সাইকেল দিয়ে আমি আবার ডাক্তারের কাছে গেছিলাম। তো এটা নিয়ে আমার যা যে উনি খোটা দিছে আমাকে, খোটা দেওয়ার পরে আমি এক পর্যায়ে আমার ছোট বোনের হাজবেন্ডের কাছে কিছু টাকা চাইলাম, 1 লাখ। কাকার কাছে চাইলাম, চাই একটা পালসার মোটর সাইকেল কিনা দিলাম ওকে। পরে ওদের বাড়িতে থাকাকালীন অবস্থায় যখন আমার মেয়ে বড় হয়েছে ক্লাস থ্রিতে পড়ে, তখন ভালোই ছিলাম। আমার দাদা শ্বশুর উনি আবার দুইটা বিয়ে করছিল, ওই দ্বিতীয় বউটা আবার আমার যে বাড়ি করছে বাড়ির পিছনে থাকতো, ওনারা সবসময় আমার খুব পরামর্শ দিত যে তোমার শ্বশুর শাশুড়ি ভালো না, তোমার মেয়েটাকে নিয়ে যাও, ওরা খুব খারাপ বংশ, তুমি এখানে থাকতে পারবা না মা, তুমি কিসের মধ্যে এসে যে পড়ছো তুমি নিজেও জানো না, আর যে কতটুকু জালিয়াতি, এই ধরনের কথাবার্তা বুঝাইলো আমার। তো এক পর্যায়ে আমি বাহিরে চুলায়, আমি চুলায় কখনো রান্না করিনি, যে আমার হাত পা সব এগুলা পুরা মাছ ভাজা টাজা এগুলা, তো আমি বাহিরে রান্না করতেছিলাম, আমার হাজবেন্ড বাহির থেকে আসছে, আসার পরে ও ঘরের ভিতরে ঢুকছে, ঢুকার পরে আবার যে বললাম না টয়লেটের কথা, আমার গ্রামের বাড়িতে ট্রাইস দিয়ে আমার শ্বশুর আমাকে টয়লেট করে দিচ্ছে। তারপরে ওই আমার হাজবেন্ড বললো কি, আমি ভিতরে গেলাম, দেখলাম যে টিনের বাথরুম, তো টিনের একটা ছিদ্র দিয়ে আমার মেয়েটা গোসল করতেছে, ওইদিকে তাকায় আসছিল। তা আমি ভাবলাম যে দিকে তাকায় রয়েছে কে, পরবর্তীতে ও যখন আমাকে দেখে সরে গেছে আমি আবার তাকাইছি, তখন দেখি যে আমার মেয়ে যে গোসল করতেছে ওই।
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমরা একটু পজ দিতে চাই এখানে, সেটা হচ্ছে আপনার পারিবারিক টানা পড়েন, তো আমরা জানলামই যে একটা ছিল, শাশুড়ি থেকে অত্যাচার হতো, চারপাশের লোকজন বেশি ভালোভাবে দেখতো না। আপনি বলছিলেন আপনার দ্বিতীয় হাজবেন্ড সে আপনার মেয়েকে এত বেশি যত্ন করেছে, এত বেশি ভালোবেসেছে, সেই হাজবেন্ডই আপনার মেয়ে তখন কোন ক্লাসে পড়ে?
ক্লাস থ্রিতে পড়ে, একটু মোটা হয়ে গেছিল,
ক্লাস থ্রিতে পড়ে, এক শরীরের কত দিক থেকে একটু বড় বড় লাগে তাকে দেখতে, সেই হাজবেন্ডই আপনার মেয়ের দিকে ভাবে তাকিয়ে আছে।
তো আমার খুব কান্না পাইছে, আমি খুব কাঁদতেছিলাম
ওই দৃশ্যটা দেখার পরে,
দেখার পর আমি খুব কাঁদতেছিলাম, কিসে রান্না বান্না কিসে কি, তখন আর আমার কোনো কিছু ভালো লাগতেছে না। তার দুই তিন দিন পরে রাত্রে যখন ঘুমাই, দুইটা খাট ছিল, তো আমার মেয়েটা যেহেতু ছোট আমি ওকে আলাদা রাখতাম না, কারণ আমার কেমন জানি ভালো লাগতো না। তো একটা খুব বড় খাট ছিল, খাটের এক পাশে আমার মেয়ে ছিল, তারপরে ছিল আমার ছেলে, তারপরে আমি, তারপরে আমার হাজবেন্ড। তো এক পর্যায়ে আমাদের যে একটা দৈহিক রিলেশন হয়, ওই মুহূর্তে আমার হাজবেন্ডের হাতটা আমার উপর থেকে আর কি আমার মেয়ের দিকে, সম্ভবত ওই হাতটা ওই দিকে যাচ্ছিল। কেন
আপনার মেয়ে তখন ক্লাস থ্রিতে পড়ে, আপনার মেয়ে
পড়ে, আমার মেয়েটা একটু ডিম লাইট জ্বালানো, তো আমি দেখতে পেলাম যে আমার মেয়েটা স্কার্ট পরে শুয়েছিল, একটু আর কি শোয়াটা একটু ভিন্ন ধরনের হয়েছিল, তো দেখলাম যে হাতটা ওই দিকে যাচ্ছে।
কিন্তু আপনার তো ক্লাস থ্রিতে পড়ে একটা মেয়ে, তো ওখানে 8-9 বছর বয়স হয়ে গেছে তার, সে ব্যাপারে আপনারা সচেতন ছিলেন?
আসলে ও ঘুমায় পড়ছিল আর কি, হাত বাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু যখন আমি দেখলাম যে হাতটা ওই দিকে যাচ্ছে, তখন আমি বললাম যে তুমি হাত ওই দিকে নিলে কেন, আমি ওকে ধাক্কা দিয়ে সরাই দিলাম। পরে বললাম তুমি কি অর্ধেকে হাতটা বাড়াইতে চাইছিল না, তুমি সত্যি কথা বলো। তখন ও বলতেছে না না করতেছে, আমি আমার ছেলেটার কথা বলতেছি, আমি ওকে সরাই দিতে চাইছিলাম। আমার মেয়েটা যখন দেখতাম উন্না টুন্না একটু ব্যতিক্রম হয়ে থাকতো, ও তাকাইতো, ঠিক আছে এই জিনিসগুলো তখন থেকে
মেয়েটা ফিল করতো জিনিসটা
না। আমার মেয়েটা ওকে একবারে বর বাবাকে তো দেখে নাই, ওকে বাবা বলে জানতো।
এই গল্পের সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে এটা, আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ এরকম অসংখ্য পরিবার আছে যেখানে শিশুরা ছেলে মেয়ে নির্বিশেষে এরকম পারিবারিক যৌন নির্যাতনের শিকার হয়। অনেক গবেষণা প্রতিষ্ঠান আছে এগুলো নিয়ে কাজ করেন, এবং প্রিয় শ্রোতা আপনারা জেনে অবাক হবেন পরিসংখ্যানটা এত ভয়াবহ, কোনো না কোনো ভাবে কারো না কারো দ্বারা তারা পারিবারিক ভাবে ভায়োলেন্সের শিকার। আচ্ছা ঠিক আছে, তারপর আপনি কি করলেন?
পরে আমি ওর কথা বিশ্বাস করলাম না, যেহেতু আশেপাশে পড়শিরাও ওদের নিয়ে কাজের মেয়ে রাখতে পারে না, এই সেই, তখন ওর মূল চরিত্র গুলাও সন্ত্রাসী করে, এই সেই, ওর সম্বন্ধে অনেক বাজে বাজে কথা শুনতে শুরু করলাম। তারপরে ও যে প্রেম করে ওইটার দিকে ওর মা ওকে উৎসাহ দিতেছে ওকে বিয়ে করানোর জন্য। তখন আমি এক পর্যায়ে আবার ভাড়া বাসা এসে পড়ি, তখন শুনি যে ওই মেয়ের সাথে ওর রিলেশন হয়, ওই মেয়েকে নিয়ে ও ঘুরতে যায়, ওই মেয়ের সাথে ছবি তুলে, ওই মেয়ের সাথে একান্ত ভাবে থাকে। ও যখন আমার বাসায় আসতো, আমার স্বামী হিসাবে কাছে পাইতে চাইতাম, বা আমি বলতাম আসো, তখন ও আমার প্রতি অনীহা থাকতো, আসতে চাইতো না। ও একটা গভীর চিন্তা ভাবনা থাকতো, গান শুনতো, এরকম করতো। এর মধ্যে আমার ছেলে হয়েছে,
আমি ছেলেটার প্রতি তার আগ্রহটা কেমন ছিল?
ছেলেটার প্রতি ওর আগ্রহ অনেক ভালো ছিল, ছেলেটাকে ভালোবাসতো অনেক। পরে ওই মেয়েটার অনেক চিঠি অনেক কিছু করলাম, ওই মেয়েটার কাছ থেকে নাকি অনেক টাকা পয়সা আত্মসাত করছে, মেয়েটাকে অনেক কিছু ঠকাইছে, ওই মেয়েটা নিজেই বলছে। পরে ও করে কি মাঝে মাঝে না বলাই কোথায় যেন জায়গা 4-5 মাস পর পর আসে। এই অবস্থায় দেখা যায় আমার চলাটা অনেক ই হয়ে যায়। তখন আমি কি করি, আমার মার বাড়িতে যাই, এখন তো আমার টাকা চাওয়ার মতো মুখ নাই। তখন আমি আমার মার যে গয়নাগাটি আছে সবকিছু না বলে নিয়ে আসি,
চুরি করে,
চুরি করে। তারপর আমি ওর নামে একটা মামলা দিই, কিছুদিন পর পর চলে যায়, 5-6 মাস পর পর আসে, এটা কেমন আর কি, পাকতেছিলাম না, আমি কি সুইসাইড করবো নাকি কি করবো?
আপনি কি বাড়ি থেকে চুরি করে নিয়ে আসলেন এটা আপনার মা জানতো, বুঝতে পেরেছিল?
না বুঝতে পারে নাই।
কি পরিমাণ চুরি করেছিলেন?
প্রায় 2,50,000 টাকার মতো
গহনা চুরি করেছিল।
তখন আমার কাছে তখন স্বর্ণের ভরি একটু কম ছিল, এখন হয়তো অনেক।
আচ্ছা, এই এত টাকা আপনি চুরি করার পরে এই টাকাটা আপনি শুধু মামলার পেছনে ব্যয় করলেন নাকি আপনার সংসারে চলার জন্য?
সংসারে চলার জন্য, মামলার পেছনে।
নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোন নিয়ম মানে না। ওকে, আরেকটা বেস্ট এক্সাম্পল, তারপর
নারী ও শিশু নির্যাতন মামলা, তো এই মামলায় ও অ্যারেস্ট হইল, রাত করে যা পুলিশ ধরলো ওকে, ধরার পরে ওকে নিয়ে আসলো। ওরা আমার সাথে মিলার জন্য ওদের ফ্যামিলির থেকে অনেক ভাবে চেষ্টা চালায় দিতেছে। হ্যাঁ, এক পর্যায়ে ওর এক চাচাতো ভাই বলে যে আসো আমরা মিলমিশ করাই দিব তোমাদের। তখন আমি বলি কি যাই, যাওয়ার পরে মিলমিশের কথা বললা ওরা আমাকে দেখা নিব, ওই ধরনের কিছু করে আমাকে শাসায়। দারোগার মেয়ে হয়েছে দেখে তুমি কি করবা, আমাকে একটা খারাপ ভাষা বলে কি করবা? আমি কি আপনি বড় ভাই হইয়া ছোট ভাইয়ের বউর সাথে কি ধরনের আচরণ করতে হয় সেটা আপনার জানা নাই, পরে আমিও তার সাথে তর্ক বিতর্ক করি। তারপরে দিনও আমাকে ওনার শালা মিথ্যা কথা বলে যে তোমার শাশুড়ি আসছে, শ্বশুর আসছে, আসো আমরা দেখি কি বলা যায়, আমরা তো সবকিছু বুঝতেছি। ও নিয়ে আমাকে করছে কি একটা পলি ব্যাগের ভিতরে এই কিছু ইয়াবা, কিছু গাঁজা, কিছু হিরোইন, আমি জীবনে এগুলার নামও শুনিনি, এই জিনিসগুলা একটা মুড়ির টুকলা যেটাকে বলে এটার ভিতরে ঢুকায়া আমাকে দিয়া বলে যে তোমার হাজবেন্ডের সাথে দেখা করবো, ও কি বলে শুনো, আর তুমি ভিতরে দাঁড়াও আমি শশা নিয়ে আসি, যে গরম পড়ছে তো তুমি আর আমি শশা খাবো, যেহেতু আমার সম্পর্কে বিয়াই লাগে। উনি 1/2 ঘন্টা হয়ে যায় আসেন আর ওই লোক, আমার মনের ভিতরে কি ব্যাপার, এগুলা তোর 5টার পরে আমি নেয় না এই জিনিসগুলা। তা আমি করছি কি, আমি তো জমা দিবো না, আমি এগুলা নিয়ে বের হয়ে যাবো চিন্তা করতেছি। তখন এক পুলিশ বলতেছে আপনি জমা দিয়া যান, যেহেতু আবার হয়ে যেতেছে সময়, তা আমি ওগুলো জমা দিতে যাই, দেখি কি ডাবিটানা একটু ছিদ্র করে দিছে, যাতে ওনারা সবভাবে আমাকে আটকানোর একটা প্ল্যান করছে। জমা দিয়ে নাম ঠিকানা লেখা আমার হাজবেন্ড হয়, এইভাবে দিয়ে আমি আয়সা পড়তেছিলাম। এক পুলিশ আমাকে ডাক দিয়ে বলতেছে, আই দাঁড়ান তো আপনি, আপনি এগুলা কি দিচ্ছেন দেখেন তো। তো আমি বলতেছি, এগুলা কি, আমি তো এগুলা দেই নাই। মিথ্যা কথা বলেন, আপনি দেন নাই, এগুলা কি আকাশ থেকে উড়ে আসছে নাকি? তা আমি তো ওই জায়গায় কান্নাকাটি, আমার অবস্থা খারাপ, আমি কি এইভাবে আমি তো এগুলো দেই নাই।
আমার একটা প্রশ্ন আছে, আপনি আপনার হাজবেন্ডের জন্য আপনি এগুলো নিয়ে আসছিলেন
না?
হাজবেন্ডকে কি দিতে চেয়েছিলেন এগুলা?
হাজবেন্ডে দিতে চাইছিল ওই যে যার সাথে আমার তর্ক হয়েছিল, আমার চাচার তো ভাসুর, তার শালা,
সে আপনার হাজবেন্ডের জন্য এগুলো নিয়ে আসছে।
হ্যাঁ, নিয়ে আসছে।
কি জিনিস আসলে আপনি মনে করেন?
ওটার ভিতরে ছিল মুড়ি, সিগারেট, আর হলো কলা, কেক, বিস্কিট।
আপনি সেটা কেন ধরে দাঁড়িয়ে থাকবেন? কারণ আপনার হাজবেন্ডকে তো আপনি নিজেই জেলে ভরেছেন।
আমাকে বলছে, এটা নিয়ে দাঁড়াও, তোমার শ্বশুর শাশুড়ির সাথে আলাপ করে দিব, আর ওর সাথে আজকে দেখা করবো, দেখি কি বলে। যেহেতু মামলা আমি করছি, সে তো ওর কথাটা শোনার জন্য, এটা কি মিলমিশ হয় না, ও কি করবে সেটা জানার জন্য আর কি আমাকে ডাকানো হয়েছে,
ওইখানে
ডাকানো হয়েছে। কিন্তু আমাকে যে ফাঁসানো হবে সেটা আমি বুঝি
না। ওকে, তারপর
পুলিশ আমাকে এটা বললো, পরে আমি বলছি, বিশ্বাস করেন, আমি একটা পুলিশের মেয়ে, আমি এরকম কাজ করতেই পারি না, ওরা আমাকে এটা ফাঁসায় দিছে। তখন একটা পুলিশ করলে কি, আমার গলায় একটা চেন ছিল, ওই চেনটা টান দিয়ে নিয়ে গেলো একটা মহিলা পুলিশ, বলে আরেকজন আমার মোবাইলটা নিয়ে গেল হাতের থেকে। হ্যাঁ, আমাকে বলতেছে যে হাত করা পড়াইতে বলতেছে। তখন আমি বলতেছি, আমার যদি এই অবস্থা হয়, আমি এই সমাজের মুখ দেখাতে পারবো না, আমার ভাই বোন গুলাও অবস্থা একবার খারাপ হবে। তখন আমি করলাম কি, আমার অ্যাডভোকেট যে ওনার কাছে ফোন করলাম যে আমি এইভাবে এইভাবে আমার ফাঁসায় দিছে, সেও আমাদের একটা ফ্যামিলিগত লয়ার, আমাদের সবাইকে চিনত। তো উনি বললো কি, আইসা এই মেয়ে এই যে মামলার কাগজপত্র নিয়ে আসছে, করতেই পারে না। তখন উনি আমার ছোট বোনের হাজবেন্ডের কাছে ফোন করলো, ফোন করার পর ওনারা আসলো, সজল আসলো, আর এক সজলের সাথে এক ফ্রেন্ড আসলো, আমার ভাই, উনি এয়ারপোর্ট চাকরি,
সেই সজল যে সজলকে আপনি প্রথম জীবনে ভালোবাসতেন,
আসছে। আসার পরে সজলে এরকম জেরা করা শুরু করলো, এই জেলার দুইটা পুলিশে ওনারা ফাইসা গেছে। ফাইসা যাওয়ার পরে ওনারা তো আর কিছু না, উল্টা মাপ চেতেছে, উল্টা বলতেছে কিছু টাকা পয়সা দিয়ে আপনাদের, আর এটা নিয়ে আই করেন না। তখন এই যে এটা পেপারে আসছিল।
ওকে, প্রিয় শ্রোতা, আমি যে পত্রিকাটা এখানে পেলাম, এটা একটা স্থানীয় পত্রিকা, সাপ্তাহিক ভাওয়াল। গাজীপুরে গৃহবধূকে প্রাণনাশের হুমকি নামে একটা রিপোর্ট করা হয়েছে এখানে। হ্যাঁ, আমরা দেখতে পেলাম যে সোহানিকে নিয়ে যে রিপোর্টটা করেছে, সোহানি যে কথাটা বললো যে সহজ সরল সোহানি জেল গেটে গেলে তাকে একটা ব্যাগ দিয়ে এতে খাবার আছে আপনার স্বামীকে দিতে হবে, এই জাতীয় যে কথাগুলো বলছিল সেই রিপোর্টটা এখানে আছে, এবং পরবর্তীতে সে কোথায় আশ্রয় নিয়েছিল সে কথাগুলো এখানে আছে আর কি। যাই হোক, তারপর
তারপর সজল আমাকে ওখান থেকে বাঁচায়। বাঁচানোর পরে আমি চলে যাই বাসায়। চলে যাওয়ার পরে এরকম আমার হাজবেন্ড আমার সাথে মিশে, এরকম ডিভোর্স হয়, আবার কিছুদিন পরে কাবিন হয়, এরকম দুই তিনবার ডিভোর্স হয় কাবিন হয়।
ওই হাজবেন্ডের সাথে?
হ্যাঁ, আমার দ্বিতীয় হাজবেন্ডের সাথে। এ নিয়ে তিনবার ডিভোর্স হয়েছে, তিনবার কাবিন হয়েছে। লাস্ট কাবিন হয়েছে 10 লক্ষ টাকা। এখন যে কাবিনে আসছে
এই মুহূর্তে আপনার 10 লক্ষ টাকা দিয়ে
কাবিনে আসছে।
আচ্ছা, যে মাঝে মাঝে আপনি ডিভোর্স করছেন আবার কাবিন করছেন, তার সাথে কেন?
ও তো চলে যায়, ও কথা শুনে না, ও এই মেয়েদের সাথে রিলেশন করে, ওই মেয়ের সাথে রিলেশন করে, এরকম করে।
তাহলে আপনি যে মেয়ের সাথে রিলেশন করে আপনি তাকে জীবনে মেনে না নিলেও পারতেন, আপনি একবারই তাকে ডিভোর্স দিয়ে দিতেন, কিন্তু তারপর আপনি আবার কেন কাবিন করছেন?
কাবিন করতেছি যেহেতু আমার একটা ছেলে আছে, ওর কথা চিন্তা ভাবনা করে। এই যে
আমি তো মোটামুটি 4-5টা কাবিন পেয়ে গেছি, ডিভোর্সের পেপার গুলো কি আপনার কাছে নিশ্চয়ই আছে? ডিভোর্স দিতেন এবং লাস্ট হচ্ছে এটা? ওকে, আমার এত কাবিন দেখতে হবে না।
না, এই যে এটা, এটা হলো লাস্ট, ওই যে এই হাতেরটা
ডান পাশে, এটা হচ্ছে লাস্ট। হ্যাঁ, এখানে 10 লক্ষ টাকা করা হয়েছে। এই যে যতবার আপনি ডিভোর্স দেন এই টাকাগুলো কি সে পরিশোধ করে?
হ্যাঁ, করছিল, একবার 7 লাখ টাকা দিছিল আমাকে।
7 লাখ টাকা দেওয়ার পরে আবার সে আপনাকে বিয়ে করেছে?
হ্যাঁ, বিয়ে করছে।
তখন আপনি কাবিন কত রেখেছিলেন?
এই যে 10 লাখ টাকা।
এখন আবার 10 লাখ টাকা রেখেছেন? আপনি কেন
7 লাখ টাকা ও আমাকে দিছে, আমি ওর কাছে মনে হয় যে 15-16 লাখ টাকা পাই,
সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে মোট কতবার টাকা ডিভোর্স দিয়েছেন?
তিনবার।
তিনবারের
মধ্যে একবার টাকা দিছে।
তিনবার ডিভোর্স দিয়েছেন, তিনবার বিয়ে করেছেন, লাস্ট এখন আপনার সেই হাজবেন্ড। এই যে আপনি বারবার বিয়ে দিচ্ছেন, এর পেছনের কারণ তো হচ্ছে আপনাদের ভিতরে মনোমালিন্য একটা সমস্যা।
আর এখন যে বিয়েটা, আমি বিয়েটা করতাম না ওকে, এখন করছি হলো, আমার ভাসুর আমার সাথে চ্যালেঞ্জ করছিল যে আর কখনোই আমার ভাই তোমার কাছে যাবে না, চ্যালেঞ্জ। আমরা চাইছিলাম কি, যে ঘটনাটা যেহেতু একটা শান্ত সৃষ্ট ভাবে হয়ে যাক, বা এলাকার মানুষজন মেম্বার চেয়ারম্যান আইনা ওনারা একবারে ব্যাপারটাকে হাওমাও করছে। হ্যাঁ, তা আমাদের বাড়ি থেকে লোকজন গেছে, তো ভাবলাম যে সে যখন এতগুলো ভরা মানুষের সামনে চ্যালেঞ্জ করছে, এই ডিভোর্স তখন আমাকে 7 লাখ টাকা দেয়, যে এই 7 লাখ টাকা দেওয়ার পরেও আমি ওকে বিয়ে করব, এই জিদটা ছিল আমার মনে।
আপনি জেদ করে তাকে আবার বিয়ে করলেন এবং সেটা 10 লাখ টাকায়?
করার পরে ও ছয় সাত মাস ভালো আচরণ করে, আমার কাছ থেকে টাকা নিয়ে ওই একটা প্রাইভেট কার কিনে, কেনার পরে ও দেখা যায় গাড়ি নিয়ে মেয়ে মানুষ নিয়ে ওই মেয়ে মানুষ নিয়ে আমি আবার একটা সিএনজি কিনি। ওর আর কি কোনো ভাবেই সংসার চালানোর মতো ইনভেস্টমেন্ট নাই, শুধু টাকা পয়সা উড়ায়।
আমাদের শ্রোতাদের ব্যাপক কনফিউশনে ফেলে দিয়েছেন আপনি। প্রথম কথা হচ্ছে যে আপনি নিজে তো সংসার চালাতে পারতেন না, সেখানে সে একটা কার কিনলেন, আপনি একটা সিএনজি কিনলেন, এই টাকাগুলো আপনারা পেলেন কোথায়?
ও বাড়ির থেকে আনছে জায়গা বিক্রি করা। আর আমার যে সাত লাখ টাকা দিছিল ওইটা দিয়ে আমি একটা সিএনজি কিনছি আর বাকি টাকা ওকে দিয়ে দিচ্ছি।
ওকে, এই সিএনজিটা আপনি ব্যবসায় ঘাটাবেন?
সিএনজিটা আমার নামে কিনছিলাম, কিন্তু দেখা গেল যে ওই টাকা পয়সা ও ঠিক মতো ই করতে পারতো না, ড্রাইভারে দিত, মিথ্যা কথা বলতো আর কি, দেখা যেত কি সবকিছু নিয়ে আমার সাথে ফল্ট করতো। দেখা যেত একটা ড্রাইভার 500 টাকা জমা দিয়ে আরো 500-1000 টাকা থাকে একটা সিএনজি যদি চালা, কিন্তু দেখা যায় আমার 200-100 টাকা এরকম করে আইনা দিত, তখন এই ঝগড়াগুলো লাগতো। আবার যে প্রাইভেট কার কিনছিল এটা অ্যাক্সিডেন্ট করছিল, পরে এটা ঠিক করতে অনেকগুলো টাকা লাগছে, পরে এইভাবে বিক্রি টিক্রি হয়েছে, যখন টাকা পয়সা শেষ হয়েছে তখন আবার চলে গেছে।
আমি রাগারেগে একটা চরম পর্যায়ে এখানে দেখতে পেলাম। আমাদের মধ্যে যেটা হয় যে বিয়ে ব্যাপারটা অনেক সিরিয়াস একটা ব্যাপার, এবং পাশ্চাত্যে যেটা হয় যে বিয়ে ব্যাপারটা আসলে ওরা যখন যায় অতটা সিরিয়াস থাকে না, দেখা যায় যে কিছুদিন পরে হয়তো ডিভোর্স হয়ে যাচ্ছে, ওরা ওদের কালচারে এটা যায়। কিন্তু এমন একটা কাপলকে আজকে আমি এখানে পেয়েছি যাদের ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজ ছিল, হচ্ছে সোহানির ক্ষেত্রে এটা, এবং সেকেন্ড ম্যারেজ সে যাকে করলো সেখানে অনেক ধরনের প্রবলেম সে ফেস করেছে,
প্রবলেম
ফ্রেন্ডশিপ ক্ষেত্রে, রাজনীতি করতো, আপনি বিভিন্ন ধরনের কথা আপনি বলেছেন, বিভিন্ন রকমের, এখন এক্সিস্টিং সে আপনার হাজবেন্ড, এবং ডিভোর্স হয়েছে ফার্স্ট বারে, ডিভোর্স হওয়ার পর কিছুদিন পরে সে আবার তাকে বিয়ে করেছে, এবং একইভাবে সেকেন্ড বার, একইভাবে এখন থার্ড স্টেজে আছে তারা। কেন হয়েছে, কি হয়েছে, সেটার পিছনে অনেক ধরনের ঝামেলা আছে, কিন্তু দিস ইজ দ্য ট্রু যে হ্যাঁ, কাবিন নামা সে আমাদের কাছে নিয়ে এসছে, সবকিছু আমরা দেখেছি, সে প্রত্যেকবার ডিভোর্স দিয়েছে, প্রত্যেকবার বিয়ে করেছে। ওকে, লাস্ট বিয়ে করলেন 10 লাখ টাকা, এখন আমাকে বলেন যে
এখন তারপরে যে মুহূর্তটা সবকিছু শেষ হওয়ার পরে আবার একটা সংসার, একটা সুখ শান্তির চিন্তা ভাবনা করতেছিলাম, ওই মুহূর্তে আবার ওই মেয়েটার সাথে ও রিলেশন করলো, শোনার পরে আমি ওরে বাসায় আসতে পরে 2টা জুতা দিয়ে বাড়ি দিছি
গালে,
গালে
ওকে,
ওকে কলারে ধরছি, ওকে খুব মারছি, আমি বলছি তোর জন্য এত কিছু করলাম আর এত কিছু হইলো, আমার জন্য তুই কি করছো, পুনরায় তুই গাছটাই করলি, তুই এরকম হইতে পারলি, এরকম করে আমার রাগ উঠছে, পরে আমি ওকে মারছি। আর ও আমাকে মারছিল যখন ওদের বাড়িতে ছিলাম, 2-3 বার মারছিল মা বাবার সাথে, এই করা, তাছাড়া কখনো মারে নাই, এমনি ভালোই বাসতো, কোনো কিছুর অভাব রাখতো না, কিন্তু ওর যে ইগুলা ফেন্সি ডিল খেত, তারপরে মেয়েদের সাথে রিলেশন, আমার বাবার মধ্যে যা পাইছি ওই জিনিসগুলো ওর মধ্যে আমি পাইছি।
এবং এখন এক্সিস্টিং অবস্থা কি, যেহেতু আপনার প্রেজেন্ট হাজবেন্ড সে,
সে এখন চলে গেছে, এখন 11 মাস হয়,
কোনো খোঁজ খবর নেন আপনার?
না, এর মধ্যে আমি একদিন মার্কেটে যাই, মার্কেটে যাওয়ার সময় সরকারি জব করে এক লোকের সাথে আমার কথা কাটাকাটিতে এক পর্যায়ের সাথে আমার পরিচয় হয়, পরিচয় হওয়ার পরে ঝগড়া হয়, এর মধ্যে ওর নাম্বারটা আমি নিয়ে আসি।
কিভাবে নাম্বারটা নিয়ে আসেন?
কথা কাটাকাটি হয় তো ওই লোকটাও আমার সাথে কথা কাটাকাটি করে, উনি একটা সরকারি লোক ছিল, তো আমি ভাবলাম যে হয়তো বা কোনো কাজে লাগতে পারে কখনো কোনো,
এরপর যে মিলমিশ হয়ে গেছে কথা কাটাকাটি, তারপর আপনারা দুজন দুজনের
নাম্বার, নাম্বারটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ও করলো কি, রাত্রিতে আমার মিস কল দিল, কল ব্যাক করলাম, তখন ওনার কাছে আমার জীবনের কিছু কিছু কথা ফ্রেন্ড হিসাবে আর কি 4-5 দিন ওনার সাথে কথা বলছি, বলার পরে এর মধ্যে তো আরেকটা কথা বাকি রয়ে গেছে, আমার হাজবেন্ড যে মোটর সাইকেলে নিয়ে যে মেয়েটাকে নিয়ে ঘুরতে গেছিল ওই মোটর সাইকেলটা আমি জ্বালাই দিছিলাম।
প্রচন্ড ক্রেজি, ও মাই গড,
আমার প্রতি একটু রাগ হয়েছিল, কিন্তু আমাকে কিছু করে নাই, মারে নাই, যখন দেখতাম যে সংসারে টাকা লাগতো 5,000 চাইতাম 20,000, মু আমার ঘর মুইসা দিত, হাড়ি পাতিল দিয়ে দিত, কাপড় দিয়ে দিত, আমি ওর কাজ করে দিতাম, আমাদের মধ্যে এমন একটা মিল ছিল, সেই মানুষ এরকম হয়েছে আস্তে আস্তে এই নিয়ে, এই জন্য আমি ওর সাথে ওই ধরনের আচরণ করছিলাম
সরকারি কর্মকর্তার প্রসঙ্গে। আমরা
তারপর ওর সাথে কথা টথা বলতাম, এক পর্যায়ে ওর সাথে আমার একটা ফিজিক্যাল রিলেশন হয়ে যায়।
ফিজিক্যাল রিলেশন মিন্স
আমার একটা জিদ চাপে মনের ভিতরে যে আমি কেন সুখ হইল না আমার জীবনে, আমার হাজবেন্ড 2.5 বছরে আমার জীবনে,
আপনি পরকীয়া রিলেশনে জড়িয়ে গেলেন,
জড়িয়ে গেলাম,
যার সাথে আপনি পরকীয়াতে জড়িয়ে গেলেন, সেই ভদ্রলোকটা কি বিবাহিত ছিল?
না,
সে বিবাহিত ছিল না। সে কি আপনার চেয়ে বয়সে ছোট ছিল?
22-23 হবে।
সে গভর্নমেন্ট জব করে?
জি।
তার সাথে আপনার কি এখন এক্সিস্টিং এর ধরনের সম্পর্ক আছে?
এখন নাই, এক মাস যাবত
নেই।
আর হলো ওর ব্যাপারটা আমাদের ফ্যামিলি থেকে জেনে ফেলছে, এই যে পরকীয়ার ব্যাপারটা,
আপনার কোন
ফ্যামিলি? আমার ফ্যামিলি, আমার বাবা মা।
কিভাবে জানলো?
এক পর্যায়ে আমি
টেল মি ফ্রাঙ্কলি
করে ফেলি,
যেটা পরকীয়া ছিল সেটা থেকে আপনি কনসিভ করে ফেলেন?
দুইবার কনসিভ করি।
দুইবার আপনি কনসিভ করেন?
ওই ব্যাপারগুলো তখন আমি আর কি একা আমার সামলানো সম্ভব ছিল না আমার পক্ষে।
আপনারা যখন রিলেশনশিপে গেলেন আপনি তো অনেক ম্যাচিওর ছিলেন, সেও অনেক ম্যাচিওর ছিল বয়সের দিক থেকে, তো আপনাদের ভিতরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কোন সম্ভাবনাই ছিল না কনসেপ্টের ব্যাপার যেটা আসছে। প্রথম কথা হচ্ছে আপনি যে রিলেশনশিপে গেলেন সেটা তো অবশ্যই অনাকাঙ্ক্ষিত, তারপরে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা নাও ঘটতে পারতো, কেন ঘটলো?
এটা আসলে আমাদের মুহূর্তটায় মনে হয় যে এরকম কিছু ছিল।
আপনারা কি সিকিউরিটির কথা চিন্তা করেননি, মানে আপনারা ইচ্ছাকৃত ভাবে এটা করেছেন নাকি?
আসলে কি ও তো আনম্যারিড ছিল, ওর কাছে এই ব্যাপারটা নতুন ছিল, ও আর কি বুঝতে পারে নাই, আর আমারও ওটা উচিত ছিল বুঝার,
কিন্তু আপনি সেটা বুঝেননি, কোনোভাবেই বুঝেননি। প্রিয় শ্রোতা, আমরা কিন্তু জীবনের একটা জটিল সমীকরণে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এই যে ভদ্রমহিলাটি যিনি আমাদের কাছে আজকে জীবনের গল্প বলতে এসেছেন, তাকে আপনারা বিভিন্ন প্রশ্নবাণে বিদ্ধ করতে পারেন, কিন্তু তার ছোটবেলা থেকে যদি আপনারা শুনে থাকেন তাহলে তার আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সে জায়গাটা এখন পর্যন্ত আমরা 20% ক্লিয়ার করেছি, আরো 80% তার কাছ থেকে জানার বাকি আছে, আমরা খুব সংক্ষিপ্ত করে সেটা জানবো। তবে তার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, পুরোপুরি জটিল একটা সমীকরণ, এবং এই জটিল সমীকরণের শেষ সমাধান কি আমরা জানি না, এবং এই জটিল সমীকরণের পেছনে তার ছোটবেলার বেড়ে ওঠা, তার পারিবারিক অবস্থা, তার বাবা মায়ের মধ্যে মনোমালিন্য, তার দারিদ্রতা, তার চারপাশের পরিবেশ, বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত হওয়া, সবকিছু কিন্তু একটা বড় ধরনের ভূমিকা রেখেছে, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। আমরা আসতে চাই আপনার যে জায়গাটিতে, সেটা হচ্ছে আপনি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়লেন এবং বলছিলেন যে আপনি এক মাসের তার সাথে আপনার কোন সম্পর্ক নেই, এটার পিছনে কারণটা কি? মানে এক মাস কি ব্রেক হয়ে গিয়েছে নাকি?
না, এটা হয়েছে কি, ও সহ্য করতে পারে না আমার আগের স্মৃতি, আগের দিনগুলা যখন সজল সম্পর্কে, আমার হাজবেন্ডের সম্পর্কে, এই জিনিসগুলা যখন ওর মাথায় ঢুকে তখন ওর সাথে আমার তর্ক বিতর্ক হয়।
এই ছেলেটা সে আপনাকে ভাবে কেন চাবে? তার মানে এটা শুধুমাত্র শারীরিক সম্পর্ক ছিল না, এটা অন্য কোন মানসিক সম্পর্ক ছিল এক ধরনের,
শারীরিক সম্পর্কের জন্যই চাইছিল, কিন্তু পরবর্তীতে আমার সাথে মিশা, আমার কথা শোনা, যেহেতু আমি কনসিভ করছি, এই জন্য মায়া মমতা আর কি জড়াই গেছে।
পরপর দুইবার আপনি ভুলটা করেন, কনসিভ করেন, এটা আপনার প্রেজেন্ট হাজবেন্ড জানে
না? ও কিছুই জানে না, জানলে পাগল হয়ে যাবে।
আজকে তো আপনি এটা বলতে এসছেন, আপনার জীবনের গল্প আমরা জানছি, তো এটা তো একটা প্রচন্ড রকম ঝুঁকির কাজ করলেন।
এখন তার মধ্যে যে 11 মাস গেল, আমার বাড়ি থেকে আমাকে খরচ টরচ দিত, টাকা পয়সা দিত, এখন 4-5 মাস হলো আমার দ্বিতীয় হাজবেন্ড, ও আমাকে টাকা পয়সা দিচ্ছে। আর এর মধ্যে আরেকটা কথা রয়ে গেল, আমার হাজবেন্ড একটা কার কিনছিল, গাড়ি, ওই গাড়ি যার কাছে বিক্রি করছিল তার কাছে কিছু টাকা পাইতো, সে টাকাটা দেয় নাই, তো ওই মুহূর্তে আর কি ওই লোকটা মার্ডার হয়েছে। আমার হাজবেন্ড এখন ফেরারি আছে,
ফেরারি আসামি,
ফেরারি আসামি।
প্রিয় শ্রোতা, জীবন বললাম না, আসলে প্রয়োজন কখনো কোনো আইন মানে না। সেকেন্ড হাজবেন্ডের কাছে সে যদি হ্যাপি হতো, সেকেন্ড হাজবেন্ড যদি তাকে সমস্ত স্ত্রীর যে অধিকার সে অধিকারটা ঠিক মতো দিত, সেকেন্ড হাজবেন্ডের লাইফে যদি সে একটা মেয়ে না খুঁজে পেত, সেকেন্ড হাজবেন্ডের লাইফের কাছ থেকে তার আগের হাজবেন্ডের যে মেয়ে সেই মেয়ের মর্যাদাটুকু যদি সে পেত, তাহলে কি আজকে যে পরকীয়া সম্পর্কে এই মেয়েটি জড়িয়ে গেছে সে কি পরকীয়া সম্পর্কে জড়াতো? সে তো স্পষ্টভাবে সবকিছু স্বীকার করেছে। সুতরাং আপনারা তাকে ঘেন্না করেন, আপনারা তাকে বিভিন্ন প্রশ্ন মানে বিদ্ধ করেন, করবেন, আমি সেই সুযোগটি দিচ্ছি, কিন্তু এই যে প্রয়োজনগুলো, এই যে ঘটনাগুলো একের পর এক তার জীবনে দাঁড়িয়ে যাচ্ছে, সেটার পেছনের কারণগুলো কিন্তু একটু ভাবার চেষ্টা করবেন। এই জন্য আমরা বলে থাকি, হ্যালো 8920 থেকে কেউ যদি কিছু শিখতে চায় তাহলে শেখার জন্য যথেষ্ট অ্যাঙ্গেল রয়েছে, আপনারা সেখান থেকে শিখতে পারেন, কিন্তু আমরা কোনো পরামর্শ আপনাদেরকে দিব না। আমি একটু জানতে চাই, আপনার মেয়ে, আপনার হাজবেন্ড এখন ফেরারি আসামি, বিকজ ওইটাতে সে জড়িয়ে গেছে এবং একটা লম্বা দূরত্ব তার
সাথে, কিন্তু সে অনেক ভালো হয়ে গেছে এখন, আমি কিভাবে বলবো?
আমরা ভালো মন্দের জায়গা থেকে বিচার করতে চাই না,
কিন্তু আমার হাজবেন্ড যদি আমার এই ধরনের জিনিসগুলো সে জানে, আসলে আমার মাফ হবে না, ক্ষমা হবে না।
আপনার হাজবেন্ডের কি মাফ হবে? আপনার হাজবেন্ড তাকে পর একটা মেয়েকে নিয়ে ঘুরেছে,
ঘুরছে, ও ছেলে মানুষও করতেই পারে, আমি করতে পারি না।
রং এজামশন, আপনি কেন মনে করেন যে আপনি একটা মেয়ে করতে পারেন? একটা ছেলে অপরাধ করতে পারে, একটা মেয়ে অপরাধ করতে পারে না। ওকে, আমরা এই জায়গাটা আপনার কোনো চেয়ে আনতে চাই না, আপনি হয়ে মনে করেন, আপনি মনে করছেন যে একটা ছেলে এটা করতে পারে কিন্তু একটা মেয়ে এটা করতে পারে না। আমরা গল্পের ভয়াবহ রকমের একটা জায়গাতে আছি, আপনি যেটা বললেন যে একটা মেয়ে চাইলে এটা করতে পারে না, এটা কি আপনার আপনার জীবনে কেউ আপনাকে শিখিয়েছে, আপনার মা কিংবা আপনার?
এটা আমার নিজের কথা,
নিজের উপলব্ধি জায়গা থেকে, আপনি যেভাবে পরিবেশের মধ্যে বড় হয়েছেন আপনি এটাই দেখেছেন, একটা ছেলে চাইলে ভুল করতে পারে কিন্তু একটা মেয়ে কখনোই ভুলটা করতে পারে না। সো আপনি আপনার জায়গাটা থেকে আপনি পরকীয়া সম্পর্কটাকে খারাপ চোখে দেখছেন, এটা কি আপনার হাজবেন্ডের জন্য দেখছেন না আপনি নিজে থেকে করছেন?
আসলে কি আমি এটা বলি, স্বামী স্ত্রীর যে একটা দৈহিক যে একটা রিলেশন, এটা একটা পূর্ণ বয়স হলে কিন্তু এই জিনিসটা ভালো লাগে। এটা আমার প্রথম হাজবেন্ডের কাছ থেকে তখন আমার তেমন একটা ভালো লাগতো না, দ্বিতীয় হাজবেন্ডের কাছে যখন আমার পূর্ণ বয়সটা হলো, আমার যখন একটা চাহিদা এই জিনিসগুলো, তখন সে অন্য একটা মেয়ের সাথে রিলেশন করে, আমি চাইতাম ওকে, ও আমাকে চাইতো না, ও আমাকে সরাই দিত, ও আমাকে অন্য ধ্যান ধারণায় থাকতো, তখন আমার মনে একটা জিদ চাপলো যে ও যদি করতে পারে আমিও করব।
ওকে, সেখান থেকে আপনি পরকীয়া দিকে গেলেন?
হ্যাঁ, সেখান থেকে ওর সাথে আমি কথা বলি, ওকে আমি ডাকি, ও আসে, তারপরে ওর সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয় 2 বার, কনসিভ করি। আমাদের ফ্যামিলি এটা জানে, জানার পরে আমার ফ্যামিলি আমাকে এটা নিয়ে ডাক্তারের কাছে যায়। আমার করে
ওকে যেটা বলতে যাচ্ছি, আপনার মেয়ের বয়স কত এখন?
10 বছর 7.5 মাস চলতেছে।
ও কি, আপনি যে বললেন যে আপনার পরকীয়া সম্পর্ক,
আমার পরকীয়া সম্পর্ক যখন শুনছে, শোনার পরে আমাকে খুব ঘৃণা করছে। তোমার হাতের কোনো জিনিস খাবো না, তুমি আমার মা না, তোমার দিকে তাকায় তোমার ঘৃণা করে। তখন আমি ওকে বলছি যে এই যে এতটুকু বড় হয়েছো, আমি কষ্ট করছি, অনেক কিছু করছি, কোনদিন দেখছো যে আমি কোনদিন কোনো অবৈধ ভাবে বা কারোর সাথে আমার কোনো রিলেশন এই ধরনের কোনো কিছু দেখছো? আমি একটা ভুলই করছি আমার জীবনে, যদি পারো আমাকে ক্ষমা করে দিও।
আপনার মেয়ে কি বলেছে?
আমার মেয়ে তখন আমার জড়ায় ধরে কাঁদছে। তখন ওই আমার কাছে আসতো, তখন ওই আবু বলে ডাকতো ওকে।
যে ছেলেটার সাথে আপনার অ্যাডাল্টারি সম্পর্ক, সেই ছেলেটাকে সে আব্বু বলে ডাকতো?
আব্বু বলে ডাকতো, ও খুব ভালোবাসতো আমার ছেলে মেয়েকে।
ওকে, আপনার মেয়েটা সম্পর্কে আমাদেরকে একটু বলেন তো। আপনার মেয়ে কি করছে এখন, পড়াশোনা করছে বা কিছু?
এখন আমি চাই নাই যে আমার মেয়েটা আর কি, আমার যে দ্বিতীয় হাজবেন্ড, ওর টাকায় পড়ালেখা করুক। আমি বাড়ির থেকেও কিছু চাপেছিলাম, আমি মাঝখানে সমস্যায় পড়ে গেছি, তো এই জন্য আমি আমার মেয়েটাকে আপাতত লেখাপড়া বন্ধ রাখছি 1 বছর যাবৎ।
কেন?
ওকে বিয়ে দিয়ে দিচ্ছি আমি।
আপনি ওকে বিয়ে দিয়ে দিয়েছেন? কত বছর বয়সে?
বললাম না, 10 বছর 7.5 মাস চলতেছে।
10 বছর বয়সে আপনাকে বিয়ে দিয়ে দিলেন?
বিয়ে দিছি, আমার এখানে গেছিল একটা ছেলে, ঠিক আমার যে ছোটবেলায় পরিচয় হয়েছিল ওইভাবে ওর একটা ছেলের সাথে পরিচয় হয়েছে, ওই ছেলেটা আমাকে পছন্দ করছে। আমার হাজবেন্ডের দিকটা চিন্তা করে আজ আমার হাজবেন্ড আমার মেয়ের দিকে কোন নজরে তাকাইতে পারে, তখন আমার এই মেমোরিটা আমার মাথায় খালি কাজ করতো।
আপনার এই নিরাপত্তার প্রশ্ন থেকে আপনি এই জাতীয় কাজটা করেছেন?
এই জাতীয় কাজটা করছি, করার পরে যেদিনকে করছি তার পরের দিন এই ছেলেকে বলছি তুমি 12 বছর পরে আমার মেয়ের কাছে আসবা, এর আগে আসবা না।
আরো 12 বছর পর নাকি মেয়েটার বয়স?
আমার মেয়ের বয়স যখন 12 বছর হবে।
ছেলেটা কি করে?
ছেলেটা লেখাপড়া করতেছে,
এসএসসি পাস করেনি এখনো,
করছে সেকেন্ড ডিভিশন।
ওর ফ্যামিলি জানে এটা?
ও একবার পেরে এক ছেলে, ওদের অবস্থা অনেক ভালো।
ওর ফ্যামিলিগত ভাবে এটা হয়েছে নাকি আপনার শুধুমাত্র?
ওর চাচা চাচি জানে, আর এই বিয়েতে আমি রাজি ছিলাম না তেমন একটা, বেশিরভাগ এটা ই ছিল আমার বড় বোন আমার পা ধরে কান্না করে দিছে যেটা কর এখন তো আর ওদের দিতেছি না, ওরা বয়স হোক তোর মাথার একটা টেনশন যেহেতু আছে। তাহলে
আপনি এটা জানেন যে এই বিয়েটা যে আপনি দিয়েছেন প্রথমত এটা অন্যায়?
হ্যাঁ এটা অন্যায়।
এবং দ্বিতীয় যেটা করেছেন সেটা হচ্ছে
বিয়েটা কোনো কাজই করতে চায় নাই,
কোনো কাজই করতে চায়নি। কিন্তু প্রথম কথা হচ্ছে আপনি যে কাজটিকে দিয়ে যে করিয়েছেন এটাও আপনার আইনে ধরে টিকবে না,
এটা টিকবে না। আর এটা জন্ম নিবন্ধন করতে যায় দেখা যায় 11 বছরের মেয়ে, এখানে 18 বছর করে ফেলছি।
তাকে দেখি বোঝা যাচ্ছে যে সে, আপনি ছবিটা তো আমাদের কাছে আছেই, এটা আপনার ছেলে না?
হ্যাঁ।
আর এটা আপনার মেয়ে?
হ্যাঁ।
দুজনেই অনেক সুইট দেখতে মাশাআল্লাহ, কিন্তু এই মেয়েটাকে 18 বছর কোনোভাবেই মানানো সম্ভব নয়, আপনি কাগজ জন্য কোনোভাবে বানালেও। প্রিয় শ্রোতা, আমরা গল্পের প্রয়োজনে এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলবো সোহানির মেয়ের সাথে। সোহানির মেয়ের নাম হচ্ছে মেহরুন। শাকিল এই পার্টি ডিল করছে, শাকিল সরাসরি কথা বলছে মেহরুনের সাথে। মেহরুন,
হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল।
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি?
ভালো আছি আঙ্কেল, আপনি?
হ্যাঁ আমরা ভালো আছি। মেহরুন, তুমি তো জানো যে তোমার আম্মু আমাদের এখানে এসছে।
হ্যাঁ, আম্মু আমার বেস্ট ফ্রেন্ড, আম্মু আমার সাথে সব কথা শেয়ার করে, আম্মু জীবনের সব ঘটনা আমি জানি। কিন্তু আম্মু আমার কাছে একটা দিন সুগোপন করেছে যে আমার আব্বু মারা গেছে, হঠাৎ করে একদিন শুনতে পেলাম, তখন খুব কষ্ট পেয়েছি।
আচ্ছা আচ্ছা, আম্মু কি তোমাকে হচ্ছে আদর করে, ভালোবাসে?
হ্যাঁ, এখন আম্মু আমাকে খুব ভালোবাসে, আম্মু আমাকে এতটাই ভালোবাসে যে রাস্তা কিছু করে হয়েছে আমাকে।
আর তুমি তুমি আম্মুকে কত ভালোবাসো?
আম্মুকে আমি প্রচন্ড ভালোবাসি, এটি ছেড়ে দেবো না, আমার সেই কেউ মাকে এত ভালোবাসে না।
আচ্ছা আচ্ছা, আর তুমি বাবা সম্পর্কে কি জানো?
আমার বাবা সম্পর্কে, ওনার অনেক প্যারা ছিল, আমার নানু ভাই যে সে আমার আব্বুকে মেরে ফেলেছে।
কার কাছ থেকে জেনেছো?
আম্মু বলেছে আমাকে।
আচ্ছা, আর এখন যার সাথে থাকো, যাকে তুমি হচ্ছে আব্বু বলে জানো, তিনি তোমার সাথে কেমন আচরণ করেন?
ছোটবেলা থেকে তো তাকে আমি জানি, আমাকে কোনদিন বাবা হারানোর ব্যথাটা বুঝতে দেয়নি।
কোনো খারাপ আচরণ করেন কি?
না, কোনদিন কোনো খারাপ আচরণ করেন না।
মেহরুন, তুমি কি জানো তোমার বিয়ে হয়েছে, বিয়ে কেন দেয়া হলো তুমি কি জানো, বুঝতে পারো?
আমি কি বিয়ে বাবাকে আমি জানি না, কিন্তু আমার আম্মু ঠিক আছে অনেকে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে।
এত ছোট্ট বয়সে আম্মু বিয়ে দিয়ে ফেললো, তুমি কি করে এটা মেনে নিলে কিভাবে?
আঙ্কেল, আমার আম্মু যদি আমাকে মরতে বলে আমি মরতে পারবো, আম্মু যা বলবো আমি তাই শুনবো, আর আম্মু কোনো দিন আমাকে খারাপ কোনো সব দেখাবে না।
তোমার সাথে যার বিয়ে হয়েছে সে কেমন, তাকে আসলে তোমার কেমন লেগেছে? আচ্ছা মেহরুন, তোমার আম্মু আমাদেরকে বললেন যে তোমার স্কুলে যাওয়া বন্ধ, তাহলে তুমি বাসায় এখন কি করছো? তোমার কি স্কুলে যেতে ইচ্ছে করে না?
আঙ্কেল আমাদের তো অনেক সমস্যা আছে, তাতে লেখাপড়া করতে ইচ্ছে করে কিন্তু করতে ইচ্ছে করলেও
তুমি লেখাপড়া করতে চাও কিনা?
হ্যাঁ আমি লেখাপড়া করতে চাই।
তুমি বড় হয়ে কি হতে চাও?
আমি বড় হয়ে পুলিশ হতে চাই।
কেন পুলিশ হতে চাও?
এদেশের মানুষ অনেক জানে, কারো কারো বাবা থাকে না মেরে ফেলে, কারো কারো মা কেউ মেরে ফেলে, নির্যাতিত নারীরা অনেক কিছুই হয়। আমি পুলিশের সবাইকে আমি দেশকে বাঁচাবো।
হ্যাঁ তাহলে তো তোমাকে অবশ্যই,
আমার বাবা পুলিশ ছিল তো তার জন্য আমার পুলিশ হওয়ার সব দিয়েছে।
আচ্ছা ঠিক আছে মেহরুন, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তুমি আবার লেখাপড়া শুরু করো, তুমি স্কুলে যাও, তুমি যেন তোমার ইচ্ছে পূরণ করতে পারো, তুমি তোমার বাবার মতো পুলিশ হতে পারো। তোমার জন্য আমরা সবাই দোয়া করি, তো তুমি ভালো থেকো। অনেক ধন্যবাদ শাকিল। সোহানি, আপনি আপনার মেয়ের বিয়ে দিয়ে দিলেন এবং এই কাজটি আপনি করছেন নিরাপত্তার প্রশ্নে, কিন্তু এটা যে আরো অনেক বড় একটা অনিরাপত্তার জায়গায় নিয়ে গেছে এটা কি আপনি বুঝতে পারেন?
আমি আসলে মানসিক টেনশনে ছিলাম, বুঝতে পারি না কি করবো। ওই মুহূর্তগুলো আমার পাশে কেউ দাঁড়াবো এরকম দাঁড়ানোর মতো মানুষও পাইনি। একদিক দিয়ে আমার হাজবেন্ডের এই যন্ত্রণা, একদিক দিয়ে আমার সংসার চালানো। আমার মেয়েকে স্কুলে আমি পাঠাইছিলাম, ওইখানে দেখা যায় যে ডিস্টার্ব করতো এলাকার ছেলেরা।
কিন্তু এই বিয়ে তো আসলে এটা সমাধান দিবে না। দিবে
না?
আপনি যে বিয়েটা দিলেন, আপনি না পাবেন ইপটিজিন থেকে ওকে সেভ করতে, না পারবেন সমাজের কাছ থেকে ওকে সেভ করতে, না পারবেন ওকে আইনের কাছ থেকে সেভ করতে। তো এটা কি মনে হয় না যে এটা এক ধরনের একটা বড়
ভুল? তো আমি চাইবো আমার মেয়েটা সামান্য হোক, আরো বুঝুক, তারপর আমার মেয়েটাকে আমি দিব।
তারপরে যদি আপনার মেয়েটা বলে যে আমি ছেলেটাকে বিয়ে করবো না, বা ওই ছেলেটা যদি বলে আমি এই মেয়েটাকে বিয়ে করবো না, তখন আরেকটা বিয়ে দিতে গিয়ে তো আলটিমেটলি এই মেয়েটার জন্য একটা বড় সমস্যা হবে, যে সমস্যাগুলো আপনার জীবনে হয়েছে। এই কথাগুলো কি আপনাকে কেউ কখনো বলেছে?
না।
আপনি এখন কোন জায়গাটায় দাঁড়িয়ে আছেন? আপনি আমাকে বলেন যে আপনার বর্তমান জীবন যাপন এভাবে চলে।
আমার বর্তমান জীবন চলতেছে এদিক দিয়ে সজল, আমাকে এতদিন আমাদের ফ্যামিলিগত দিক থেকে চাপ দিছে, ও পাগল হয়ে যাবো, ওকে আমি বিয়ে করবো, ওর সব হাজবেন্ড টাজবেন্ড যা আছে ওর জীবন এগুলো অ্যাক্সিডেন্ট, আমি সব মাইনা নিব।
এখন ও বিয়ে করতে চাচ্ছে?
হ্যাঁ বিয়ে করতে চাচ্ছে। আর এদিক দিয়ে আমার হাজবেন্ড বলতেছে তুমি যদি আমাকে ছাড়া কোথাও যাও আমি মারা যাবো, আমি আর বাঁচবো না। মানুষ তো ভুল করে, ফাঁসির আসামিকেও তো মানুষ একবার।
ও ফেরারি আসামি মানে কি ও কি এখন বন্দী আছে নাকি লুকিয়ে বেড়াচ্ছে?
লুকিয়ে বেড়াচ্ছে।
লুকিয়ে বেড়াচ্ছে, আপনি জানেন না কোথায় আছে?
আমি জানি, হয়তো বলে রাজশাহী এদিক সেদিক, কিন্তু আসলে কি বলবে?
কখনো লুকিয়ে টুকিয়ে দেখা করতে আসেন আপনার কাছে?
দেখা করছে
মাঝে মাঝে, দুই একবার দেখা করছে। ওকে, আর
বলে যে আমি যদি এটা না করে থাকি তাহলে তো আমার বিচার হবে না।
ঠিক আছে, আপনার কাছে সে আসতে চাই, সজল আসতে চায়, আপনার বর্তমান হাজবেন্ড যার সাথে আপনার তিনবার ডিভোর্স হয়েছে। সজল
শুক্রবারে বাইরে চলে গেছে, এটা আমার যে হাজবেন্ড এয়ারপোর্ট গেছিল, ও আমাকে একটা চিঠিও দিছে, এটা আমার হাজবেন্ডের কাছে আছে।
আপনার হাজবেন্ড সজল সম্পর্কে জানে?
সব জানে। বউ আমাকে বলছে যে আমার ছেলেটা যদি না হইতো আমি সজলকে তোমার কাছে দিয়ে দিয়ে দিতাম। এত ভালোবাসতে পারে একটা মানুষ একটা মানুষকে, আমি সজলকে না দেখলে বুঝতাম না। ও অনুতপ্ত, সজলকে ও ভালোবাসে, আর আমি এখন সজল করতে যাব, দেখা দেবো যে আমার এখানে বাচ্চা ছেলে মেয়ে, তারপর এখানে যে আমার একটা
সজল এই ছেলেটাকে হাত করেছে, যে আমি যেভাবেই হোক না কেন সে তাকে বুঝিয়েছে যে আপনাকে সে অনেক বেশি ভালোবাসে, তাই তো? এদের সাথে মিথ্যা হলো কিভাবে?
সজল হাত করে নাই তো।
তাহলে
আর কি সজলে?
সজলের কথাটা কার কাছে আপনি বলেছেন? বর্তমান যে হাজবেন্ড,
এটা প্রথম থেকে জানতো, আমি সবকিছু বলে দিচ্ছি।
আবার সজলের ব্যাপারে ঠিক একই ধরনের মানুষ,
সজল বলতেছে যা তোমার এই হাজবেন্ড তোমাকে কি দিবে, কিছুই দিতে পারবো না, তোমাকে ভালোবাসলে তোমার।
সজলকে এখন কোন চোখে দেখছে আপনারা, বর্তমান হাজবেন্ড?
আমার বর্তমান হাজবেন্ড সজলকে খুব ভালো চোখে দেখছে।
তাহলে সে কিভাবে বলছে যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি কোথাও যেতে পারবো না?
এখন সজলের কাছে আমাকে দিতে চাচ্ছে না ও,
বর্তমান সময়ে সে দিতে চাচ্ছে না। কনফিউজ হয়ে যাচ্ছি আমরা। আজকের স্টোরি পড়ার মাথা চুল অর্ধেক শেষ। আমি আসলে এত জটিল গল্প আমি আমার জীবনে এখন পর্যন্ত এই হ্যালোইন 920 অর্ধশতাধিক পর্ব পার করে আমরা প্রায় 56তম পর্বে রয়েছি এবং এত জটিল কেমিস্ট্রি গত গল্প আমি আমার জীবনে ফেস করিনি। প্রিয় শ্রোতা, আজকে মাত্র 3 ঘন্টা সময় পেয়েছি আমরা গল্পটাকে ফেস করার জন্য, কিন্তু এই গল্পটা পুরোপুরি ভাবে আপনাদেরকে বোঝাতে গেলে এটার জন্য মিনিমাম 6 ঘন্টা প্রয়োজন। আমরা আমাদের সময়ের সীমাবদ্ধতার কারণে অনেক কিছু কাটছাট করেছি, অনেক প্রশ্নের মুখোমুখি আপনি হবেন, কিন্তু সে যে গল্পটা বলে যাচ্ছে সে প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা অ্যাঙ্গেলের প্রুফ আমরা নিয়েছি।
এবং আপনারা হ্যালো 8920 কে যেহেতু বিশ্বাস করেন, সেই জন্য আমরা এমন একটা গল্প এখানে হাজির করেছি। আমরা শুধু একটা অ্যাঙ্গেলকে এখানে দাঁড় করবো গল্পের শেষে, যে এই মেয়েটা যদি একটা সুস্থ পরিবারে বড় হতো, এই মেয়েটা জন্মের পর থেকে যদি এমন একটা সম্পর্ক বাবা মার মধ্যে দেখতে পেত যে সম্পর্কটা তাকে অনেক পিসফুললি একটা মাইন্ড বা পার্সোনালিটি গড়তে সাহায্য করবে, তাহলে এই মেয়েটার জীবনটা কিরকম হতো? এই প্রশ্নটা আমরা শেষে গিয়ে রাখতে চাই, আপনাদের একটু টাচ দিতে চাচ্ছি, পুরো গল্পটাকে আপনারা এভাবে চিন্তা করবেন। আচ্ছা, একটা হচ্ছে সজল আপনার কাছে ফিরে আসতে চাচ্ছে, একটা হচ্ছে আপনার বর্তমান হাজবেন্ড যিনি ফেরারি আসামি, এবং কোনোভাবে আপনাকে ছাড়া সে বাঁচতে পারবে না। আরেকটা কথা আপনি যেটা বলছিলেন যে পরকীয়া সম্পর্ক,
বলতেছে যে তুমি তোমার অতীত ভুলে যাও, তোমাকে আমি গ্রহণ করব।
আপনাকে বিয়ে করতে চাইছে,
বিয়ে করার কথা বলে নাই যে তুমি কি তোমার অতীত গুলো ভুলতে পারবে।
এও একটা কোশ্চেন মার্কের মধ্যে আপনাকে রেখেছে, এও আপনাকে একভাবে চায়। এই তিনটা সম্পর্কে
ও আর কি চায় না যে আমি আমার হাজবেন্ডের সাথে থাকি, আমার সজলের সাথে রিলেশন থাকুক, আর ও চায় না যে ও আমাকে বিয়ে করুক, কারণ ও বিয়ে করবো ও তো সমাজে মুখ দেখাতে হবে, ও তো আমার লাইফে
সবগুলোকে ছেড়ে ছেড়ে দিয়ে আপনাকে সিঙ্গেল থাকতে বলে এবং আপনি ভরণ পোষণের দায়িত্ব সে নিবে, এরকম ব্যাপার?
না না,
তাহলে কি চায়?
ও চায় যে আমার হাজবেন্ড যেন ও তোমাকে টাকা পয়সা দেয়, আমার সাথে তোমার রিলেশন থাকুক, এরকম কিছু।
সবচেয়ে সুবিধাবাদী সম্পর্ক, ওকে। আর আপনি একটু বলেন তো আপনার ইকোনমিক স্ট্যাটাসটা কি হবে, আপনার টাকা পয়সা আসে কোথা থেকে, আপনি কিভাবে চলেন?
আমার হাজবেন্ড
যে ফেরারি আসামি, সে কিভাবে রোজগার করে?
সে তাদের বাড়ি কিভাবে ম্যানেজ করতেছে, তার বাবা ভালো, তার বাবা দিচ্ছে ওকে, ও আমাকে দিচ্ছে।
আপনার ছোট ছেলে কি করছে, পড়াশোনা করছে?
আমার ছোট ছেলে 4.5 বছর বয়স, বাসায় টিচার রেখে দিছি, আগামী তো ভর্তি করবো। আর কি আমার পুরো ব্যাপারটা এলোমেলো ছিলাম, এই জন্য আর কি আমি কিছুই বুঝাইতে পারি নাই। আমি যেভাবে ছিলাম 8,000 টাকা 10,000 টাকা বাসা ভাড়া দিতাম, এখন আমি মাত্র 1,500 টাকা বাসা ভাড়া দিই।
ওকে, নো কমেন্ট। আপনি ভবিষ্যতের স্বপ্ন কি দেখেন? আপনি তিনজনের মধ্যে কি করবেন? আপনি আপনার লাইফের জন্য কাকে বেছে নেবেন? সজল তো স্টিল সিঙ্গেল, রাইট? আপনি কি করবেন, আপনার সিদ্ধান্ত কোন দিকে যাবে?
সজল
এই সময়টা দাঁড়িয়ে, ঠিক এই স্টুডিওতে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি, আমি জানি না কালকে আপনার জীবনে কি ঘটবে, এবং এটাও বিশ্বাস করি যে আপনি এখন এখানে দাঁড়িয়ে যে চিন্তাটা করছেন সেটা কালকে আপনার জীবনে সত্য নাও হইতে পারে। কারণ আমরা গল্পের শুরুটা শুনে যেভাবে চিন্তা করেছিলাম গল্পের শেষটা এসে পুরো এলোমেলো হয়ে গিয়েছে। আপনি এখন কি চিন্তা করেন, এই তিনটা ছেলের মধ্যে কাকে, কার সিদ্ধান্তকে আপনি মেনে নেবেন?
আমি চাই সজল বিয়ে করুক, সজল ভালোভাবে থাকুক, এটাই আমার কামনা।
সজলকে আপনি লাভ করেছেন জীবনে সবচেয়ে বেশি, তারপর আপনি তাকে বিয়ে করবেন না?
না, করব না। আর যেটা আমার ফিজিক্যাল রিলেশন হয়েছে, ও সুখে থাক, আমি ওকেও চাই না। কিন্তু আমার যদি প্রিয় হাজবেন্ড, আমি ওর কাছে যাইতে চাই, ও যেভাবেই থাকুক, কারণ ওর বন্ধু হয়ে আমি থাকতে চাই। ওর আর কি হবে?
ওকে,
ও যে ফেরারি আসামি, আমি যদি ওকে ছেড়ে দিই, ওর থাকার মতো কিছুই থাকবে না।
আচ্ছা, আপনি আমাকে একটু বলেন তো, যদি প্রেমের শ্রেষ্ঠ সম্পর্ক বলি, তাহলে তিনটা ছেলের মধ্যে সজল ছিল আপনার জীবনে সবচেয়ে বেস্ট প্রেম। যদি ফিজিক্যাল রিলেশনশিপের জায়গাটাতে আসি, তাহলে ফিজিক্যাল রিলেশনশিপের জায়গা থেকে আপনার জীবনে বেস্ট হচ্ছে পরকীয়া সম্পর্কটা।
জি।
আর যদি হাজবেন্ডের জায়গাতে আসি, তাহলে হাজবেন্ডের জায়গাটাতে হচ্ছে আপনার বর্তমান হাজবেন্ড, যাকে আপনি তিনবার ছেড়েছেন, তিনবার আপনি বিয়ে করেছেন। দিস ইজ দ্য এন্ডিং অফ দিস স্টোরি। প্রিয় শ্রোতা, এই তিনটা জিনিসই একজন মানুষের মধ্যে খুঁজতে চায় একটা মেয়ে, কিন্তু এই মেয়েটার জীবনে এই তিনটা জিনিস তিনজন মানুষের মধ্যে সে পেয়েছে। প্রথম জীবনে তার কাছে এমন একটা ছেলে ছিল যে ছেলেটিকে সে আকাশ সমান ভালোবেসেছে, সে এখনো তাকে ভালোবাসে এবং জেদ থেকে সে কখনোই তাকে বিয়ে করবে না। দ্বিতীয় জীবনে সে তাকে স্বামী হিসেবে চেয়েছে, সে বন্ধুর মতো ছিল, তাকে স্বামী হিসেবে সে ফিলই করেনি, এখন সে স্বামী হিসেবেই আছে। এবং তার জীবনে ফিজিক্যাল রিলেশনশিপটা অন্য ছেলের দিকে ডাইভার্ট হওয়ার পেছনের কারণটা হচ্ছে এই হাজবেন্ডটাই, কারণ সে তার স্ত্রীর অধিকার চাইত, কিন্তু তার কাছ থেকে সে স্ত্রীর অধিকারটা পেত না। এবং সে যে পরকীয়া সম্পর্কে জড়িয়ে গেল, সেখানে গিয়ে সে তার বেস্ট ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন বা যেটাই বলি না কেন সেটা পেয়েছে। এই তিনটা জিনিস যদি একটা মানুষের মধ্যে সে পেত, তাহলে তার জীবনটা অনেক সুন্দর, অনেক গোছালো হতে পারত। এটাই হচ্ছে মোরাল অফ দ্য লেসন অফ দিস স্টোরি। আপনি কি শিখবেন না শিখবেন, একেবারেই আপনার হাতে ছেড়ে দিলাম। আপনি আজকে হ্যালো 8920 তে এসেছেন, সেজন্য আপনাকে অনেক বড় ধন্যবাদ জানাতে চাই। আপনি অনেক বড় একটা রিস্ক নিয়েছেন। আপনি শুধু আমাকে বলবেন যে আপনি হ্যালো 8920 তে কেন আসলেন?
আমি আসছি, মানুষের জীবনে তো অনেক গল্প বলে, অনেকেই অনেকেই সুইসাইড করার সিদ্ধান্ত নেয়, অনেকেই অনেক সিদ্ধান্ত নেয়। তো তাদের উদ্দেশ্যে বলবো যে আমরাও বেঁচে আছি, আমাদের ভিতরেও কোনো না কোনো দুঃখ কষ্ট লুকায় আছে, আর আমাদের বেঁচে থাকতে হবে, কখনো সন্তানের মুখের দিকে তাকায়া, কখনো বাবা মা ভাই বোন সমাজ সংসার, এই জন্য আসছি আর কোনো কারণ নেই।
প্রিয় শ্রোতা, এই গল্পটা এখানেই শেষ হচ্ছে, তবে হ্যালো 8920 শেষ হচ্ছে না, একটু পরে আমরা আবারও ফিরে আসব। একটা ভুল হাজারটা ভুলের জন্ম দেয়। আজকে সোহানি এসেছিল তার জীবনের গল্পে,
গল্প বলতে, এবং তার জীবনটা তো ভুলে ভুলে ভরা। সেই ভুলের পেছনে অনেক বড় বড় ভুল করেছে তাকে যারা বড় করেছে তারা। সোহানের জীবনে আর একটা বড় ভুল হয়ে গেছে তার মেয়ের ক্ষেত্রে, সে যে কাজটি করেছে সেটা। আমরা এখানে প্রার্থনা করা ছাড়া কিছুই করার নেই, এই ভুলটি যেন কোনোভাবে তার মেয়েকে ছুতে না পারে। আমরা পিছিয়ে একটু পরেই, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আপনারা চাইলে আমাদের ফেসবুকে আসতে পারেন এই মেয়েটিকে দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। যারা লিখেছেন যে গল্পের আগামাথা কিছুই বুঝিনি, এবং ধন্যবাদ জানাতে চাই তাদেরকেও যারা শেষ পর্যায়ে এসে বলেছেন পাঁচ মিনিট শোনার পরে যে জীবনের শ্রেষ্ঠ গল্পটা আজকেই শুনলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কমেন্টস, আপনাদের রিয়াকশন আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ উইদাউট এনি রিয়াকশন
Hello, it 920 is nothing. সুতরাং রিয়াকশনটা অনেক অনেক ইম্পর্টেন্ট। মোজাম্মেল হোসেন মামুন লিখেছে, যখনই জীবনে সুখ পাখি উকি দেয় বা তখনই জীবনে কষ্ট এসে সবকিছু নষ্ট করে দেয়। আই নো। রানা খান লিখেছে, মানুষের জীবন সত্যি অবাক করার মতো, কখনো হাসি কখনো কাদায়। হ্যালো ইট 920 না থাকলে বুঝতাম না। থ্যাংকস কে প্রিয়া ভাই। এরকম অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি। বিশেষ করে পরেশ চাকমা লিখেছেন যে, মানুষের জীবনে কি ঘটে যায় তা কেউ কখনো জানে না সোহানি, ঘটনা শুনে খুব কষ্ট লাগছে। আমরান হোসেন লিখেছে যে, জীবনটা যে এত রহস্যময় তা আমাদের মতো সাধারণ মানুষরা শুধুমাত্র হ্যালো ইট 920 থেকে উপলব্ধ করতে পারি। জাহিদ রানা লিখেছে, কি প্রিয়া ভাই, আমি গাজীপুর সেনানিবাস থেকে শুনছি, তাই আমি যত শুনছি তত বেশি অবাক হচ্ছে, একটা মানুষ কতবার বিয়ে হতে পারে। মেহেদি হাসান রাজু লিখেছে, আপু মেয়েটাকে বিয়ে যে দিলা, তুমি মেয়েটার জীবনকে নষ্ট করিও না, একটু যাচাই করে দিও। এরকম অনেক কথাবার্তা এসছে। সে গানেশ লিখেছে, এটা কিভাবে সম্ভব যে একটা 10 বছরের মেয়েকে বিবাহ দেয়, দেশে কি আইন বলে কিছু নেই। বাপু চৌধুরী লিখেছে, আজকের গল্পটা আসলে জীবনের বাস্তবতা, আমরা সোহানিকে কোন রকম দোষ দিতে চাই না, ওর জীবনে যা ঘটেছে সেটাই। রবি ইসলাম লিখেছে, সোহানির মেয়ের কথায় আমার কান্না পেয়েছে। দেখুন, যারা এখানে কমেন্টস করেছেন বিভিন্ন হতাশা নিয়ে, ভালোবাসা নিয়ে, বিভিন্ন রকমের কমেন্টস নিয়ে, তাদেরকে আমরা মনে করে দিতে চাই, দিস ইজ আ রিয়েলিটি শো, জীবন এরকমই। এবং জীবনে যেটা ঘটে সিনেমা কিংবা নাটকে যেটা থাকে, একটা দুর্ধর্ষ রকমের স্টার্টিং থাকে, মাঝখানে অনেকগুলো ক্লাইম্যাক্স থাকে, শেষে গিয়ে একটা হ্যাপি এন্ডিং থাকে, সেটা মনে করে যদি আপনি হ্যালো ইট 920 শোনেন তাহলে আপনি চরম বোকামি করছেন, এবং আপনার জন্য হ্যালো ইট 920 নয়, আমি ডার্থহীন কণ্ঠ বলতে পারি। হ্যালো ইট 920 ইজ আ রিয়েলিটি শো, জীবনের গল্প বলে, জীবনে যা ঘটে যায় এবং সেটাই একেবারে অকপটে সে ক্যানভাসে ফুটে ওঠে। এখানে আপনি প্রথমে ধারণাও করতে পারবেন না গল্পটা কোথা থেকে শুরু হবে, মাঝখানে এসেও বুঝতে পারবেন না শেষে কি ঘটতে যাচ্ছে, এবং শেষে শোনার পরে হয় আপনাকে তৃপ্তি নিয়ে ঘুমোতে হবে অথবা আপনাকে কান্না নিয়ে সারা রাত জেগে থাকতে হবে। দিস ইজ স্টোরি অফ লাইফ। সুতরাং এটা এটা যদি কেউ এক্সপেক্ট করে আসে যে আজকের গল্পটা ওরকম হবে, আজকের গল্পটা ওরকম হবে, এটা শোনার পর একটু কান্নাকাটি করবো, এটা শোনার পর অনেক আত্মতৃপ্তিতে ভুগবো, এটা চরম বোকামি হবে। কারণ হ্যালো ইট 920 একটা গল্পের সাথে আরেকটা গল্পের কোনো মিল নেই, এবং যতদিন হ্যালো ইট 920 থাকবে ততদিন পর্যন্ত এই মিলটা পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা বলেছি যে 700 কোটি মানুষ আছে দুনিয়াতে, বাংলাদেশে 16 কোটি মানুষ, এই 16 কোটি মানুষের জীবনকে আমরা কোনো না কোনো ভাবে হ্যালো ইট 920 তে ধরতে চাই। তবে অত্যন্ত ভালো লাগছে যারা কমেন্টস করেছেন এবং আমাদের সাথে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। শেষ হয়ে গেল আজকের হ্যালো ইট 920, আবারও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এত রাত জেগে যারা আমাদের সঙ্গে রয়েছেন, এবং যারা সবসময় বিসি রেডিও আজকে বিয়া হ্যালো ইট 920 এবং হ্যালো ইট 920 টিমের সঙ্গে থাকেন। আপনারা আছেন বলেই আমরা বলতে পারি, দার্থহীন কণ্ঠে বলতে পারি, একেবারে মন খুলে বলতে পারি, কিছুই তো দিতে পারবো না, শুধু একটা প্ল্যাটফর্ম দিয়েছি, সে প্ল্যাটফর্মে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। আগামী সপ্তাহে কে আসছে সেজন্য অপেক্ষায় থাকুন, আর রবিবার কথা হবে যাহা বলিব সত্য বলিবতে। গুড নাইট, শুভরাত্রি, অনেক ভালো থাকুন, এবিসির সাথেই থাকুন।
This track was downloaded from FusionBD.com.